করছি সানডে সাসপেন্স, গান টান উত্তেজনা। কিল গেম, যে গেমে বাঁচার সম্ভাবনা 7% কম, যে গেম খেলতে নেমে বেঁচে ফেরেনি কেউই, এই মরণ খেলায় তার আসল যুদ্ধটা তিনজন সুপার কিলারের বিরুদ্ধে নয়, নিউ সিটির একচ্ছত্র অধিপতি মার্শাল পাট্টার লোভ ও হিংসার সাম্রাজ্যের বিরুদ্ধে।
আমাকে জিততে হবে, মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়তে হবে, মরে যাব তো হেরে ফিরব না, জিততেই হবে।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অনিশ দেবের লেখা 23 ঘন্টা 60 মিনিট দ্বিতীয় এবং শেষ পর্ব। 23 ঘন্টা 60 মিনিট প্রথম পর্বে আপনি শুনেছেন ভবিষ্যতের দুনিয়ায় আপনাকে স্বাগত, যেখানে বেঁচে থাকাটাই একটা খেলা। ওল্ড সিটির বাসিন্দা জিশান পাল চৌধুরী তার বন্ধু মালিকের মৃত্যুর পর নিউ সিটির সিন্ডিকেটের প্রধান শ্রীধর পাট্টার প্ররোচনায় সে জড়িয়ে পড়ে সুপার গেমস আয়োজিত কিল গেমে। কিল গেম যার সার্ভাইভাল রেট মাত্র 7%। পিট গেমে জেতার পর জিশান শারীরিক শক্তি বলে এবং বুদ্ধিমত্তার জোরে জিততে থাকে একের পর এক রাউন্ডগুলিও। সে বুঝতে পারে কিল গেমের কোনো কিছুই ফেয়ার নয়। বিশ্বাসঘাতকতা এবং নৃশংসতা শ্রীধর পাট্টার রন্ধ্রে রন্ধ্রে। কিল গেম এক অদ্ভুত চক্রবুহ, যেখানে একবার ঢুকে গেলে আর বেরোনো যায় না। কিন্তু তারপর কি সে বেঁচে ফিরতে পারবে? জিশানের কি আবার দেখা হবে তার স্ত্রী মিমি ও ছেলে শানুর সাথে? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিশান কি ফিরে আসতে পারবে জীবনের পথে? শুরু হচ্ছে 23 ঘন্টা 60 মিনিট দ্বিতীয় ও শেষ পর্ব।
আরে জিশান, এখন কেমন আছো?
আগের চেয়ে অনেক ভালো, ধন্যবাদ।
কোন ফ্লোরে যাবে বলো?
ছাদে যাব। ঘরের মধ্যে কেমন যেন দম আটকে আসছে।
হবেই তো, একদিন ফ্যামিলি ছেড়ে এখানে একা একা থাকা।
তুমিও তো এখানে একা একাই আছো।
দুটো এক নয় ভাই, আমি এখানে আছি নিজের ইচ্ছে, আর তুমি শ্রীধরের বন্দী হয়ে।
তাও ঠিক।
এই তোমার সবকটা খেলা আমরা টিভিতে দেখেছি জানো?
এই
ওই মনোহর সিং আমার বন্ধু ছিল, ও চলে যাওয়ার পর দেখেছিলাম কিভাবে তুমি প্রতিশোধ নিলে। তুমি কিল গেমে জিতলে আমাদের খুব ভালো লাগবে জিশান।
কি জানি, শুনেছি কিল গেমে বাঁচা নাকি অসম্ভব।
অসম্ভব জেনেও আমরা চাইছি তুমি যেত, আমরা সবাই তোমার পাশে আছি।
আমি জানি ভাই, জানি, আমি সবার হয়েই লড়ব, জান কবুল করে লড়ব। দেখো,
গুড লাক জিশান।
পিট গেমে জাব্বার সঙ্গে লড়াই শেষ হওয়ার পর জিশানকে লেভেল 1 ফিজিক্যাল রিড্রেসাল ইউনিটের এক্সট্রিম কেয়ার সেলে রাখা হয়েছিল। মেডিকদের মুখেও শুনেছিল ওর পাঁজরের দুটো হাড় ভেঙেছে, বাঁ পায়ের উরুর একটা পেশি মারাত্মক চোট পেয়েছে, ডান হাঁটুর মালাইচাকি সরে গেছে। নিউ সিটিতে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি থাকা সত্ত্বেও তাকে জোড়াতালি দিয়ে ঠিক করতে ডাক্তারবাবুদের প্রায় মাসখানেক লেগে গেল। তবে রিড্রেসাল ইউনিটের বেডে শুয়েই অনেক অভিনন্দন পেয়েছিল জিশান, এবং সেটা শুধু জাব্বাকে হারিয়ে জেতার জন্য নয়, ওকে প্রাণ ভিক্ষা দেওয়ার জন্যেও। গেম পার্টিসিপেন্টস ক্যাম্পাস অর্থাৎ GPC-তে ফিরে আসার পর পিস ফোর্সের বেশ কয়েকজন গার্ড ওকে দেখা মাত্রই হইচই বাঁধিয়ে দিয়েছিল। তাদের মধ্যে জিশানের চেনা সেই লম্বা আর বেঁটে গার্ড দুজনও ছিল, যারা জিশান আর ফকিরচাঁদকে নেক্রোসিটি দেখাতে নিয়ে গিয়েছিল। এছাড়া স্নেক লেক কম্পিটিশনের আগে বেঁটে গার্ডটি সকলকে লুকিয়ে জিশানকে স্নেক রেপেলেন্ট অয়েল দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। বেঁটে গার্ডটা স্পষ্টতই নেশা করেছিল, সে জড়ানো গলায় বলল,
জিশান, জিশান, তুমি হচ্ছে আমাদের সত্যিকারের হিরো।
দূর কি যে বলো,
ইচ্ছে করলে সেদিন ওই জাব্বার গর্দানটা মটাস করে ভেঙে দিতে পারতে, কিন্তু দাওনি। জানি জানি জাব্বাকে মেরে যে এই খতমের খেলা বন্ধ করা যাবে না তা তুমি ভালো করেই জানো, সেই জন্যই তো আমি বলি তুমি শুধু হিরো না ভাই, একেবারে হিরো নাম্বার ওয়ান।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তোমরা না থাকলে আমিও বাঁচতাম না, কিন্তু কিল গেম।
বেঁটে গার্ডটির আবেগ সামলাতে তার লম্বা সঙ্গী এসে হাত চেপে ধরেছিল, কিন্তু সেও চাপা গলায় উচ্ছ্বাস প্রকাশ না করে পারল না।
জিশান, তোমার জবাব নেই, তুমি বেঁচে থাকলে আমাদের সবার ভালো হবে,
হতেই হবে,
কিন্তু পান্ডা নিজেকে সামলা, কেউ দেখে রিপোর্ট করলে কি হবে?
হ্যাঁ মূর্তি তো ঠিকই বলছে।
আরে কেন হবে, কোন সালার রিপোর্ট করবে? আরে এখানে তো শুধু আমরা কজনই আছি নাকি? কি ভাই, এই এই তোমরা কি কেউ ওই শ্রীধরের বাচ্চাটাকে রিপোর্ট করবে নাকি?
আরে না না, কিসের রিপোর্ট?
রিপোর্টের কোন প্রশ্নই ওঠে না।
আরে জিশান আমাদের হিরো নাম্বার ওয়ান।
কি বে মূর্তি, দেখলি দেখলি সবাই কি বলছে?
সিফ দু পয়সা আয়ের জন্য সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়া এই সাধারণ মানুষগুলো তার জয়ে এতটা খুশি হয়েছে, এর একটা কারণ বোধহয় সিন্ডিকেট এবং শ্রীধর পাট্টার প্রতি ওদের ঘৃণা। জিশান অবাক হয়ে খেয়াল করেছিল ওর নিজের মধ্যে এখন উত্তেজনা বা আশঙ্কার কোনো ছায়াপাত নেই। কয়েক মাস ধরে নানান খেলায় অংশ নিয়ে জীবন মরণের ওঠা পড়া দেখতে দেখতে সব আবেগ জমে বরফ হয়ে গেছে। বেঁটে গার্ডটা এদিকে বলেই চলল,
জিশান জিশান শোনো শোনো, তোমার সামনে কিন্তু কিল গেম। হ্যাঁ দেখো, তোমাকে সব রকম ভাবে আমরা হেল্প করব।
জানি ভাই, কিন্তু কিল গেমের যা সার্ভাইভাল ফ্যাক্টর আশা খুবই কম।
না জানি জানি, কিন্তু তবু আশা ছাড়লে তো চলবে না ভাই।
হ্যাঁ
তো ওই শ্রীধর পাট্টা আজ মরদদের দিয়ে খেলাচ্ছে, এরপর সালা যদি কোনোদিন মেয়েদের জন্য গেমসও তৈরি করে, হ্যাঁ ছোট ছোট বাচ্চাদের যদি ধরে ধরো স্নেক লেক আর হাংরি ডলফিনের খাঁচায় নামিয়ে দেয়।
না 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 পান্ডা, এসব তুমি কি বলছো, এমনটা কখনোই হতে দেওয়া যাবে না। ওকে যেমন করে হোক বাধা দিতেই হবে।
সেই জন্যই তো বলছি জিশান, তুমি হলে আমাদের ভরসা, বুঝলে?
বেশ কয়েকদিন ধরে একটা চিন্তা জিশানের মাথায় ঘুরপাক খাচ্ছিল, বারবার ও নিজেকে বোঝাচ্ছিল যে এটা একটা অবাস্তব আকাঙ্ক্ষা, কিন্তু ওর ছেলে মানুষ মন মানতে চায়নি। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে ও পান্ডা আর মূর্তি নামক সেই বেঁটে আর লম্বা গার্ড দুজনের শরণাপন্ন হল।
মূর্তি, আমার একটা অনুরোধ রাখবে ভাই, আমার নিউ সিটিটা ঘুরে দেখার খুব ইচ্ছে, যদি কোনোভাবে।
সে কি কথা জিশান, ধরা পড়লে বা জানা জানি হলে তো কেলেঙ্কারি হবে। অবশ্য সেই কেলেঙ্কারি দেখার জন্য আমি বা পান্ডা কেউই আর বেঁচে থাকব না, শ্রীধর পাট্টা আমাদের বাটি চচ্চড়ি বানিয়ে দেবে।
তুই থাম তো মূর্তি, বাটি চচ্চড়ি বানিয়ে দেবে? শ্রীধর পাট্টার চেয়ে কি আমার আইকিউ কিছু কম আছে? এমন টেকনিকে কাজ হাসিল করব যে পাট্টার বাপ ঠাকুরদাও টের পাবে না। হ্যাঁ কোনো ভয় নেই জিশান ভাইয়া, সব হয়ে যাবে।
থ্যাংক ইউ পান্ডা, থ্যাংক ইউ, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এবারেও 10,000 টাকা দেবো।
টাকা? আরে তোমার কাছ থেকে আমি টাকা নেবো? আরে যদি নিতেই হয় তাহলে নেব কিল গেমের পরে, হ্যাঁ তখন তো তুমি 100 কোটি প্রাইজ মানি জিতবে, তার থেকে কিছু না হয় দিও এই গরিব ভাই দুটোকে।
ছোটবেলায় আমিও এই শহরে থাকতাম, তারপর একরকম বাধ্য হয়ে ওল্ড সিটিতে চলে যেতে হয়। কিল গেমের আগে আমার ছোটবেলার শহরটা একবার দেখতে ভীষণ ইচ্ছে করছে জানো।
ও বাবা, তাই নাকি, এইটা তো জানতাম না, টিভিতে তো দেখায়নি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল 7:30 তুমি এইখানটায় চলে এসো, আমরা থাকব, তারপর তোমায় গোটা শহরটা ঘুরিয়ে দেখিয়ে দেব।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, হাতে আর সময় নেই, কিল গেমের শেষ হয়ে যাওয়ার আগে।
কি বললে? কিল গেমের শেষ? তুমি? আরে জিশানের শেষ নেই ভাইয়া, কোনো দিন শেষ নেই।
হ্যাঁ জিপিসির ঝাঁ চকচকে সিকিউরিটি কন্ট্রোল রুমে জিশানকে নিয়ে এলো পান্ডা আর মূর্তি। চারদিকে শুধু ওয়াল মাউন্টেড কম্পিউটার আর অসংখ্য টাচ স্ক্রিন ডিসপ্লে। সেখানে জিপিসির নানান মনিটর জোন দেখা যাচ্ছে। ছবির সঙ্গে সঙ্গে জোনগুলোর নম্বর আর নাম চোখে পড়ছে। ঘরে পাঁচজন সিকিউরিটি অফিসার বিভিন্ন স্ক্রিনের দিকে তাকিয়ে এক মনে কাজ করছিল। এছাড়া হেড অফিসার ঘরের ডান দিকের এক কোণে একটা গ্লাস কিউবিকলে বসেছিল। জিশানরা ঘরে ঢুকতেই কিউবিকলের অফিসার একবার চোখ তুলে পরমুহূর্তেই বাইরে বেরিয়ে এলেন।
হ্যালো জিশান, অল দ্য বেস্ট ফর ইউর কিউ গেম।
থ্যাংক ইউ স্যার।
তোমার রিকোয়েস্টের ব্যাপারে মূর্তি আর পান্ডা আমাকে আগেই জানিয়েছে। গেস্ট হাউস বিল্ডিং এর চারটে অডিও ভিজুয়াল সার্ভেলেন্স জোন আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি।
থ্যাংক ইউ স্যার।
এখানে জিশানকে কেউ ওয়াচ করতে পারবে না। আর তাছাড়া সিকিউরিটি সেন্ট্রালের তিনটে অফিসে আমার কোর লিডারদের সঙ্গেও কথা হয়েছে, সবাই এক কথায় রাজি।
পান্ডা জিশানের দিকে তাকিয়ে চোখ নাচাল। পিট গেমের পর সবই জিশান ম্যাজিকের ভেলকি। এরপর পাশের ঘরে জিশানকে নিয়ে গিয়ে পান্ডা আর মূর্তি যা শুরু করল, থিয়েটারের গ্রিন রুমকেও তা হার মানায়। প্রথমেই জিশানকে একটা সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম পরানো হল। সেটা নাকি বিস্তর কাঠ খড় পুড়িয়ে একগাদা সার্ভেলেন্স সিস্টেমের চোখে ধুলো দিয়ে জোগাড় করতে হয়েছে। ধরাচুড়ো বদলের পর তার মুখে মেকআপ দিয়ে দিল অনমোল নামের এক অল্প বয়সী গার্ড। সব শেষে হেড অফিসার ওকে একটা শকার আর স্মার্ট কার্ড ধরিয়ে দিয়ে বললেন,
ওই যে সামনে আয়না রয়েছে, নিজেকে একবার দেখে নাও।
আশ্চর্য আশ্চর্য, নিজেকে তো নিজেই চিনতে পারছি না।
অনমোল নাকি এককালে যাত্রা দলের মেকআপ ম্যান ছিল।
ও
কেন যে এখানে মরতে এলো কে জানে। যাই হোক, তোমরা কিন্তু বেশি রিস্ক নিও না। জিশানকে শুধু সেফ জোনগুলোই ঘুরিয়ে দেখিও। মার্শাল একবার টের পেলে কি করবে সেটা কিন্তু আন্দাজ করা খুব কঠিন নয়। আর মূর্তি, তোমাকে এই বিশেষ করে বললাম কারণ পান্ডার কাণ্ডজ্ঞান যে কম সেটা আমরা সবাই জানি।
আপনি চিন্তা করবেন না স্যার, আমরা সাবধানেই থাকব।
জিপিসির কার পার্কে একটা কিউ মোবাইলে ঢুকে পড়ল তিনজনে। পান্ডা পাইলটের আসনে বসে গাড়ি স্টার্ট করে দিল। কোথায় যেতে চায় তা আগে থেকেই বলে রেখেছিল জিশান। জোন এন এর 12.36, যে ঠিকানায় প্রায় দেড় যুগ আগে সে থাকত। দশ কি পনেরো সেকেন্ডের মধ্যে পান্ডা গাড়িটাকে এমন একটা জায়গায় নিয়ে এলো যাকে স্বপ্নের জগৎ ছাড়া আর কিছু ভাবা যায় না। একটা বিশাল এলাকা জুড়ে নানান ডিজাইনের বাড়ি, তার সর্বত্র উৎসবের আলোকমালা, হাজার রঙের লেজার ছবি বাড়িগুলোর গায়ে অদ্ভুত ছন্দে চলে ফিরে বেড়াচ্ছে।
জিশান, এই কমপ্লেক্সটার নাম হচ্ছে এন্টারটেনমেন্ট ল্যাব।
ও আচ্ছা,
ফুর্তি জোনও বলতে পারো। মূর্তি, সকারগুলো নিয়ে নে কিন্তু মনে করে।
আচ্ছা, এখানে থামলে যে?
আরে এসোই না, তোমার গেম দেখে শহরে কে কি বলছে একবার দেখে যাবে না?
আচ্ছা চলো।
এন্টারটেইনমেন্ট ল্যান্ড যেন একটা অলৌকিক শহর। এখানে অটোমেশন, ইলেকট্রনিক্স আর অপটিক্স তাদের ছলাকলার মরণপণ প্রতিযোগিতায় নেমেছে। মূর্তি বোঝাচ্ছিল এই একটা বিল্ডিং এর ভেতর দোকানপাট, ব্যাংক, ক্লাব, গেমস পার্লার, নকল সমুদ্র, সি বিচ সব আছে। কাচের দেওয়াল আর ফাইবার গ্লাসের এসকেলেটরের ওপর নিয়ন আলো পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। একটা গেমস পার্লারের কাছে এসে থমকে দাঁড়াল ওরা। মূর্তি আঙুল তুলে বলল,
ওই দেখো, সবকটা স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে।
কি এটা তো?
হ্যাঁ, তোমার ট্রেনিং এর সমস্ত ফুটেজ, জিমে যাওয়া, ফুটবল খেলা থেকে শুরু করে কমব্যাক পার্ক, স্নেক লেক, পিট গেম সব দেখাচ্ছে। সবই কিল গেমের প্রোমো।
তাই তো দেখছি, অনলাইন টিকিট বুকিংও শুরু হয়ে গেছে।
আশপাশের মানুষরা কি বলছে শুনতে পাচ্ছ?
কি হ্যান্ডসাম দেখতে লোকটাকে!
হ্যাঁ পাচ্ছি, কিন্তু ওটা কি আমার ভালো চাইছে নাকি নাকি কেবল একটা জমাটি গেম দেখতে চাইছে মূর্তি?
তা জানি না, কিন্তু সবাই হেভি এক্সাইটেড, এমনকি তোমার বিজ্ঞাপনগুলো পাবলিককে টানছে।
বিজ্ঞাপন? এটা আবার কবে হলো?
জানো না, সিন্ডিকেটের নতুন ফোন দিয়ে এটা তোমার বিভিন্ন ক্লিপ এডিট করে তাই দিয়ে প্রোডাক্ট প্লেসমেন্ট করছে ওরা। কিল গেমের আগে তোমাকে দিয়ে পুরো শুটিংও করাবে, গেঞ্জি জাঙ্গিয়া থেকে শুরু করে প্রোটিন পাউডার, যা যা প্রোডাক্টস পারবে সব প্লেস করবে।
অদ্ভুত, বিজ্ঞাপনের ব্যাপারটা সত্যি জানতাম না।
কেন জানতে না, এটাই আশ্চর্য। তোমাকে যা প্রাইজ মানি দিচ্ছে সিন্ডিকেট, তার প্রত্যেকটা পয়সা কড়ায় গন্ডায় উসুল করে না নিলে ওদের শান্তি হবে?
সেই
এই পুরো সিস্টেমটাই তো তৈরি হয়েছে সিন্ডিকেটের পয়সা লোটার জন্য।
হ্যাঁ ঠিকই, যাকে চলো যাওয়া যাক, এখানে আর ভালো লাগছে না, চলো।
হ্যাঁ চলো, এবারে তোমার আগের ঠিকানায় যেতে হবে।
নানান রাস্তা ঘুরে জিশানের ছোটবেলার বাড়ির কাছে পৌঁছে গেল ওরা। জায়গাটা দেখে জিশানের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। পুরনো কিছুই আর নেই, নতুন নতুন সব বাড়িঘর তার জায়গায় দাঁড়িয়ে আছে। রোজ ঘুম থেকে উঠে যে বারান্দাটায় গিয়েও দাঁড়াত, সেটা কোন দিকে ছিল যেন? সূর্যটা কোন দিক থেকে ওঠে, কোনটা পূব দিক? অন্ধকার আকাশের দিকে তাকিয়ে পূব দিক কোনটা হতে পারে আন্দাজ করে বারান্দাটা আবার খুঁজল জিশান, পেল না। কিউ মোবাইল আবার জিপিসির পথ ধরল। এই কয়েক ঘন্টার শহর ভ্রমণে জিশান নিজের অনেক ছবি দেখেছে, বেশ কয়েকটা বিলবোর্ডেও জিশান পাল চৌধুরীর ছবি হাজির। ছবি হয়ে যাওয়ার আগে এখানে বোধহয় এমনটাই হয়।
জিশান, জিশান,
কি ব্যাপার এত রাতে, কি হলো?
সরি জিশান, ডিস্টার্ব করছি। মার্শাল শ্রীধর পাট্টা তোমাকে ডেকে পাঠিয়েছে, রেডি হয়ে নাও। পিস ফোর্সের গার্ডরা ঠিক 7 মিনিট পর তোমাকে নিতে আসবে। থ্যাংক ইউ।
টিভির ইন্টারঅ্যাক্টিভ চ্যানেলের মেয়েটা খবর দিয়ে আবার মিলিয়ে গেল। রিমোটের বোতাম টিপে আলো জ্বালল জিশান, তারপর ওয়ার্ড্রোবের কাছে গিয়ে পাল্লা খুলল। এত রাতে শ্রীধর পাট্টা আবার ওকে ডেকে পাঠিয়েছে। 7 মিনিট শেষ হতে না হতেই দরজায় কলিং বেল। অচেনা কয়েকজন গার্ডের সঙ্গে যেতে যেতে জিশানের মনে হল শ্রীধর বোধহয় জেনে গেছে সে আজ লুকিয়ে গেস্ট হাউসের বাইরে বেরিয়েছিল। তার বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আবার কি রোলার বলের শাস্তি অপেক্ষা করছে তার জন্য? সিন্ডিকেট হেডকোয়ার্টারের কাছে এসে গাড়িটা থামল। এত রাতেও বহুতল বিল্ডিংটার নানান ফ্লোরে আলো জ্বলছে, তবে করিডোরে লোক চলাচল দিনের তুলনায় বেশ কম। অনেকগুলো ফ্লোর আর করিডোর পেরিয়ে অবশেষে একটা বড় মাপের দরজা ঠেলে ভেতরে ঢুকল জিশান। একটা বিশাল হল ঘরের এক প্রান্তে একটা কনফারেন্স টেবিলে বসে আছে শ্রীধর পাট্টা আর দুজন অচেনা পুরুষ। ডান দিকের লোকটির বয়স 50-এর কোঠায় আর বাঁ দিকের লোকটির বয়স 70-এর কাছাকাছি। দুজনের চোখেই কেমন ঘুম ঘুম ভাব।
ওয়েলকাম জিশান, গুড বয়, এদের সঙ্গে করো পরিচয়। আমার ডান দিকে গণপত আচার্যা, আমাদের সিন্ডিকেটের 2 নম্বর সায়েন্টিস্ট, আর আমার বাঁ দিকে আমাদের 1 নম্বর সায়েন্টিস্ট মনসুখ চক্রপাণি, নিউ সিটির বিজ্ঞান দেবতা। জেন্টলম্যান, যেই ফেনোমেনাল ফাইটারের কথা আপনাদের বলেছিলাম, এই সেই জিশান পাল চৌধুরী।
আই সি, নাইস টু মিট ইউ।
থ্যাংক ইউ ডক্টর আচার্য।
এমন সময় হল ঘরের অন্য প্রান্তে একটা দরজা খুলে গেল। চারজন গার্ড কয়েকজন চেনা লোককে নিয়ে ঘরে ঢুকল। তাদের চোখ মুখ নানান জায়গায় ফুলে আছে, কোথাও কোথাও রক্ত জমাট বেঁধে আছে, কারো বা ভুরুর কাছে কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। প্রথমজন সিকিউরিটি কন্ট্রোল রুমের হেড অফিসার, দ্বিতীয়জন তার মেকআপ ম্যান আনমোল, তৃতীয়জন পাণ্ডা, আর চতুর্থ জন মূর্তি।
মূর্তি পান্ডা
অকথ্য অত্যাচারের ফলে ওদের সবাইকেই ভঙ্গুর দেখাচ্ছে, কিন্তু আশ্চর্য, সবার মুখেই একটা নির্লিপ্ত বেপরোয়া ভাব। এমন সময় শ্রীধর চেঁচিয়ে উঠল,
জিশান, আজ সন্ধ্যের পর তুমি ক্যাম্পাস ছেড়ে বাইরে বেরিয়েছিলে।
না তো, কোথাও যাইনি, আমি যাইনি কোথাও।
তাই বেরোনি?
না,
লক্ষ্মী ছেলে হয়েছিলে, ঘুমু ঘুমু করছিলে। এই চারটে জানোয়ারও একই কথা বলছে, অথচ এদের একজনের ছবি এন্টারটেইনমেন্ট ল্যান্ডের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
কি?
তাছাড়া কাল রাতে গেস্ট হাউস বিল্ডিং এর চারটে সার্ভেলেন্স জোন হঠাৎ করে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়েছিল। ব্যাপারটা খুব গোলমেলে, আপনারা কি বলেন?
অফকোর্স, খুবই গোলমেলে ব্যাপার।
জিশানের দিকে একবার ফিরে তাকিয়ে পান্ডার কাছে গিয়ে আচমকাই তার গালে একটা থাপ্পড় কষালো শ্রীধর। পান্ডা ছিটকে পড়ে গেল মার্বেলের মেঝেতে, কিন্তু ওর মুখ থেকে কোনো যন্ত্রণার শব্দ বেরোল না। সে ঠান্ডা চোখে তাকিয়ে রইল শ্রীধরের দিকে। বেশিক্ষণ সেই দৃষ্টি সহ্য করতে না পেরে সে অন্যান্য গার্ডদের নির্দেশ দিল অপরাধীদের আবার ডিউটিতে ফিরিয়ে নিয়ে যেতে, সেই সঙ্গে তাদের ওপর কড়া নজরদারি করতে। সকলে বেরিয়ে যেতেই একবার জোরে শ্বাস টেনে জিশানের দিকে তাকিয়ে শ্রীধর বলল,
তুমি সত্যি কথা বলছ কি না সেটার জন্য আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা আচারিয়া আর চক্রপাণির ইনভেনশন। এতে তোমার কোনো ফিজিক্যাল পেইন হবে না, কিন্তু ওই কিন্তুটাই এক্সপেরিমেন্ট। নাও গেট রেডি অ্যান্ড বি স্টেডি।
বিজ্ঞানী দুজন জিশানের কাছে এসে নিজেদের মধ্যে কি সব গুজগুজ করছিলেন। শ্রীধর ফোনে কাউকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরে ছজন গার্ড একটা বড় সড় ভারী মেটাল টপ কাঠের টেবিল নিয়ে ঢুকল। তারপর সেই টেবিলটাকে ঘরের এক প্রান্তে রেখে সেটাকে অর্ধচন্দ্রাকারে ঘিরে দাঁড়াল। শ্রীধর এবারে বলল,
জিশান, এবার তোমাকে টি শার্ট আর প্যান্ট খুলে ফেলতে হবে।
সে কি? কিন্তু
খোলো খোলো, এবার তোমার শো হবে সোলো। এই যে ডক্টর আচারিয়া, আপনারা তৈরি? ঘুম কেটেছে?
ইয়েস ইয়েস স্যার, আমরা তৈরি।
গণপত আচারিয়া পকেট থেকে একটা প্লাস্টিকের কৌটো বের করলেন। কৌটোর ভেতরে চকচকে অথচ স্বচ্ছ একটা তরল, আলো পড়ে ধাতুর মতো ঝিকমিক করছে, কিন্তু পারদ নয়। ইতিমধ্যে চক্রপাণি হাতে একজোড়া রাবার ল্যাটেক্সের গ্লাভস পরে নিয়েছেন। শ্রীধর ডান হাত তুলে টেবিল ঘিরে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ইশারা করল। সঙ্গে সঙ্গে চারজন গার্ড এগিয়ে এলো জিশানের দিকে। বাকি দুজন টেবিলের গায়ে লাগানো একটা লুকোনো বোতাম টিপতেই চারটে স্টেনলেস স্টিলের ব্যান্ড মেটাল টপের ওপর দৃশ্যমান হয়ে উঠল।
গার্ডস, স্টার্ট অপারেশন।
চারজন গার্ড নিমেষের মধ্যে ওর হাতের কবজি আর পায়ের গোছা শক্ত মুঠোয় চেপে ধরল। কৌটোটা হাতে করে জিশানের ঠিক পেছনে চলে এলেন আচারিয়া আর চক্রপাণি। কৌটোটা কাত করে খানিকটা তরল গ্লাভস পরা হাতে ঢেলে নিয়ে চক্রপাণি তেল মাখানোর মতন করে সেটা জিশানের পিঠে ঘষতে লাগলেন। জিশান অবাক হলেও চুপ করে রইল। শ্রীধর পাট্টা পাথরের মূর্তির মতো স্থিরভাবে দাঁড়িয়ে দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছিল। ক্রমে জিশানের পুরো পেছন দিকটায় সেই তরলটা মাখিয়ে দিলেন দুই বিজ্ঞানী। তারপর সরে গিয়ে শ্রীধরের দিকে তাকালেন।
থ্যাংক ইউ। এবার বাবু জিশান, ওই টেবিলে গিয়ে শুয়ে পড়ো তো দেখি।
বাক্যব্যয় না করে বিশাল টেবিলটার ওপর গিয়ে শুয়ে পড়ল জিশান। চারজন গার্ড টেবিলের চারদিক থেকে চারটে স্টিল ব্যান্ড জিশানের হাতে পায়ে এঁটে দিল। তারাও ইতিমধ্যে ল্যাটেক্সের দস্তানা পরে নিয়েছে। জিশান বন্দী অবস্থায় ক্রুশবিদ্ধের মতো চিত হয়ে পড়ে রইল টেবিলে। বিজ্ঞানীরা এবার তার শরীরের সামনের অংশেও তরলটা মাখিয়ে দিলেন। শ্রীধর কৌতুকের চোখে ব্যাপার স্যাপার লক্ষ্য করছিল। কাজ শেষ হলে সে জিজ্ঞেস করল,
গুড 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 গুড, সিনেমাটা শুরু হতে আর কতক্ষণ লাগবে ডক্টর আচারিয়া?
এই তো মিনিট দশেক।
গুড গুড গুড।
ডক্টর চক্রপাণি, আপনি হাই না তুলে সাবজেক্টের রিয়াকশনের নোটস নিন ভালো করে, সলিউশনটার ইম্প্রুভমেন্টে কাজে লাগবে।
অফকোর্স, আমরা সবই খেয়াল রাখছি, চিন্তা করবেন না।
ভেরি ভেরি গুড, সিনেমাটা ভালো করে দেখতে চাই। I don't want to miss even a single moment of the show.
9.5 মিনিটের মতো সময় পেরোতেই শ্রীধর পাট্টা জিশানের টেবিলের কাছে পায়ে পায়ে এগিয়ে এলো। তার চোখে মুখে উত্তেজনা ঠিকরে পড়ছে। এতক্ষণ ক্লান্তিতে জিশানের হাই উঠতে চাইছিল, কিন্তু তারপর আচমকাই ব্যাপারটা শুরু হল। অনুপরমাণু মাপের অসংখ্য সূক্ষ্ম পিঁপড়ে ওকে যেন হোল ফোটাতে শুরু করল। 10-15 সেকেন্ড পার হতেই সারা গায়ে চিড়বিড়ে চুলকুনি জিশানকে অস্থির করে তুলল। তাতে কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু গা চুলকোতে না পারার কষ্ট জিশানকে ক্ষিপ্ত করে তুলল। ওর হাত পা শক্ত বাঁধনে বাঁধা জেনেও সেটা ছাড়াতে গেল বারবার। তাকে স্টিলের ব্যান্ডের সঙ্গে ঘষ্টানিতে ওর কবজি আর গোড়ালির গাঁঠ ছড়ে যেতে লাগল।
জিশান বাবু, মজা লাগছে?
বিচুটি পাতা গায়ে ঘষলে কিরকম চুলকোয় জিশান জানে না, কিন্তু ও নিশ্চিতভাবে বলতে পারে এই ঝিকিমিকি তরলের ক্ষমতা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ওর মস্তিষ্ক ঠিকভাবে চিন্তা করতে পারছিল না। জিশান প্রাণপণে মিনি আর শানুর কথা ভেবে মনটাকে শক্ত করতে চাইল।
এবার বলো তো বাবু জিশান, কাল রাতে তুমি জিপিসির বাইরে বেরিয়েছিলে? সত্যি সন্ধ্যের পর তুমি কোয়ার্টার ছেড়ে বেরোনি?
জিশানের মনে হল ও যেন বেরিয়ে এসেছে নিজের দেহের বাইরে। শূন্যে ভেসে বেড়াতে বেড়াতে ও তাকিয়ে দেখছে নিজের ছট ফটানো শরীরটাকে, দেখছে শ্রীধরের অহংকার আর প্রভুত্ব মেশানো বেপরোয়া অভিব্যক্তি। হঠাৎ চক্রপাণি মাথা নেড়ে চাপা গলায় বলে উঠলেন,
অ্যামেজিং জোরে, দেখছো ছাড়িয়া, অন্য কেউ এতক্ষণ এটা সহ্য করতে পারেনি।
তাই তো দেখছি, কিন্তু আমাদের কেমিক্যালটাকে তত স্ট্রং হয়নি ডক্টর।
না না,
অ্যাভারেজ কোন মানুষকে যে অ্যামাউন্টের কেমিক্যাল দিয়ে পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম, জিশানকে তার প্রায় 3 গুণ অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু তাতেও তো দেখছি
এসব আলোচনা এখন নয়। আমাদের কনক্লুশন এটাই যে জিশান পাল চৌধুরী ইজ নট অ্যাভারেজ, ওর এন্ডিউরেন্স ফ্যাক্টর এক্সেপশনালি হার্ড।
ওকে স্যার, মার্শাল, টাইম ইজ আপ।
কথাটা বলার 10-12 সেকেন্ডের মধ্যেই জিশানের চুলকুনি কমতে শুরু করল। শ্রীধর পাট্টার মুখে সূর্যোদয়ের মুচকি হাসি মিলিয়ে গিয়েছিল, তার বদলে হিম শীতল ইস্পাতের প্রলেপ ছড়িয়ে পড়ছিল মুখের ওপর। শ্রীধর দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ইশারা করল জিশানের বাঁধন খুলে দিতে, তারপর ধীরে ধীরে পা ফেলে আচারিয়া আর চক্রপাণির দিকে এগিয়ে গেল। জিশানের ঘেন্নায় থুতু ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু তার বদলে ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে শ্রীধরের দিকে তাকিয়ে সে আবার জামা কাপড় পরে নিল। শ্রীধর কিন্তু আশ্চর্য ধাতুতে গড়া, একটুও মাথা গরম না করে তাকে বলল,
থ্যাংক ইউ ফর ইয়র কোঅপারেশন মিস্টার জিশান পাল চৌধুরী, এবার তুমি যেতে পারো, গার্ডরা তোমাকে জিপিসিতে পৌঁছে দেবে।
ইউ আর ওয়েলকাম মার্শাল। আসি।
নিউ সিটিতে জিশান পাল চৌধুরী আসার পর থেকে ওর যত ভিডিও ফটো আর হলোগ্রাম ইমেজ তোলা হয়েছে তার সবকিছু একটা 3D মাইক্রো সিডিতে তুলে রঙ্গপ্রকাশকে দিয়েছে সুপার গেমস কর্পোরেশন। রঙ্গপ্রকাশের কাজই হল সেই ভিডিও খুঁটিয়ে দেখে জিশানের একটা সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করা। ডক্টর রঙ্গপ্রকাশ বিশ্বাস নিউ সিটির সাইকো অ্যানালিসিস সেন্টারের চিফ সাইকোলজিস্ট। নিউ সিটির সিস্টেমের বিরুদ্ধে যারা সরাসরি কিংবা আড়ালে আওয়াজ তোলে তাদের সাইকো প্রোব করাটা রঙ্গপ্রকাশের প্রধান কাজের তালিকার মধ্যে পড়ে।
ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট কেস।
গত 2 সপ্তাহ ধরে জিশানের সাইকোলজিক্যাল প্রোফাইলিং এর কাজ করবার সময় বারবার এই কথাটাই মনে হচ্ছে রঙ্গপ্রকাশের। কম্পিউটারের পর্দায় ওর সমস্ত ছবি আর ভিডিও ফুটেজ বারবার দেখে সেগুলো বিশ্লেষণ করে রিপোর্ট লিখেছেন তিনি। রিপোর্ট শেষ হলেই সেটা কনফিডেন্সিয়াল খামে ভরে তুলে দিতে হবে শ্রীধর পাট্টার হাতে। সেটা কিল গেমের প্রমোশনাল ভিডিও ট্রেলারে ব্যবহার করা হবে, হয়তো অন্য কাজেও লাগবে।
আর পারছি না, কিন্তু সিমানের মুখ চেয়ে আমায় কাজ করে যেতেই হবে। সিমান, তুই যে কেন বারবার এমন বিপথে?
ক্লান্তিতে ঘুম পেয়ে যাচ্ছিল রঙ্গপ্রকাশে, অথচ দুশ্চিন্তায় ঘুম আসছিল না। দুশ্চিন্তার কারণটা এখনো স্ত্রীকে খুলে বলেননি। ডক্টর রঙ্গপ্রকাশ বিশ্বাস নিউ সিটির সম্মানিত বিজ্ঞানী। তাঁর সাইকো প্রোফাইলিং ব্যবহার করে শ্রীধর পাট্টা, সিন্ডিকেট এবং সুপার গেমস কর্পোরেশন বহুবার লাভবান হয়েছে। এছাড়াও তিনি শ্রীধর পাট্টার পার্সোনাল থেরাপিস্ট এবং এই কাজটা করেন অত্যন্ত গোপনে। শ্রীধরের মনের অলিগলির খোঁজখবর তার নিজের চেয়ে অনেক বেশি জানেন রঙ্গপ্রকাশ, আর জানেন বলেই তাকে অন্যান্যদের তুলনায় ঢের বেশি ভয় পান। কিন্তু ছেলে সিমানের দুশ্চিন্তা ওকে শ্রীধরের ভয়ও ভুলিয়ে দিয়েছে।
সিমান, সিমান, তোর উপরে যে আমাদের সবার জীবনটা দাঁড়িয়ে আছে।
বাড়িতে এখন কেউ নেই, স্ত্রী পর্ণমালা একটা জরুরি মিটিংয়ে গেছে। সিমানও বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। 18 বছর বয়সে ছেলেটা জেনে গেছে জীবন মানে ফুর্তি আর নিউ সিটির গেম শোয়ে বেপরোয়া বাজি ধরা। চোখ মুছে জানলার বাইরে তাকালেন রঙ্গপ্রকাশ। এই সুন্দর শহর ছেড়ে যেতে চান না তিনি, কিন্তু এবার হয়তো যেতে হবে, কারণ আজ সকালেই ইন্টারঅ্যাক্টিভ প্লেট টিভিতে সিন্ডিকেটের ওয়ার্নিং পেয়েছেন। তার ইআই অর্থাৎ ইকোনমিক ইন্ডেক্স বিপজ্জনকভাবে নেমে গেছে। এই ওয়ার্নিং পাওয়ার পর সিন্ডিকেট মাত্র 3 মাস সময় দেয়। সেই 3 মাসে ইআইটাকে ক্রিটিক্যাল ভ্যালিউর ওপরে নিয়ে আসতে হয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাই বাই নিউ সিটি।
এত বছর ধরে এখানকার লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়ে আচমকা একদিন ওল্ড সিটিতে গিয়ে পড়তে হবে। ওই ক্লেদাক্ত হিংস্র শহরটায় আমরা কেউ বাঁচব? সিমান, সিমান বাঁচবে?
রঙ্গপ্রকাশ অবশ্য নিউ সিটির শৃঙ্খলাবদ্ধ হিংস্রতাও একদম পছন্দ করেন না। শুধুমাত্র বিজ্ঞান নিয়ে গবেষণার সব রকম আধুনিক সুযোগ এখানে আছে বলে তিনি এখনো শহর ছেড়ে যাননি। তাছাড়া যাবেনই বা কোথায়? ওই ওল্ড সিটিতে যেখানে প্রতিটা মুহূর্তে মানুষ আক্রান্ত,
আর এখানে তো মনুষ্যত্বই আক্রান্ত। কিন্তু হাতে আর মাত্র 3টে মাস আছে, তার মধ্যে ক্রিটিক্যাল ভ্যালুর উপরে না গেলে তো আর কোনো চয়েসই থাকবে না। আচ্ছা, পর্ণমালাকে জানাবো? না 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 না, ও পাগল হয়ে যাবে জানলে। আর কটা দিন যাক বরং, তারপর না হয়। গড, পাট্টা! হ্যালো, হ্যাঁ বলুন মার্শাল।
ডক্টর, আই নিড ইউ, যত তাড়াতাড়ি পারেন আমার বাড়িতে চলে আসুন।
আচ্ছা,
থেরাপি সেশনের পর জরুরি কথা আছে। জিশান পাল চৌধুরীর প্রোফাইল নিয়ে আর আপনার ইআই নিয়ে।
ও ওকে, আমি আমি আসছি স্যার, 7:45 মধ্যে পৌঁছে যাব।
ওকে দেন, সামনে এলে কথা হবে।
ওকে স্যার।
একটু আগের বিকেলটা এখন হামাগুড়ি দিয়ে সন্ধ্যের ঘেরাটোপে ঢুকে পড়ছে। পশ্চিমের আকাশে লাল হলুদ আর কমলা রঙের খেলা। এই অস্তমিত সূর্য দেখা যাচ্ছে ওল্ড সিটি থেকেও। যে সুন্দর, সে স্বর্গেও সুন্দর, নরকেও সুন্দর। বহু স্তরের সিকিউরিটি ডিঙিয়ে শ্রীধরের প্রাসাদে ঢুকতে অনেকক্ষণ সময় লেগে গেল রঙ্গপ্রকাশে। যে মানুষ যত ভয় পায় তার নিরাপত্তার ব্যবস্থা তত বেশি। শ্রীধর পাট্টা যে আসলে সর্বদা প্রাণ ভয়ে কাঁটা হয়ে আছে সে কথা রঙ্গপ্রকাশ জানেন। শ্রীধরের মধ্যে তিনি সোশিওপ্যাথিক ডিসঅর্ডার ছাড়াও প্যারানয়েড পার্সোনালিটির হদিশ পেয়েছেন। প্যারানয়েড পার্সোনালিটির মানুষ হাইপার সেন্সিটিভ আর সন্দেহবাতিগ্রস্ত হয়। রঙ্গপ্রকাশ হলে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে গেলে ব্যালকনিতে তার অপেক্ষায় দাঁড়িয়েছিল শ্রীধর পাট্টা।
হ্যালো ডক্টর।
হ্যালো।
চলুন 3 কনফারেন্স রুমে বসি।
হ্যাঁ চলুন।
কি নেবেন বলুন ডক্টর, হট না কোল্ড?
কিছু দরকার নেই, থ্যাংক ইউ।
দাড়ি কামাননি কেন?
আমি মানে ওই এমনি আর কি।
ওকে ডক্টর, আপনার টেনশন নিয়ে পরে কথা বলবো, আগে আমার টেনশন নিয়ে কথা হোক।
হ্যাঁ অবশ্যই, বলুন এখন কেমন আছেন?
ভালো না, কতগুলো স্বপ্ন ভীষণ জ্বালাচ্ছে।
স্বপ্ন? কি ধরনের স্বপ্ন?
এমনিতে যে ভয়ঙ্কর কিছু তা নয়, কিন্তু আমার একেবারে পাগল পাগল লাগছে।
আচ্ছা ঠিক কি দেখছেন বলুন তো।
এই যেমন একটা মরুভূমি, চারিদিকে শুধু বালি আর বালি।
আচ্ছা,
আগুনের মতো গরম, আমার পা পুড়ে যাচ্ছে কিন্তু আমি হেঁটে চলেছি। একটার পর একটা বালির পাহাড় ডিঙোচ্ছি অথচ বালির শেষ নেই।
রঙ্গপ্রকাশ বেশ বুঝতে পারছিলেন এই স্বপ্নের মানে দুর্ভিক্ষ, অনাহার, মৃত্যু, জাতি দাঙ্গা, সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি। সোফায় শরীর এলিয়ে চোখ বুজে বসে থাকা এই নিষ্ঠুর মানুষটা এতদিন ধরে শুধু ভয় আর ক্ষয় বিক্রি করে চলেছে, এবার কি ওর সেগুলো কেনার পালা? কিন্তু সেসব তো শ্রীধরকে বলা যাবে না। অন্য একটা উত্তর সাজিয়ে নিয়ে সেটাই বললেন রঙ্গপ্রকাশ।
দেখুন, স্বপ্নটা আপনার একাকিত্বের ইঙ্গিত হতে পারে। আপনি একজন সেলফ মেড ম্যান আর আপনার সামনে তো অনেক লড়াই। আচ্ছা আর কিছু দেখেছেন?
একটা একটা আয়নার স্বপ্ন দেখেছি।
আচ্ছা,
আয়নায় আমার মুখ দেখতে পাই কিন্তু সেই মুখে চাকা চাকা দাগ, অনেকটা জল বসন্তের গুটির মতো, আর ব্যাকগ্রাউন্ড গাঢ় অন্ধকার। চেষ্টা করেও কিছুই দেখতে পাচ্ছি না, অথচ মনে হচ্ছে অন্ধকারটা নড়ে চড়ে বেড়াচ্ছে।
এই স্বপ্নেরও অর্থ একটাই, শ্রীধর খুব শিগগিরই রূঢ় এবং কঠিন বাস্তবের মুখোমুখি হতে চলেছে। বাস্তবটা কুৎসিত বলে ওর মুখে জল বসন্তের গুটির চাকা চাকা দাগ, আর ওই যে অন্ধকার নড়ে চড়ে বেড়াচ্ছে সেটা হল অজানার আশঙ্কা। কিন্তু এই ব্যাখ্যাটাও শ্রীধরকে বলা চলবে না। এই লোকটা প্রত্যক্ষে বা পরোক্ষে কত মানুষের যে মৃত্যুর কারণ হয়েছে তার কোনো হিসেব নেই, অথচ লোকটার মধ্যে অপরাধ বোধও নেই। তার কারণ ওর অপরিণত বিবেক। সাইকোলজির ভাষায় যাকে বলে আন্ডার ডেভেলপড কনসিয়েন্স। এই ধরনের মানুষদের বুদ্ধি ক্ষুরধার, কিন্তু বিবেক ভোঁতা।
কি বুঝলেন ডক্টর?
আমার মনে হয় আপনার সামনের ওই লড়াইটা আপনার পক্ষে খুব একটা মসৃণ হবে না। শত্রুর দিক থেকে একটা আচমকা আক্রমণ আসতে পারে, এমন কোন শত্রুর কথা কি আপনি ভাবতে পারছেন যাকে এখনো শত্রু বলে ঠিক বোঝা যাচ্ছে না অথচ সে বিপজ্জনক?
না, এরকম এনিমি হিসেবে কাউকে আইডেন্টিফাই করতে পারছি না।
বুঝলাম। বেশ, আমি বরং আপনার কোয়েশ্চেন আনসার সেশন শুরু করি, কেমন?
করুন।
আচ্ছা, আপনি ছোটবেলাতে ফিরে যেতে চান?
না না।
কেন না? মানে অনেকেরই তো ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, তখন চারপাশে বাবা মা আত্মীয় স্বজন গুরুজনেরা থাকেন, তারা ছোটবেলার নিরাপত্তার যোগান দেন, দে প্রোভাইড দ্য সেফটি ওয়ালস।
আমার কোনো সেফটি ওয়াল ছিল না, আমি একেবারে একা ছিলাম। আমার একমাত্র আত্মীয়, একমাত্র বন্ধু ছিল ভয়, সেটাই আমাকে চারদিক থেকে দেয়ালের মতো ঘিরে রাখত।
আচ্ছা, আপনি কি তাড়াতাড়ি বড় হতে চাইতেন? মনে হতো এই দুনিয়ার সঙ্গে ঠিকঠাক মোকাবিলা করার জন্য বড় হওয়া দরকার।
হ্যাঁ, তা হতো, মাঝে মাঝে মনে হতো, আর মনে হতো আমার চারপাশে শত্রু কিলবিল করছে, ওদের আমি ঘৃণা করতাম।
কারা সেই শত্রু? মানে দু একজনের নাম বলতে পারেন?
নাম কি বলবো, সবাই শত্রু, গোটা সমাজটাই ছিল আমার বিরুদ্ধে।
কিন্তু সবাই শত্রু কেন হবে? মানে ছোটবেলায় যারা আপনার দেখাশোনা করতেন?
কেউ করত না, ওসব জ্ঞান হয়ে থেকেই দেখেছি আমি সবার ভাই ফরমাস খাচ্ছি। সবাই শাসন করছে, চর থাপ্পর মারছে।
বাবা মায়ের খোঁজ করেননি কখনো?
প্রথম প্রথম একে তাকে জিজ্ঞেস করতাম, পরে আর করিনি। যারা ইচ্ছে করে লুকিয়ে পড়ে তাদের কখনো খুঁজে পাওয়া যায়? আমার বাবা মা আমাকে ফেলে পালিয়ে গিয়েছিল। আমার বয়সী বাচ্চা কাচ্চাগুলো রাস্তার ধারে নোংরা ঝুপড়িতে থাকত, দুবেলা খাবারের খোঁজে আবর্জনা ঘাঁটত, কিন্তু ওদের দেখতাম বাবা মায়ের সঙ্গে খেলা করছে, হাসছে। প্রথমে কান্না পেত, তারপর অসহ্য রাগ হতো সবার বাবা মায়ের উপর।
বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, ওল্ড সিটি আপনি ছেড়ে এলেন কেমন করে?
সে এক আশ্চর্য ঘটনা। আমার দাদা বলধর পাট্টা আমাকে ওল্ড সিটিতে হঠাৎই খুঁজে পায়। আমার গলায় একটা চেন দেখে সে চিনতে পারে। আমার খুব ছোটবেলায় এই নিউ সিটিতে পিস ফোর্সের একটা বিদ্রোহ হয়েছিল, শুনেছি তখন আমার বয়স নাকি ছিল 1 বছর 2 মাস। সেই বিদ্রোহের সময় পিস ফোর্সের 6 জন অফিসার আমাকে কিডন্যাপ করে শুটারে চেপে ওল্ড সিটিতে পালিয়ে যায়। ওরা দাদাকে বলে যে কাউকে এই কিডন্যাপিং এর কথা জানালে ওরা আমাকে খুন করে ফেলবে। পরে দাদা মাস্টার প্ল্যান তৈরি করে সবকটা বিদ্রোহীকে খুঁজে বের করে গুনে গুনে খতম করে, কিন্তু আমাকে খুঁজে পেয়েছে তার অনেক পরে, প্রায় 13 বছর। তখন দাদার কাছেই সব কথা শুনেছিলাম।
কিন্তু বলধর পাট্টার তো জন্ম পরিচয় ছিল, তার মানে আপনারও আছে, তাহলে নিজেকে পরিচয়হীন বলছিলেন কেন স্যার?
আমি মানে একটা শিশুর যখন বাবা মাকে প্রয়োজন, তখন যদি তাদের না পায় তাহলে সে কোন বিশ্বাস নিয়ে বড় হয়ে উঠবে? 14 বছর বয়স অবধি আবর্জনার মতো বেড়ে উঠেছিলাম, বাবা মাকে সশরীরে কোনোদিন চোখেই দেখলাম না, সেক্ষেত্রে নিজেকে অনাথ মনে হওয়াটা কি খুব একটা অস্বাভাবিক ব্যাপার?
শ্রীধরের পরিচয়ের গল্পটা তৈরি করেছিলেন বলধর পাট্টা, কিন্তু সেটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে। সেই ফাঁকটা ভরাট করতেই বছর দুয়েক আগে এই ব্যাখ্যাটা তৈরি করেছে শ্রীধর। তাতে অবশ্য রঙ্গপ্রকাশের চোখকে ধুলো দিতে পারল না, তবে তিনিও আর কথা না বাড়িয়ে থেরাপি শেষ করে দিলেন। একেই শ্রীধরের কেসের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে সারাক্ষণই তটস্থ হয়ে থাকেন তিনি। হাতের ফোল্ডারটা খুলে রঙ্গপ্রকাশ বললেন,
হ্যাঁ মার্শাল, এই জিশান পাল চৌধুরীর সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি হয়ে গেছে, সেটা নিয়ে একটু কথা বলতে পারি?
পারেন।
আগে এই ফাইলটা একবার দেখুন স্যার, এতে ডিটেইলড নোটস আর ফটোগ্রাফ আছে।
কই দেখি। যা ভেবেছিলাম, জিশান পাল চৌধুরীর চরিত্র সৎ, স্পষ্ট, মানবিক মূল্যবোধের দুর্বলতায় আচ্ছন্ন, বড় সহজে বন্ধুত্ব তৈরির চেষ্টা করে, শত্রুকেও বন্ধু বলে ভাবতে চায়।
তা ঠিক, তবে ছেলেটার মধ্যে আশ্চর্য রকমের পোটেনশিয়াল এনার্জি আছে। পিট ফাইটের সময় সেটাই কি করে যেন কাইনেটিক এনার্জিতে বদলে ফেলেছিল। আর তাছাড়া অপেশাদার খেলোয়াড়দের পক্ষে অনেক সময় মূল্যবোধ একটা জোরালো অস্ত্র হয়ে উঠতে পারে, সেটা তখন কিন্তু আর দুর্বলতা থাকে না।
রাইট রাইট রাইট।
আপন মনে মাথা নাড়ল শ্রীধর। সুপার হিরোকে শেষ করতে হলে সুপার কিলারের প্রয়োজন, সুতরাং এই খুনি বাছাইয়ের কাজে এবার শ্রীধর নিজেই যাবে। নিউ সিটির জেলে যতজন মারাত্মক খুনি আছে তাদের সকলের সিভি খুঁটিয়ে পরখ করে দেখবে বারবার, তারপর বেছে নেবে এমন তিনজনকে যারা শয়তানিতে শয়তানকেও হারাতে পারে। তারপর গেম সিটিতে 24 ঘন্টার কিল গেমের লাইভ টেলিকাস্ট দেখতে দেখতে সবার দম বন্ধ হয়ে আসবে। না, জিশান কিছুতেই কিল গেমে জিততে পারবে না। শ্রীধর সে ব্যবস্থা অবশ্যই করে রাখবে, কারণ জিশান সত্যি সত্যি জিতে গেলে সেটা নিউ সিটির স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। এসব ভাবতে ভাবতে ঘোরের মধ্যে চলে গিয়েছিল মার্শাল পাট্টা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সিকিউরিটি ডিপার্টমেন্টের চিফ ফোন করেছেন।
হ্যালো মার্শাল।
বলছি,
আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত স্যার, কিন্তু এইমাত্র আমার 2 সাবঅর্ডিনেট স্টাফ ভীষণ ইম্পর্টেন্ট খবর নিয়ে এসেছে।
শুনছি, বলে যান
স্যার। ওদের আপনার কাছে নিয়ে আসছি, সেটাই মনে হয় সেফ।
ঠিক আছে, তাই করুন, ওদের সিকিউরিটি ক্লিয়ারেন্স করে দিচ্ছি।
চিফের পাঠানো স্টাফদের আইডেন্টিটি কোডগুলোর সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়ে ফোনটা কেটে দিল শ্রীধর। তারপর রঙ্গপ্রকাশকে ইশারায় অপেক্ষা করতে বলে বেরিয়ে গেল সে। ভিজিটার্স রুমে দুজন লোককে সঙ্গে নিয়ে ঢুকলেন ইউনিফর্ম পরা 40 বছরের সিকিউরিটি চিফ। মিলিটারি কায়দায় স্যালুট করে বললেন,
গুড ইভিনিং স্যার, এরা হল কুশিয়া চতুর্বেদী আর নন্দরাম সরখেল। এই দুজন একটা টেরোরিস্ট গ্রুপের কিছু টপ সিক্রেট ইনফরমেশন জানতে পেরেছে, সেগুলো আপনাকে ফার্স্ট হ্যান্ড জানাতে চায়।
ওকে, আপনি এবার আসতে পারেন।
আচ্ছা স্যার, গুড নাইট।
কুশিয়া আর নন্দরামের বয়স 24-25, দুজনের মুখে বেশ মিল আছে, চোখ দুটো নিষ্পাপ, চওড়া গোঁপ, তেলতেলে মুখ। শ্রীধরের নির্দেশে ঘরের কোণের বড় সোফাটায় বাধ্য ছেলের মতো তারা বসে পড়ল। নিউ সিটির টেররিস্ট গ্রুপ সত্যি বেশ চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্রীধরের খুব ছোটবেলায় এই শহরে সত্যি পিস ফোর্সের একটা বিদ্রোহ হয়েছিল, তবে বলধর পাট্টা তার আগুন নিভিয়ে দিয়েছিলেন, কিন্তু আগুনের তলায় কয়লা থেকে গিয়েছিল। সেখান থেকে মাঝে মাঝে ছোটখাটো অসন্তোষ, বিক্ষোভ মাথা চাড়া দিত। শ্রীধর পাট্টাও বলধরেরই ছাঁচে গড়া মানুষ। তিনি যেভাবে ছোটখাটো বিক্ষোভগুলোর মোকাবিলা করতেন, শ্রীধরও একইভাবে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে নিউ সিটির নাগরিকদের বুঝিয়েছে এইসব বিদ্রোহীরা
আসলে সন্ত্রাসবাদী।
হ্যাঁ, কি খবর পেয়েছো বলো? আচ্ছা, তোমার নামটা কি জানো?
কুশিয়া স্যার। আমি মানে আমরা খবর পেয়েছি শহরে ডি জি আর এম জোনে টেরোরিস্ট গ্রুপের বেশ কয়েকজন লোক আছে, ওদের কাছে আর্মসও আছে। আমি আর নন্দরাম। এই বল না।
হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, গতকাল এই তিনটে জোনে আমরা টহল দিচ্ছিলাম, বুঝলেন, ঘুরতে ঘুরতে আমরা এম জোনে 12.78 কোয়ার্ডিনেটর একটা শপিং মলে ঢুকি। ফুড প্লাজায় বসে আমরা খাবার অর্ডার দেবো বলে ভাবছিলাম, তখন পাশের টেবিলে বসা দুজন লোকের কথা আমাদের কানে।
তাই নাকি? কি কথা, নোট করে এনেছো?
হ্যাঁ স্যার। এই
তার পরের ঘটনাগুলো শ্রীধর যেন স্লো মোশনে দেখতে পেল। নন্দরাম ওর পকেট থেকে একটা .22 ক্যালিবারের হ্যান্ডগান বের করে উঁচিয়ে ধরল শ্রীধরের দিকে। কুশিয়াও সঙ্গে সঙ্গে একটা ওয়াল্টার TPH বন্দুক তাক করে চিবিয়ে চিবিয়ে বলল,
আমরাই সেই টেররিস্ট মার্শাল।
মিস্টেক, বিগ মিস্টেক।
এরকম সংকটের মুহূর্ত শ্রীধর পাট্টার জীবনে অনেক এসেছে। ওর কাছে অপ্রত্যাশিত বলে কিছু নেই, কারণ আকস্মিক আক্রমণের জন্য সদা প্রস্তুত থাকে সে। সবার অলক্ষ্যে নিজের স্যাটেলাইট ফোনটা হাতে ধরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। নন্দরাম পকেট থেকে হ্যান্ডগান বের করা মাত্রই সে ফোনের একটা বিশেষ বোতাম টিপে দিয়েছিল। তক্ষুনি একটা জোরালো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড স্বচ্ছ দেওয়ালের মতো নন্দরামদের থেকে শ্রীধর পাট্টার শরীরটাকে আলাদা করে দিয়েছে। নন্দরাম আর কুশিয়া দুজনেই ফায়ার করে চলেছিল, কিন্তু ফোর্স ফিল্ডের শিল্ড বুলেটগুলোকে রুখে দিল। ফোর্স ফিল্ড যেহেতু চোখে দেখা যায় না, তাই ব্যাপারটা যে ঠিক কি হচ্ছে সেটা ওরা ঠাহর করতে পারছিল না। নন্দরাম আর কুশিয়া হকচকিয়ে গেল। শয়তানটা এখনো দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আচরহীন। এরপর উত্তেজনা এবং বিদ্রোহের জোশে দুজনেই হ্যান্ডগানগুলো হাতুড়ির মতো বাগিয়ে ধরে বাঘের মতো ধেয়ে গেল শ্রীধরের দিকে। ফিল্ডের দেওয়ালটা ছোঁয়া মাত্রই শখে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল নন্দরাম আর কুশিয়া। ওরা এখন কমপক্ষে দু ঘন্টা এই অবস্থাতেই থাকবে। লোক দুটোকে আপাতত জ্যান্ত রাখাটা খুব জরুরি। ওদের কাছ থেকে সিক্রেট টেররিস্ট গ্রুপগুলোর অনেক খবর পাওয়া যাবে। ফল পিষে যেভাবে রস বের করা হয়, ঠিক সেইভাবে খবরগুলো ওদের ব্রেন থেকে বের করে নেওয়া হবে, তারপর ছিবড়ে ফেলে দেওয়া হবে নেক্রোসিটির কবরস্থানে। ফোনের বোতাম টিপে সিকিউরিটি চিফের সঙ্গে কথা বলল শ্রীধর।
এমার্জেন্সি সিচুয়েশন, দুটো অজ্ঞান বডিকে ইন্টারোগেশন প্রসেসে পাঠাতে হবে, এছাড়া 100% ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল স্ক্যানিং করতে হবে। 96 ঘন্টার মধ্যে আমার ফুল অ্যান্ড ফাইনাল রিপোর্ট চাই। আন্ডারস্টুড?
আন্ডারস্টুড মার্শাল।
এই দুটো লোক গত 7 দিনে যাদের সঙ্গে কন্ট্যাক্টে এসেছে তাদের সবাইকে তুলে নিয়ে ইন্টারোগেশনের ব্যবস্থা করবেন, কোথাও যেন ফাঁক না থাকে।
হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি।
ফোন কেটে দিল শ্রীধর। কাচের দেওয়াল ভেদ করে কনফারেন্স রুম নাম্বার 3 এর দিকে চোখ যেতেই দেখল ডক্টর রঙ্গপ্রকাশ বিশ্বাস এদিকেই তাকিয়ে রয়েছেন। বোধহয় এই ঘরে ঘটে যাওয়া রোমাঞ্চকর সিনেমাটার পুরোটাই দম বন্ধ করে দেখেছে। অবশ্য দেখেও সবকিছু ঠিকঠাক বুঝতে পারেননি, কারণ ফোর্স ফিল্ডের ব্যাপারটা তো চোখে দেখা যায় না। 1 মিনিটের মধ্যে গার্ডরা এসে নন্দরাম আর কুশিয়ার দেহ দুটো বন্দি করে নিয়ে চলে গেল। শ্রীধর আবার ঢুকে পড়ল কনফারেন্স রুমে।
আসুন ডক্টর, বসুন, আমাদের বাকি আলোচনাটুকু সেরে নি।
আলোচনা
ভুলে গেলেন? আপনার ইকোনমিক ইন্ডেক্সের ব্যাপারে। বসুন বসুন।
বলুন মার্শাল।
ইকোনমিক ইন্ডেক্সটাকে আপগ্রেড করার ব্যাপারে আপনি কিছু ভাবছেন কি?
আমি মানে ডেফিনিট কোনো পথ খুঁজে পাইনি, ভাবছি
ভাবছি কারো কাছ থেকে যদি লোন নেওয়া যায়।
তা নিন, কিন্তু দেখবেন আপনাকে যে লোন দেবে তার ইআইটা যেন ক্রিটিক্যাল ভ্যালুর নিচে না চলে যায়।
না না, আমি আমি খেয়াল রাখব।
আজকের দিনটা বাদ দিলে আর মাত্র 89 দিন, কাউন্টডাউনটা খেয়াল রাখবেন ডক্টর। যত তাড়াতাড়ি পারেন লোন দেওয়ার একটা লোক খুঁজে বার করুন, বুঝলেন
স্যার? একটা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন।
কি কথা, আরে বলে ফেলুন বলে ফেলুন। আপনার না বড্ড বেশি আত্মসম্মান ডক্টর। মার্শাল পাট্টার এত কাছের লোক হয়েও নিজের জন্য কোনোদিন একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। আজ বিপদের দিন, না হয় একটা ফেভার চেয়ে নিলেন। টাকা ধার চাইলে আমি স্বচ্ছন্দে দিতে পারি আপনাকে, আমার ক্রিটিক্যাল ভ্যালু কমার কোনো চান্স নেই।
স্যার, আমার আমার ছেলেটাকে ফেরানো যায় না। না
আপনার ছেলে ফেরানো যায় না মানে কোত্থেকে ফেরানো যায় না?
আমার ছেলে মানে মানে সিমন খুব খুব বাজে রাস্তায় চলে গেছে স্যার। নেশা করে, সুপার গেমস কর্পোরেশনের কম্পিটিটিভ গেমসগুলোয় পাগলের মতন বাজি ধরে। ওর ওর নেশার খিদে মেটাতে গিয়ে আমার সমস্ত সেভিংস তলানিতে এসে ঠেকেছে। আমার ইআই ক্রিটিক্যাল ভ্যালুর নিচে নেমে গেছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন স্যার, সিমনকে ফেরাতে না পারলে সেই ভ্যালু কোনোদিন উঠবে না। স্যার প্লিজ, আমার ছেলেটাকে ফেরানোর একটা পথ বলে দিন স্যার। স্যার প্লিজ স্যার।
ডক্টর ডক্টর, আই ফিল ফর ইউ, কিন্তু এ ব্যাপারে আমার কি করার থাকতে পারে? আপনি তো জানেন গেম শোগুলো হচ্ছে নিউ সিটির এক্সক্লুসিভ ব্র্যান্ড। বিনোদনকে আমরা যে লেভেলে নিয়ে গেছি সেটা পৃথিবীর আর কোনো শহর পারেনি। আমাদের শহরের শতকরা 90% মানুষ ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি এসব গেমসের সঙ্গে জড়িত। আমাদের ইকোনমি এটার উপর দাঁড়িয়ে আছে, এই কারণে আজ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শহরগুলোর অন্যতম। সেই শহরের নাগরিক হতে পেরে আপনার তো গর্ব হওয়া উচিত।
জানি মার্শাল, সবই জানি, কিন্তু
আসল কথাটা কি জানেন? কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে ভালো থাকার পাসওয়ার্ড। যে কোনো ধরনের এক্সাইটমেন্টই একটা নেশার মতো, তবে সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, বুঝলেন?
ঠিকই স্যার। হ্যাঁ, আমি 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 বুঝেছি মার্শাল।
আপনি একটু উত্তেজিত হয়ে গেছেন ডক্টর, বাড়ি গিয়ে বরং রেস্ট নিন। ঠান্ডা মাথায় ভাবলে ঠিকই একটা স্ট্র্যাটেজি বের করতে পারবেন।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা, আমি তাহলে আজ আসি মার্শাল।
বাই।
বাড়ি ফিরতে ফিরতে রঙ্গপ্রকাশের অন্তরে একটা হাহাকার ঢেউ তুলল। শ্রীধর তাঁকে একগাদা কেতাবি জ্ঞান শুনিয়ে দিল, আর অন্যদিকে ওর প্রাণের ছেলেটা দিকভ্রান্ত হয়ে ক্রমশই দূরে চলে যাচ্ছে। শ্রীধর পাট্টার কাছে বিনোদন এবং বৈভব হল দুই শ্রদ্ধেয় দেবতা, হিংসা এবং নিষ্ঠুরতা তাদের বাহন। কোনো কিছুর বিনিময়েই এই দুই দেবতার আরাধনা সে বন্ধ করবে না। জয় রুম একটা জনপ্রিয় বিনোদন কক্ষ, শুধু আনন্দ করবার জন্য তৈরি ঘর। ঘরের ভেতর থেকে বাইরের সবকিছু আবছাভাবে দেখা গেলে বাইরে থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না, মনে হয় যেন আয়না। বিশাল ঘরটার ভেতর রং বেরঙের ধোঁয়া উড়ে বেড়াচ্ছিল। নানান ধরনের ড্রাগ থেকে তৈরি এই নেশার ধোঁয়ায় ঘণ্টাখানেক কাটালে মাথা ঝিমঝিম করে, শরীরটা পাখির মতো হালকা মনে হয়। সিমন সেই আনন্দের জগতেই ভেসে বেড়াচ্ছিল।
ফোকস, নাও উই স্টপ দ্য মিউজিক এন্ড ডান্স। নাচ গান আপাতত শেষ, এক্ষুনি শুরু হবে সেই হলোগ্রাম ফ্লাইট গেম, তোমাদের
জয়রুমের লাউড স্পিকারে ঘোষণার সঙ্গে সঙ্গে তরুণ তরুণীরা মাঝখানটা ফাঁকা করে দিয়ে ঘরের দেওয়ালের দিকে সরে এল। রঙিন ধোঁয়ার সুতোগুলো মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ঘরের মাঝখানে জন্ম নিল লেজার দিয়ে তৈরি দুটো আলোকিত হলোগ্রাম শরীর, একটা লাল অন্যটা নীল। কোথেকে 8-10 জন লোক এসে মূর্তি দুটোকে ঘিরে ইলেকট্রনিক প্যানেল বসানো 4টে কাউন্টার বসিয়ে দিই। দুজন যোদ্ধার জন্য একটা চৌকো অরিনা তৈরি হয়ে গেল। ঘরের হুল্লোড়বাজ ছেলে মেয়েগুলো ইলেকট্রনিক প্যানেলের কাছে ভিড় করে এসে দাঁড়াল। শুরু হবে লাল আর নীলের লড়াই। যোদ্ধা দুজনকে পরিচালনা করবে র্যান্ডমাইজ করা সফটওয়্যার। তবে লড়াই দেখতে দেখতে যে কোনো দর্শক কন্ট্রোল প্যানেলের বোতাম টিপে কোনো একটা মুভ অ্যাক্টিভেট করে যুদ্ধটাকে আরো আনপ্রেডিক্টেবল করে দিতে পারে। এই লড়াই চলবে ঠিক 1 ঘন্টা। তাতে যে হলোগ্রাম ফাইটার বেশি পয়েন্ট পাবে তার শরীরটা অরিনার মধ্যে দাঁড়িয়ে থাকবে, অন্যটা মাটিতে পড়ে যাবে। হলোগ্রাম ফাইট শুরু হতেই নেশাতুর মানুষগুলো হাত পা ছুঁড়ে চিৎকার করতে শুরু করল। উত্তেজনা আর আগ্রহ নিয়ে যুযুধান ফাইটার দুজনের দিকে তাকিয়েছিল সীমা। থেকে থেকেই উল্লাসে চিৎকার করে কন্ট্রোল প্যানেলের বোতাম দিচ্ছিল। একটু আগেই রেড ফাইটার জিতবে বলে 8,000 টাকা বাজি ধরেছে সে। যদিও জেতে তাহলে হাতে হাতে পাবে 16,000 টাকা। তাতে আরো কিছুদিন ফুর্তি করা যাবে। হঠাৎ কন্ট্রোল প্যানেলের বোতাম টেপার দখল নিয়ে সিমানের সঙ্গে একটা মেয়ের ঝামেলা বেঁধে গেল।
হে, গেট লস্ট, কাম। ওই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো তোমার পার্সোনাল প্রপার্টি নয়, লেট মি অলসো প্রেস দাম।
বাটন টেপাটাও কম্পিটিশন, সিসি। You've got to fight to be able to press these.
Thanks for the advice. Ami blue er upor 1,00,000 taka bet korechi and I want blue to win. So, I want the winning moves, okay? Now get lost, dude.
Winning moves. Who the hell are you? Ekhankar niyom kanun na janei chole eshecho. Come back when you grow up, loser.
You grow up, bastard.
Amar gaye hat tulchis. Bloody bitch. Take that.
তারপর শুরু হল কিল চড় লাথি ঘুষির বিচিত্র লড়াই। একজন পুরুষ এবং মহিলার মধ্যে এরকম অসভ্য লড়াই কল্পনা করাও কঠিন। হলোগ্রাম ফাইটারদের অক্লান্ত লড়াইয়ের মাঝেই সিমান এবং মেয়েটিকে ঘিরে 10-12 জন বিনে পয়সার মজা দেখতে লাগল। তারপর হঠাৎ ওদের মধ্যেই কেউ একটা বাজি ধরতে শুরু করল, কিন্তু কেউই ওদের লড়াইটা থামাতে এগিয়ে এল না। বিশৃঙ্খল উল্লাসে জয়রুন তখন কাঁপছে, কিন্তু একটু পরে মেয়েটাই লড়াই শেষ করে দিল। সবার অলক্ষ্যে একটা ধাতব চাবির রিং বের করে সিমানের গালে বসিয়ে টেনে দিল।
আরো লড়বি না? গলার নলি কেটে দেব।
একটা হাত আহত গালে চেপে সিমান ভয়ে ছিটকে পিছিয়ে গেল। হলোগ্রাম ফাইটার ব্লু এবং রেড তখনও লড়ছিল। সিমানকে স্রেফ ভুলে গিয়ে ছেলে মেয়েদের দল আবার সেই ফাইটের উত্তেজনায় ডুবে গেল। লড়াই যতই শেষের দিকে এগোতে লাগল চিৎকার আর উত্তেজনার মিটার ততই চড়তে লাগল। সিমানের বুকের ভেতরটাও ঢিপঢিপ করতে শুরু করল। অবশেষে 1 ঘন্টা শেষ হতেই চিৎকারের ফোয়ারা ছুটল। রেড ফাইটার শুয়ে পড়েছে মেঝেতে, ব্লু ফাইটার বিজয়ীর ভঙ্গিতে হাত তুলে অরিনায় ঘুরে বেড়াচ্ছে। সিমান ধপ করে বসে পড়ল নকল ঘাসের মেঝেতে। 8,000 টাকা গেল, এখন তো সম্বল বলতে কিছুই নেই প্রায়। কাল যখন নেশার টানে মনটা আকুলি বিকুলি করবে তখন কি করবে ও? জয়রুমের এন্ট্রি ফি কোথা থেকে পাবে? টাকা চেয়ে বাবা মায়ের কাছ থেকে কিছুই পাওয়া যাবে বলে মনে হয় না। তাহলে কিছুক্ষণ একইভাবে বসে থাকার পর শ্রীমান চোখ মুছল, নাক টানল কয়েকবার, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। না, হাল ছাড়লে চলবে না। ওর কাছে সামান্য যা কিছু টাকা আছে সেটাকেই পুঁজি করে আগামীকালের সন্ধ্যেটা শুরু করতে হবে। যদি কয়েকটা ছোট ছোট বাজিও জিততে পারে তাহলেই আর চিন্তা নেই। নিজেকে সান্ত্বনা দিতে দিতে ভাঙা চোরা সীমান জয় রুম থেকে বেরিয়ে
ঠিক সাতটার সময় তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। ওই ইমার্জেন্সি স্পেশাল মিটিং এর পর তোমার জিমের শিডিউল শুরু হবে।
ইমার্জেন্সি আবার? ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। থ্যাংক ইউ।
গেম পার্টিসিপেন্টস ক্যাম্পাসের জীবন জিশানের অসহ্য রকম একঘেয়ে লাগছিল। সারাটা দিন ধরে শুধু হাজার রকমের ট্রেনিং আর সাইকোলজিক্যাল সেশনস। পিট ফাইটের পর প্রায় দেড় মাস পার হয়ে গেছে। মিনি আর শানুর সঙ্গে দেখা হবে কিনা তার একটা চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে শিগগির। তারপরই ওর জন্য অপেক্ষা করে রয়েছে একটা শান্তিপূর্ণ জীবন অথবা চিরপ্রশান্তির মৃত্যু। আধো ঘুমের মধ্যে এসব ভাবতে ভাবতেই জিশান শুনল অটোমেটিক প্লে টিভি তাকে ডাকছে। শ্রীধর পাট্টা আবার কেন ডেকে পাঠিয়েছে কি জানে, এর মধ্যে তো সে কোন রকম গোলমাল করেনি। প্রশ্নটার উত্তর অবশ্য শ্রীধরের অফিসে গিয়েই পাওয়া গেল। বিলাসবহুল ঘরটার ডান পাশে একটা ফুলের বাগান। বাগানের ওপরে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কতগুলো পাখি উড়ছে বসছে, কিন্তু কোনো অদৃশ্য মন্ত্র বলে এদিকে সেদিকে পালিয়ে যাচ্ছে না। শ্রীধরের সঙ্গে আরো দুজন প্রৌঢ় বসে আছেন, হোমরা চোমরা গোছের চেহারা। জিশানকে দেখেই হাসল শ্রীধর।
বাবু জিশান, এসো এসো, পাখিগুলো দেখছো? ওরা ফ্যান টেইলড লাভবার্ড, জোড়ায় জোড়ায় থাকে।
তা জানি, আমি ওদের খাঁচাটা দেখার চেষ্টা করছি। আচ্ছা, একই জায়গায় উড়ে বেড়াচ্ছে যখন?
খাঁচাটা অদৃশ্য, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি, আমাদের সায়েন্টিস্টদের আবিষ্কার। দারুণ না?
হ্যাঁ তা বটে। এবার বলুন কেন ডেকেছেন।
হ্যাঁ, কাজের কথায় আসি। আমাদের কোর কমিটির মিটিং এ কিল গেমের তারিখ মোটামুটি ঠিক হয়েছে 2nd September, রবিবার।
হ্যাঁ, ডেট ঠিক হয়ে গেছে? ও,
এখনো ফাইনাল হয়নি, তবে দিনটা রবিবার হওয়া খুব জরুরি। বুঝতেই পারছো, আমাদের অসংখ্য ভিউয়ার্স দরকার, তাছাড়া স্পন্সরদের কোটি কোটি টাকার ব্যাপার। আর তুমি যদি জিতে যাও তাহলে 100 কোটি টাকার প্রাইজ মানি তো আছেই।
বুঝলাম, এটা জানাতেই ডেকেছিলেন।
ওয়েল, আরো একটা ব্যাপার আছে। আমরা এবার কিল গেমের প্রমোশনাল পাবলিসিটি শুরু করতে চাই। তুমি হয়তো টিভিতে দেখেছ, তোমার কয়েকটা ভিডিও ক্লিপস আমরা নানান রকম প্রোডাক্টের অ্যাডে ব্যবহার করেছি।
দেখেছি।
কিন্তু এবার আমরা ফুল সুইংয়ে ক্যাম্পেইন শুরু করতে চাইছি, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপনে আমরা তোমাকে ব্যবহার করব। অবশ্য তুমি এর জন্য পয়সা পাবে, এছাড়া কিল গেমের পাবলিসিটিতেও তোমাকে লাগবে।
বুঝলাম।
চিয়ার আপ ম্যান, একবার ভাবো তো, কোথায় তুমি ওল্ড সিটিতে একটা কেন্নর মতন ধুঁকে মরছিলে, সেখান থেকে রাতারাতি একেবারে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি।
যদি আর কোনো কাজের কথা না থাকে তাহলে আমি এবার যাব।
এই ব্যাপারটাই ভালো লাগে আমার, জোশ তেজ অথচ কুল ব্রেইন, এই জন্যই তো এতগুলো গেম তুমি জিতেছো। বসো বসো বাবু জিশান, শোনো আমার প্ল্যান।
আবার কিসের প্ল্যান?
শোনো ডার্লিং, আমরা ফুল সুইং এ এই যে ক্যাম্পেইন শুরু করতে চলেছি তাতে সব সময় তোমাকে দরকার হবে।
বললেন তো,
ফলে তোমাকে নিউ সিটির হরেক জায়গায় নানান প্রোগ্রামে যেতে হবে।
তোমার উপর নজরদারির জন্য সর্বক্ষণ দু চারজন গার্ডকে মোতায়েন রাখাটা খুবই ঝামেলা। তাছাড়া ব্যাপারটা এখানকার সিটিজেনদের চোখে ভালোও ঠেকবে না। বরং তুমি যদি স্বাধীনভাবে সব জায়গায় যেতে পারো সেটা অনেক বেটার। মানুষ দেখবে তাদের হিরো ইচ্ছে মতন যেখানে খুশি ঘুরতে পারে, কোনো বাধা নেই। অ্যামেজিং না?
অ্যামেজিং, হ্যাঁ, বরং বলা যায় টু গুড টু বি ট্রু।
ক্লেভার, ভেরি ক্লেভার। হ্যাঁ জিশা, তোমাকে আমি ফ্রিডম দেব, তবে সেটা কন্ট্রোলড ফ্রিডম।
মানে?
মানে তুমি স্বাধীনভাবে যতই ঘোরাফেরা করো না কেন, একটা নির্দিষ্ট সময় তোমাকে গেমস পার্টিসিপেন্টস ক্যাম্পাস অর্থাৎ জিপিসির গেস্ট হাউসে ফিরে আসতেই হবে।
কি তাই তো? শেষ প্রশ্নটা দুই প্রৌঢ় হোমরা চোমরার দিকে তাকিয়ে করল শ্রীধর। দুজনেই হেসে ঘাড় নেড়ে সায় দিলে। জিশান একটু ধন্দে পড়ে গিয়েছিল। শ্রীধরই আবার দুজনের দিকে ইশারা করে ব্যাপারটা পরিষ্কার করে দিল।
এরা হলেন আমাদের টেকনিক্যাল কমিটির চিফ আর আর্মামেন্ট ডিপার্টমেন্টের হেড। কন্ট্রোলড ফ্রিডমের বুদ্ধিটা ওরাই বের করেছেন। আজ রাতে তোমাকে আর্মামেন্ট ডিপার্টমেন্টের রিমোট অপারেশনস ল্যাবে নিয়ে যাওয়া হবে। তোমার উপর প্রথমে গ্রিন টেস্ট করে দেখা হবে তুমি কন্ট্রোলড ফ্রিডম প্রোগ্রামটা নিতে পারবে কিনা। কোয়ালিফাই করে গেলে তারপর আসল অপারেশন।
আসল অপারেশন মানে কি ধরনের অপারেশন?
সেটা না হয় গিয়েই দেখবে। লাইফ এত ইন্টারেস্টিং কেন জানো? কারণ ইটস ফুল অফ সারপ্রাইজেস। এই একটা চমক তোমার জন্য বাঁচিয়ে রাখলাম। ঠিক রাত ১০টায় ল্যাবে নিয়ে যাওয়া হবে তোমাকে। এবার যাও, যাও, তোমার তোমার ছুটি।
চারজন সিকিউরিটি গার্ড জিশানকে রিমোট অপারেশনস ল্যাবে পৌঁছে দিল। ঢোকামাত্রই ল্যাবের টিম জিশানকে স্টেরিলাইজিং স্ক্যানারের মধ্যে দিয়ে নিয়ে গেল। তারপর কাঁচের গোলকধাঁধার ভেতরে এপদ সেপদ দিয়ে হেঁটে অবশেষে তারা পৌঁছল ফ্রিডম কন্ট্রোল ল্যাবে। বিশাল বড় একটা কাঁচের ঘরের ডান দিকের দেওয়ালে একটা মসৃণ কন্ট্রোল প্যানেল, তার উপরে কয়েকটা সিআরটি স্ক্রিন আর ডিজিটাল মিটারে নানান গ্রাফ আর সংখ্যা লাফালাফি করছে। প্যানেল থেকে হাত তিনেক দূরে একটা লম্বা টেবিলে তিনটে লার্জ স্ক্রিন কম্পিউটার, সেগুলোর সামনে বসে দুজন অপারেটর, বাঁদিকে একটা ছোট কন্ট্রোল প্যানেল আর তার সামনে একটা বড় মাপের অদ্ভুত দেখতে চেয়ার। চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়েছিল একজন ভীষণ রোগা তরুণী। তাকে দেখেই জিজ্ঞেস করল,
তুমি জিশান তো?
হ্যাঁ, আমি।
হ্যালো, আমি ডক্টর সুধা সুন্দরী।
সুধা সুন্দরী?
হ্যাঁ, সুন্দরী না হলেও বাবা মায়ের দেওয়া নাম তো ফেলা যায় না।
না মানে আমি কিন্তু সেরকম।
যাই হোক শোনো, এখন আমাকে একটা খুব অপছন্দের কাজ করতে হবে, কিন্তু কিছু করার নেই।
কি কাজ?
তোমাকে ম্যাজিক শট দিতে হবে।
ম্যাজিক শট?
স্পেশাল ইনজেকশন। তুমি রেডি তো? তাহলে ওই চেয়ারটাই শুয়ে পড়ো।
জিশান ল্যাবের চারপাশে তাকিয়েই অবাক হল। কখন যেন চারটে দেওয়ালের কাজ ঘোলাটে হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে ল্যাবের যে উজ্জ্বল আলোগুলো এতক্ষণ তীব্র কর্কশ মনে হচ্ছিল সেগুলো যেন অনেকটা মোলায়েম হয়ে গেছে। কিছুক্ষণ ইতস্তত করে বিশাল চেয়ারটায় বসে পড়ল জিশান।
গুড বয়, স্টে কুল, ওকে?
ওকে।
জিশানকে যে চারজন গার্ড এনেছিল তারা তখনও দাঁড়িয়েছিল। তাদের দিকে আচমকা ডান হাত উঁচিয়ে একটা তুড়ি মেরে সুধা বলল,
এই যে আপনারা প্লিজ বাইরে যান, যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ বাইরে অপেক্ষা করুন।
গার্ডদের মধ্যে তিনজন তক্ষুনি ল্যাবের দরজার দিকে রওনা হল, কিন্তু একজন একটু ইতস্তত করতে লাগল। সুধা সুন্দরী ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে থেকে তারপর হঠাৎ ফোনে একটা নাম্বার ডায়াল করে লাউড স্পিকারটা অন করে দিল। জিশান অবাক হয়ে শুনল ওপার থেকে ভেসে আসছে শ্রীধর পাট্টার গলা।
হ্যালো, হোয়াটস আপ?
আমি সুধা সুন্দরী বলছি মার্শাল, ফ্রিডম কন্ট্রোল ল্যাব থেকে।
হ্যালো সুধা,
How may I help you?
জিশান পাল চৌধুরীর উপর গ্রিন টেস্ট শুরু হচ্ছে। এসব পরীক্ষার সময় ল্যাবে কারুর প্রেজেন্স আমি পছন্দ করি না, কিন্তু এখানে একজন গার্ড কিছুতেই যেতে চাইছে না। ওর উপর কার অর্ডার আছে আমি জানি না, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ওকে প্লিজ যেতে বলুন। 10 সেকেন্ডের মধ্যে একটা ডিসিশন নিন মার্শাল, না হলে আমি 11 সেকেন্ডে আমার রেজিগনেশন আপনাকে ইমেলে সাবমিট করে দেব। আমার ল্যাবে সায়েন্স ছাড়া কারুর হুকুম চলে না, আশা করি সেটা আপনি মনে রেখেছেন।
আই আন্ডারস্ট্যান্ড সুধা, ওই গার্ডটিকে ফোনটা দাও প্লিজ।
লাউড স্পিকার অন আছে স্যার।
বেশ, গার্ড, এই মুহূর্তে ল্যাব থেকে তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে যাও। যদি ঘর থেকে বেরোতে 5 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলে আমি পার্সোনালি গিয়ে তোমার সুইচ অফ করে দেব পার্মানেন্টলি।
গার্ডটা ঊর্ধ্বশ্বাসে ল্যাব ছেড়ে পালাল। জিশান একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। শ্রীধর পাট্টার সঙ্গে কেউ এইভাবে কথা বলতে পারে তা নিজের কানে না শুনলে সে বিশ্বাস করত না। সুধা সুন্দরী অবশ্য নির্বিকার মুখে জিশানের চেয়ারের পাশে এসে দাঁড়াল।
ওকে জিশান, প্রথমে তোমার গ্রিন টেস্ট হবে, টেস্টের রেজাল্ট পজিটিভ হলে তারপর ম্যাজিক শট।
আরে দাঁড়ান দাঁড়ান, ওসব পরে হবে, আগে আপনাকে একটা সেলাম জানাই, তারপর অন্য কিছু।
মানে কেন?
কি বলছেন ডক্টর, যেভাবে আপনি মার্শালের সঙ্গে কথা বললেন, আপনার সাহস তো অতুলনীয়।
দুটো কথা বলি, প্রথম, আমাকে আপনি আপনি করবে না, আর দুই, আমি এখানে চাকরি করি বলে আমাকে এদের চাকর হয়ে যেতে হবে তার কোনো মানে নেই। বিজ্ঞান ছাড়া আর কাউকে আমি তোয়াক্কা করি না।
জিশান আর কিছু বলল না, কিন্তু সুধা সুন্দরীকে দেখে তার মনে হঠাৎ গভীর আশার উদয় হল। সুধা সুন্দরী কন্ট্রোল প্যানেলের কাছে গিয়ে কতগুলো মিটার রিডিং দেখে কয়েকটা বোতাম টিপল। সঙ্গে সঙ্গে দুজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকল, আর তাদের পেছনে দরজাটা লক হয়ে গেল। জিশানকে হাতের তালু ওপরে রেখে ডান হাতটা চেয়ারের হাতলের ওপর রাখতে বলল সুধা। তারপর একজন অ্যাসিস্ট্যান্ট জিশানের দুটো হাত আর পা চেয়ারের সঙ্গে ফাইবার স্ট্র্যাপ দিয়ে বেঁধে দিল।
এখন যে টেস্টটা করব তাতে তোমাকে একটা স্পেশাল মেডিসিন ইনজেক্ট করতে হবে, তাতে যদি তোমার রিয়াকশন হয় তাহলে তোমার শরীরে অসহ্য যন্ত্রণা হবে, যদিও মোটে 10 সেকেন্ডের জন্য, কিন্তু তখন তুমি পাগলের মতো হাত পা ছুড়তে পারো, তাই এই স্ট্র্যাপ।
আর যদি কোনো রিয়াকশন না হয় তাহলে?
তাহলে তুমি গ্রিন টেস্ট পাস, 10 মিনিট পর তোমাকে ম্যাজিক শট দেওয়া যাবে।
দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট একটা ট্রে নিয়ে এসে দাঁড়াল সুধা সুন্দরীর সামনে। ট্রেতে স্বচ্ছ প্লাস্টিকের মোড়কে একটা খুব সরু ইনজেকশন সিরিঞ্জ, একটা ছোট্ট ওষুধের শিশিতে গাঢ় সবুজ রঙের একটা তরল। সুধা সুন্দরী কাজ শুরু করল রোবটের মতো যান্ত্রিক দক্ষতায়। ভায়ালে ছুঁচ ফুটিয়ে সবুজ তরলের প্রায় সবটাই টেনে নিল সিরিঞ্জে, তারপর ঝুঁকে পড়ে জিশানের হাতে স্টেরিলাইজার ঘষতে লাগল।
এই কেমিক্যালটা আমার আবিষ্কার, বুঝলে? তুমি তৈরি? ওকে, রেডি স্টেডি গো।
সবুজ তরলটা জিশানের শিরায় ঢুকিয়ে দিয়ে তৎপরভাবে দুপা পিছিয়ে দাঁড়ালো সুধা। জিশানের চোখের দিকে অপলকে তাকিয়ে রইল। জিশান অবশ্য কোনো যন্ত্রণা টের পাচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট দুজন সুধাকে লক্ষ্য করে হাতের ইশারা করল, যার অর্থ হল 10 সেকেন্ড পার হয়ে গেছে।
তুমি গ্রিন টেস্ট পাস করে গেছো জিশান, এবার ম্যাজিক শটটা নিতে পারবে। স্ট্র্যাপগুলো খুলে দিচ্ছি।
এই ম্যাজিক শট ব্যাপারটা আসলে কি বলতো?
এই পলিমার কোটেড সিলভার ক্যাপসুলটা তোমার কানের নিচে আমি ইনজেক্ট করে দেব, সেই মোমেন্টটাই হলো টাইম জিরো। তারপর থেকে ঠিক 24 ঘন্টা পরপর তোমার জল তেষ্টা পাবে, ভয়ঙ্কর জল তেষ্টা, এমন অসহ্য তেষ্টা যা তুমি কল্পনা করতে পারবে না।
মানে তেষ্টা পেলে জল খাবো, তার সঙ্গে কন্ট্রোল ফ্রিডমের কি সম্পর্ক?
আরে জল খেলে কি ওই তেষ্টা কমবে নাকি?
তাহলে
24 ঘন্টা শেষ হওয়ার আগেই তোমাকে ফিরে আসতে হবে এই ল্যাবে।
কেন?
আমি রিমোট অপারেশন করে সিলভার ক্যাপসিউলটাকে পরের 24 ঘন্টার জন্য রিচার্জ করে দেব, তখন তুমি আবার ইচ্ছে মতো নিউ সিটির যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবে 24 ঘন্টার জন্যে। এবার বুঝতে পারছো তো কন্ট্রোল ফ্রিডম কাকে বলে?
হ্যাঁ পারছি।
একটা অদ্ভুত ধরনের পিস্তল আর এক টুকরো স্টেরিলাইজার ট্রেতে সাজিয়ে সুধা সুন্দরীর কাছে নিয়ে এলো অ্যাসিস্ট্যান্ট। পিস্তলের নলটা অস্বাভাবিক মোটা আর কালো রঙের। গুলির চেম্বারের গায়ে একটা ডিজিটাল ডিসপ্লে উইন্ডো, সেখানে কতগুলো সংখ্যা দেখা যাচ্ছে। সুধা সুন্দরী পিস্তলের নলটা জিশানের ডান কানের নিচে চেপে ধরল।
সরি জিশান, এটা না করে আমার উপায় নেই। রেডি স্টেডি গো।
রাত 9টা,
যদিও এখন রাত প্রায় 11টা, আমি সেফ সাইডে থাকার জন্য তোমাকে 2 ঘন্টা আগে আসতে বলছি,
ঠিক আছে?
তখন আমি তোমার কন্ট্রোল ফ্রিডম আবার পরদিন রাত 11টা পর্যন্ত রিচার্জ করে দেব।
ভালো,
এরপর থেকে তোমার সঙ্গে রোজ এই ল্যাবে আমার দেখা হবে।
হ্যাঁ, কিল গেমের আগের রাত পর্যন্ত।
তোমার হিরোয়িক্স আমি টিভিতে দেখেছি, লাস্ট 5 বছর তোমার মতো কেউ আসেনি। মার্শালের হিসেব যদি কেউ উল্টাতে পারে তা তুমিই পারবে।
আচ্ছা আমাকে একটা কথা বলবে, তোমার মতন একজন সায়েন্টিস্ট শ্রীধর পাট্টার তৈরি নরকে বসে কি করছে?
সত্যি তো, এই নরকে থাকার কথা নয় আমার। কালকে তো তুমি আসছো, তখনই না হয় বলবো।
বেশ, আজ তাহলে আসি। গুড নাইট।
গুড নাইট জিশান।
সকালে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর গেস্ট হাউসের ঘর ছেড়ে বাইরে এলো জিশান। আজ ওর স্বাধীনতার প্রথম দিন। ইন্টারঅ্যাক্টিভ টিভি তাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নিউ সিটিতে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে তার জন্য একটা গাড়ি ঠিক করা হয়েছে। টাকা খরচ এবং শহরের বিভিন্ন জায়গা অ্যাক্সেস করবার জন্য একটা নতুন স্মার্ট কার্ডও তৈরি হয়ে গেছে। গাড়ির ড্রাইভার গুনাজি তার গাইডেরও কাজ করবে।
স্যার 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 আমি এসে গেছি।
এসো, তুমি গুনাজি?
হ্যাঁ স্যার। সালাম, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা গাড়ি দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আপনার সঙ্গে সব সময় থাকবো আমি, যা সার্ভিস লাগবে সব দেব।
এই আমাকে স্যার স্যার বলছো কেন? আর সেলামি বা করছো কেন? শোনো, ওসব আমার পছন্দ নয়, বুঝেছো? তুমি আমাকে গাড়ি চালানো শেখাবে, তাই কি দাঁড়ালো? তুমি আমার গাইড, মাস্টার মশাই আর বন্ধু, স্যার বলার কোনো প্রশ্নই নেই, বুঝলে?
আমি 16 বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছি, কিন্তু এভাবে তো কখনো কেউ বলেনি। তবে আপনাকে সেলাম ঠুকলাম অন্য কারণে।
কি কারণ?
আপনার সমস্ত গেম আমি টিভিতে দেখেছি। পিট ফাইটের সময় আপনি লাস্ট মোমেন্ট পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছিলেন, পাবলিক 1000টা উস্কানি দেওয়া সত্ত্বেও আপনি জাব্বাকে ছেড়ে দিয়েছিলেন।
শুধু একটা মানুষকে খুন করিনি বলে?
আসলে আমাদের এই শহরটা থেকে দয়া মায়া ক্ষমা এসব অনেক দিন আগে উঠে গেছে, তাই টিভিতে অনেকদিন পর কেউ কাউকে ক্ষমা করছে দেখে খুব ভালো লেগেছিল। আপনার গায়ে এত জোর, তাও শেষ পর্যন্ত।
গায়ের জোর দিয়ে আর কতদূর যাওয়া যায় গুনাজি, মনের জোরটা অনেক বেশি জরুরি। যাই হোক, চলো এবার বেরোনো যাক নাকি?
চলুন।
গুনাজি যেন গাড়ি চালাচ্ছিল না, একটা তুলতুলে পালক ভাসিয়ে নিয়ে চলেছিল নিউ সিটির নিখুঁত পরিপাটি রাস্তায়। ড্রাইভ করতে করতে উত্তেজিতভাবে কথা বলছিল গুনাজি। জিশানকে গাড়ির জিপিএস থেকে শুরু করে তার স্যাটেলাইট ফোনের খুঁটিনাটি সব বুঝিয়ে দিচ্ছিল। নিউ সিটির ডেটা কমিউনিকেশন সেন্টার থেকে সে 6 মাসের ট্রেনিংও নিয়েছে, যাতে লোকজনকে ফোন অপারেট করা শেখাতে পারে। একটা ফ্লাইওভারের ওপর দিয়ে জিশানের গাড়ি ছুটছিল। নিচের দিকে তাকিয়ে হঠাৎই সে দেখতে পেল একটা সবুজ জঙ্গল, আকারে চোখ। গুনাজি বলল,
ওটা পাখির বাসা দাদা।
সে আবার কি
বাসা? মানে বার্ড স্যাংচুয়ারি আর কি।
ও আচ্ছা আচ্ছা।
শহরে এরকম মোট 10টা স্যাংচুয়ারি আছে শুধু পাখির জন্য, টিকিট কেটে ওই জঙ্গলে পাখি দেখতে ঢোকা যায়।
ও আচ্ছা, শহরের মধ্যে আর কোন কোন প্রাণীর স্যাংচুয়ারি আছে?
নিউ সিটির মধ্যে শুধু পাখির স্যাংচুয়ারিই আছে, আমাদের মার্শাল পাখি ভালোবাসেন কিনা?
দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য একটা ফুড মলের কাছে গাড়ি পার্ক করল গুনাজি। প্রায় দশতলা উঁচু মল বিল্ডিং, পুরোটাই কাঁচে ঢাকা। গাড়ি থেকে নামার আগে গুনাজি বলল,
দাদা এই সানগ্লাসটা চোখে দিয়ে নিন, আর এই ক্যাপটা মাথায় পরে নিন, এগুলো না পরলে পাবলিক আপনাকে চিনে ফেলতে পারে।
আচ্ছা দাও।
ফুড মলে খাওয়া দাওয়া করে বহুদিন পর মিনির সঙ্গে ফোনে কথা বলল জিশান। গুনাজি আবার যখন গাড়িতে স্টার্ট দিল তখন জিশান ছদ্মবেশ খুলে রেখে মিনি আর শানুর ভাবনায় ডুবে আছে।
দাদা আমরা এবার সেন্ট্রাল লেকের দিকে যাচ্ছি, এটা শহরের খুব সুন্দর একটা জায়গা, লেকটা মাপে এত বড় যে এপার থেকে ওপার দেখা যায় না।
চলো চলো।
সীমাহীন একটা হ্রদের ধারে এসে পৌঁছল ওরা, যেদিকে তাকানো যায় শুধু নীল আর নীল। সেই নীলের বুকচিরে চওড়া কালো ফিতের মতো রাস্তা, রাস্তার দুপাশে হলদে রঙের পাম গাছের ঘন সারি, আর সেগুলোর কোল ঘেঁষে ধবধবে সাদা ছোট ছোট কটেজ। রাস্তা থেকে নেমে ঘাসে ছাওয়া জমির ওপর গাড়ি থামালো গুনাজি। জিশান আবার রোদ চশমা আর টুপিটা পরে নিল, তারপর দুজনে গাড়ি থেকে নেমে লেকের কিনারায় গিয়ে দাঁড়াল। লেকের অন্তত 100 মিটার ওপর দিয়ে 5টা রঙিন ফ্লাইওভার চলে গেছে। বহু দূরে লেকের নীল জল ঝাপসা সবুজ এক পাহাড়ে গিয়ে মিশেছে, আর পেছনে প্রায় সমান দূরে চোখে পড়ছে হাই রাইজের সারি। চারপাশে তাকিয়ে অনেক মানুষজন দেখতে পেল জিশান, লেকের কিনারায় অলস পায়ে বেড়াচ্ছে। এছাড়া লেকের জলে সুন্দর ছাঁদের রঙিন নৌকো ভেসে রয়েছে, বেড়াতে আসা মানুষেরা তাতে বসে আনন্দে হইচই করছে।
অপূর্ব গুনাজি, আমরা কি বোটে নেমে বেড়াতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, স্মার্ট কার্ডটা দিন, আমি সোয়াইপ করে আনছি।
এনো।
নীল জলের ওপরে জিশানদের নীল রঙের অটোমেটিক বোটটা ভেসে বেড়াচ্ছিল। জলের মধ্যে আকাশ আর মাঝে মাঝে ফ্লাইওভারগুলো তাদের নীল কালো ছায়া ফেলেছে। হঠাৎই ওপর থেকে একটা সংঘর্ষের শব্দ শোনা গেল।
কি হলো গুনাজি, আওয়াজ কিসে?
সর্বনাশ, ফ্লাইওভারের রেলিং ভেঙে একটা গাড়ি পড়ে যাচ্ছে।
সে কি?
ও একটা বোটের ওপর এসে পড়বে, দাদা সাবধান।
তুমিও সাবধান।
গাড়িটা উল্কার মতো ধেয়ে এসে লেকের জলে ঝপাস শব্দ তুলে আছড়ে পড়ল। লেকের জল বিস্ফোরণের মতো চারদিকে ছিটকে গেল। গাড়িটা অবশ্য কোনো নৌকার উপর পড়েনি। চারদিক থেকে যাত্রীরা চিৎকার করছে।
দেখি গাড়িটার মধ্যে একটা বাচ্চা ছেলে আটকে পড়েছে দেখছি, ওদিকে ওটা তো জলে ডুবে যাচ্ছে ক্রমশ। এই গুনাজি দেখছো,
গাড়ির দরজাটা লক হয়ে গেছে দাদা, খুলতে পারছেন।
আরে আশেপাশের লোকগুলো কি মজা দেখছে নাকি? গাধা কোথা কাক। গুনাজি আমি যাচ্ছি।
জিশান আর দেরি না করে ঝাঁপ দিল লেকের জল। লম্বা লম্বা হাত টেনে আধ মিনিটের মধ্যেই ও গাড়িটার কাছে পৌঁছে। ডুবন্ত গাড়ির বনেটের ওপর উঠে প্রচণ্ড লাথি কষিয়ে দিল উইন্ডস্ক্রিনের ওপর, তারপর ভাঙা কাচের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে ছেলেটাকে একটা হ্যাচকা টানে বের করে আন।
ভয় নেই আর ভয় নেই, চিন্তা করো না, চলো।
ছেলেটা হাত পাক করছিল, জিশান ওর চুলের মুঠি ধরে সাঁতরে চলল পাম গাছের সারির দিকে। ততক্ষণে লোকজন ওদের শহরের রিয়ালিটি শোর হিরো জিশানকে চিনতে পেরে উল্লাসে ফেটে পড়েছে। হঠাৎই লেকের কন্ট্রোল রুম থেকে 6 জন লোক ছুটে বেরিয়ে এল, 2টো বোট নিয়ে চট করে পৌঁছে গেল জিশানের দুপাশে।
দেখে দেখে
তুমি মাথার দিকটা ধরো,
ধরে আছে,
বোটটা স্টেডি, বোটটা স্টেডি,
সাবধানে, দেখে দেখে।
অভ্যস্ত কৌশলে ওদের দুজনকে একটা বোটে তুলে নিয়ে পৌঁছে গেল পাড়ের কাছে। ছেলেটা নিস্তেজ হয়ে চুপচাপ বোটের মেঝেতে পড়ে হাঁপাচ্ছিল। জিশান তার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল,
এই যে শুনতে পাচ্ছ, তোমার নাম কি, বাড়ি কোথায়, শুনছো?
সিমান, আমি সিমান।
অজ্ঞান ছেলেটিকে পেছনের সিটে শুইয়ে গাড়ি নিয়ে ফিরছিল জিশান আর গুনাজি। ওরা পাড়ে আসার পর ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে চিফ মেডিক এসে সিমানের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু ওকে জাগানো যায়নি। অবশ্য ইঞ্জেকশনটা ঘুম পাড়ানোর না নেশা থেকে জাগানোর সেটা জিশান জানে না। ছেলেটার ভেজা জামা কাপড় হাতড়ে যে আইডেন্টিটি কার্ডটা পাওয়া গেল তাতে ওর বাবা মা, বাড়ির ঠিকানা সবই দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কোড। ওকে গাড়িতে তুলে জিশানের ফোন থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কোড ডায়াল করা হল।
হ্যালো, আমার নাম জিশান, জিশান পাল চৌধুরী।
জিশান, আমি ডক্টর রঙ্গপ্রকাশ বিশ্বাস বলছি।
আপনার ছেলে সিমানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ডক্টর। হ্যাঁ, ও লেকের জলে পড়ে গিয়েছিল। চিন্তা করবেন না, আমরা ওকে উদ্ধার করতে পেরেছি।
কিন্তু এসব কিভাবে হলো? সিমান ঠিক আছে তো?
একদম ঠিক আছে ডক্টর, ও ঘুমোচ্ছে, আপনি চিন্তা করবেন না। লেক কন্ট্রোল রুমে ওর যথাসাধ্য চিকিৎসা করা হয়েছে। আমরা আপনার বাড়ির দিকেই যাচ্ছি এখন, অসুবিধে নেই তো?
না না, হ্যাঁ হ্যাঁ, মানে অফকোর্স, আপনারা আসুন, আমি আমরা বাড়িতে ওয়েট করছি, আসুন।
আমরা আসছি, আপনি ঘাবড়াবেন না ডক্টর, আমরা আসছি।
একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসেছিল শ্রীধর পাট্টা। এলসিডির পর্দায় একটি লোকের মুখ ভাসছে। মুখটা খুঁটিয়ে দেখে শ্রীধরের পছন্দ হল। এই নিরীহ চেহারার লোকটা একজন প্রথম সারির ক্রিমিনাল, এ পর্যন্ত 32টা খুন করেছে অপাশি কানোরিয়া, তার মধ্যে 3-3টে ফ্যামিলি ম্যাসাকারও আছে। কিল গেমের পক্ষে অপাশির সিবি সব দিক থেকেই যোগ্য। যে ঘরটায় শ্রীধর বসে আছে সেটা নিউ সিটির অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পন্ন সেন্ট্রাল জেলের কন্ট্রোল রুম। চিফ জেলার হরিমোহন চট্টোপাধ্যায় শ্রীধরের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি জানেন কিল গেমের আগে মার্শাল নিজে সেন্ট্রাল জেলে আসে। চুলচেরা বিচারের পর কিল গেমের 3 সুপার কিলারকে সিলেক্ট করে। ফাইলটা হরিমোহনের দিকে ঠেলে দিয়ে শ্রীধর বলল,
এই প্রোফাইলটা আমার পছন্দ হয়েছে। জিশান পাল চৌধুরীর মোকাবিলা করতে হলে এই রকম হার্ড কোর ক্রিমিনালই দরকার। লোকটাকে কোথায় পেলেন বলুন দেখি? লাস্ট কিল গেমের সময় যখন আমি সিলেকশনে এসেছিলাম তখন ওর সিবিটা তো স্টোরেজ ফাইলে ছিল না।
ঠিকই ধরেছেন স্যার, অপাশি কানোরিয়া আমার জেলে এসেছে 2.5 মাস। ওল্ড সিটির নর্দার্ন বেল্টের পাহাড়ি এলাকা থেকে ওকে আমরা অ্যারেস্ট করেছিলাম।
ওর টোটাল ফাইলটার একটা সফট কপি বিকেলের মধ্যে আমার কিল গেমের ইনবক্সে পাঠিয়ে দেবেন। এখন ওর ব্যাপারে ইন আ নাটশেল কিছু বলুন।
আপনি সঠিক কি জানতে চাইছেন জানি না স্যার, তবে অপাশির ফেরোসিটি কোশেন্ট হল 9.4।
বাহ,
মানে আলট্রা হাই রেঞ্জ, একেবারে বিবেকহীন নৃশংস যাকে বলে।
চমৎকার চমৎকার। আর দৈহিক শক্তি সেটা কিরকম?
খারাপ নয়, তবে ওর হাত আর কাঁধে জোর সবচেয়ে বেশি। স্রেফ চপার চালিয়ে একটা ছোটখাটো গাছের গুঁড়ি এক কোপে কেটে ফেলতে পারে।
বেশ বেশ বেশ, আর কোনো ইনফরমেশন?
এটা রেলেভেন্ট কিনা জানি না, কিন্তু অপাশি লোকজনের সঙ্গে একদম মেশে না, কারোর সঙ্গে কথাই বলে না, সব সময় একা একা থাকে।
লোন অপারেটর, যা করে সব একাই করে। বেশ, আমি একবার লোকটার সঙ্গে কথা বলতে চাই।
অফকোর্স স্যার, আসুন আমার সঙ্গে, অ্যারেঞ্জমেন্ট সব করাই আছে,
চলো।
সেন্ট্রাল জেলটা দিব্যি ঝাঁ চকচকে, অনেকটা 3-স্টার হোটেলের মতো। এখানকার ক্রিমিনালদের যত্নে রাখা হয়, কারণ তাদের ওপর নির্ভর করছে কিল গেমের জনপ্রিয়তা, বিজ্ঞাপনের রেভিনিউ আর নিউ সিটির ইকোনমি। কিছুক্ষণ হাঁটার পর তারা রেস্ট্রিক্টেড এরিয়াতে এসে পৌঁছলে। একটা স্বচ্ছ বুলেট প্রুফ দেওয়াল এলাকাটাকে বাকি জেলের থেকে আলাদা করে রেখেছি। হরিমোহন পকেট থেকে একটা রিমোট ইউনিট বের করে সেটা দেওয়ালের দিকে তাক করে একটা 10 ডিজিটের কোড ইনপুট করলে। স্বচ্ছ দেওয়ালের একটা স্বচ্ছতর অংশ নিঃশব্দে এক পাশে সরে গেল। হরিমোহন শ্রীধরকে নিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ফাইবার গ্লাসে তৈরি একটা ওয়ান রুম স্টুডিও ফ্ল্যাটের মতো ডিজাইনের সেলের কাছে এসে দাঁড়ালেন দুজনে। একজন মোটাসোটা লোক টেবিলে বসে কি যেন লেখালেখি করছে।
স্যার, ওই যে অপাশিকা নদী।
আচ্ছা, লোকটা কি ঘরের ভিতরে আমাদের দেখতে পাচ্ছে না?
না স্যার, এটা নতুন টেকনোলজি। রিমোটে একটা স্পেশাল কোড ইনপুট করলেই এই সেলের দেওয়ালগুলো সব ওয়ান ওয়ে হয়ে যায়। অপাশিওর ঘরের দেওয়ালগুলোকে এখন আয়না হিসেবে দেখছে, আমাদের দেখতে পাচ্ছে না।
ইন্টারেস্টিং, লোকটা আমাদের না দেখতে পেলেও সতর্ক হয়ে আছে, যেন একটা সিক্সথ সেন্স কাজ করছে।
বেশ কয়েক মিনিট অপাশিকে লক্ষ্য করলেন ওরা দুজনে। তারপর শ্রীধরের ইশারায় রিমোট কন্ট্রোল ইউনিটের বোতাম টিপে সেলের ফাইবার ওয়ালটা আবার স্বচ্ছ করে দিলেন হরিমোহন। অপাশি ওদের দুজনকে দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে সরলভাবে একগাল হাসল। তার অভিব্যক্তি দেখে শ্রীধর পাট্টাও চমকে উঠল। হরিমোহন আবার রিমোট ইউনিটের বোতাম টিপতেই ওদের সামনের দেওয়ালে 8টা ছোট ছোট জানলা তৈরি হয়ে গেল। এর ফাঁক দিয়ে বাইরের লোকের সঙ্গে সেলের কয়েদিরা কথা বলতে পারে। হরিমোহন আশ্চর্য রকম বিনীতভাবে লোকটিকে ডাকলেন।
মিস্টার কানোরিয়া, এস, এদিকে আসুন প্লিজ। ইনি হলেন নিউ সিটির পিস ফোর্সের মার্শাল শ্রীধর পাট্টা।
মাই গড, হোয়াট আ প্লেজার। হাউ আর ইউ মার্শাল? সো নাইস টু মিট ইউ।
কি আশ্চর্য মিহি অপাশি কানোরিয়ার গলার স্বর! এ যেন কোনো মেয়ের গলাকেও হার মানায়, অথচ এই লোকটাই গুনে গুনে 32টা মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে। 32 রাউন্ড! কিল গেমের দিন ও নিশ্চয়ই অনায়াসে আরো একটা রান স্কোর করতে পারবে। উত্তেজনায় টকবক করে ফুটতে লাগল শ্রীধর।
অপাশিকে কেমন বুঝলেন মার্শাল?
এক্সেপশনাল, যেমনটা ভেবেছি তার চেয়েও অনেক গুণ শক্তিশালী।
হ্যাঁ, কিল গেমে রিক্রুটেড হতে পেরে খুশি হয়েছে মনে হল।
হবে না, ডেথ রোয়ের আসামি নিজের প্রাণ ফিরে পাওয়ার একটা সুযোগ পাচ্ছে, ওর তো আনন্দে লাফানোর কথা।
স্যার, একজন কিলার তো পেয়ে গেলেন, বাকি দুজনের মধ্যে?
দুজন নয়, একজন।
হ্যাঁ,
আরেকজন সারপ্রাইজ কিলারকে আমি আগেই রিক্রুট করে ফেলেছি।
তাই নাকি? কে সে? এই জেলের মধ্যে তো নয়।
তাহলে হরিমোহন বাবু, কিলারের নামটা আপনাকে বলে দিলে আর সারপ্রাইজের বাকি রইল কি?
হ্যাঁ, তা তো বটেই।
এইটুকু জানবেন, সে কোনো সাধারণ মানুষ নয়। কিল গেমে এরকম সুপার কিলার আগে কেউ দেখেনি।
ও, এ তো দারুণ ব্যাপার।
হ্যাঁ, দারুণ তো বটেই। আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য কি কম পরিশ্রম করতে হয় আমায়? যাই হোক, এবার বলুন, অন্য কিলার হিসেবে কাকে রেকমেন্ড করবেন?
কথা বলতে বলতে আবার কন্ট্রোল রুমে ফিরে এসেছিলেন দুজনে। হরিমোহন কম্পিউটার স্ক্রিনে জেলের প্লেগ্রাউন্ডের লাইভ ফুটেজ তুলে ধরলেন। মাঠের এক কোণে একজন অল্প বয়সী ছেলেকে অন্যমনস্কভাবে বসে থাকতে দেখা গেল। তাকে দেখে ভুরু কুঁচকে গেল শ্রীধরে। হ্যাঁ, দেখে বোঝা যায় বটে যে তার গায়ে জোর আছে, কিন্তু মোটের ওপর হাব ভাবটা তো একেবারেই বিপজ্জনক খুনির মতো নয়। জিজ্ঞাসু চোখে হরিমোহনের দিকে তাকালো সে। ব্যাপারটা বুঝতে পেরে হরিমোহন একটা ফাইল ঠেলে দিলেন মার্শালের দিকে।
ছেলেটার নাম সুখারাম নস্কর স্যার, এই জেলে আছে 3 বছর হল। ওকে দেখে বুঝতে পারবেন না, কিন্তু ফেরোসিটি কোশেন্ট হল 8.9।
বলেন কি, অপাশির চেয়ে মোটে 0.5-এর তফাত! কি করেছে ছেলেটা?
খুন স্যার, এক রাতের মধ্যে 5-5টা খুন, তাও আবার কোন রকম মডার্ন আর্মস ছাড়া। ফাইলটা পড়ুন, বুঝতে পারবেন।
ফাইলটা পড়ে দেখল শ্রীধর। হরিমোহন ভুল বলেনি, ওল্ড সিটির বস্তিবাসী সুখারাম নস্কর ম্যারাথন দৌড়ত। একদিন পাশের বস্তির একটা ছেলের সঙ্গে কি কারণে যেন তার ঝামেলা হয়। সুখারামের ওপর খেপে গিয়ে আক্রমণ করতে গিয়েছিল ছেলেটা, কিন্তু আচমকা পাহাড়কে পড়ে গিয়ে একটা গাছের গুঁড়ির সঙ্গে মাথা ঠুকে গিয়ে মরে যায় ছেলেটা। মৃত ছেলেটার দাদা বদনোয়া ছিল বস্তির মস্তান। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সুখারাম নস্করের বাড়িতে চড়াও হয়ে তার মা আর বোনকে নৃশংসভাবে মেরে ফেলে বদনোয়া আর তার চারজন সাগরেদ। বাড়ি ফিরে সুখারাম এই দৃশ্য দেখে পাগলের মতো হয়ে যায়।
হরিমোহন বাবু বলুন স্যার, এই ফাইলে তো দেখছি লেখা আছে পাঁচ পাঁচটা বাইকারকে পায়ে হেঁটে ফলো করে এক এক করে মেরেছে ছেলেটা, তাও আবার একটা জং ধরা মান্ধাতার আমলে ছুরি দিয়ে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
হার্ড এভিডেন্সও সেই কথাই বলছে স্যার। সুখারাম নস্করের স্পিড আর উপস্থিত বুদ্ধি দুটোই অসামান্য। স্ট্র্যাটেজিক্যালি তখনই অ্যাটাক করেছে যখন বাইকারগুলো দলছুট হয়ে কোন নির্জন এলাকায় তাকে খুঁজছিল। আর জানেন তো, আশেপাশের সাধারণ জিনিসপত্র, মানে ধরুন টিনের ড্রাম কি গাড়ির পার্টস, সব কিছুকে অস্ত্রের মতো কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে এক একটা লোককে শেষ করে দিয়েছে।
স্পিড, ইম্প্রোভাইজেশন অ্যান্ড স্ট্র্যাটেজি, ডেডলি কম্বিনেশন, সুপার ডেডলি।
একটা নীরব হাসি ফুটে উঠল শ্রীধর পাট্টার মুখে। সেই হাসি দেখে হরিমোহন বুঝলেন কিল গেমের জন্য দু নম্বর খুনির হদিশ পেয়ে গেছে মার্শাল। রঙ্গপ্রকাশের চোখের কোল ফোলা, কিন্তু তাও তাকিয়ে রয়েছেন কম্পিউটারের দিকে। ঘণ্টাখানেক আগে যখন সিমানের ব্যাপারে ফোনটা আসে তখন একেবারে ভেঙে পড়েছিলেন। তাকে অতি কষ্টে সামলেছেন পর্ণমালা। একটু ধাতস্থ হওয়ার পর তিনি আবার জেশানের সাইকোলজিক্যাল প্রোফাইল খুলে বসেছিলেন। কতক্ষণ যে কেটেছে ডক্টরের খেয়াল নেই। হঠাৎই ওর কম্পিউটার রুমের দরজায় হাজির হল জেশান আর সিমান। রঙ্গপ্রকাশ কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলেন না। সিমানের চেহারা বিধ্বস্ত, কপালে ব্যান্ডেজ, গায়ে হসপিটালের রোগীদের মতো ঢোলা পোশাক। জেশানের গায়ে হেলান দিয়ে সে কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের আওয়াজ পেয়ে ভেতর থেকে ছুটে এলেন পর্ণমালা।
সিমান!
সিমানকে বুকে জাপটে ধরে ফুঁপিয়ে উঠলেন।
সিমান, একে দশা হয়েছে তোর! কোথায় ছিলি এতদিন, কোথায় ছিলি বাবা?
জেশানকে সশরীরে দেখা আর সিমানকে ঠিকঠাক অবস্থায় ফিরে পাওয়ার শখ ধীরে ধীরে কাটিয়ে উঠলেন রঙ্গপ্রকাশ। পর্ণমালাকে ইশারা করতে তিনি সিমানকে নিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে রঙ্গপ্রকাশ হাত বাড়িয়ে দিলেন জেশানের দিকে।
থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার ছেলেটা বোধহয়।
ধন্যবাদ দেওয়ার কিছু নেই ডক্টর বিশ্বাস, কেন দিচ্ছেন ধন্যবাদ? একজন সাধারণ মানুষের যে করা উচিত তার বেশি আমি কিছুই করিনি।
এই জন্যই বোধহয় আপনি অসাধারণ। প্লিজ বসুন।
ধন্যবাদ। গাড়িতে আসার সময় সিমানের জ্ঞান ফিরে এসেছিল।
ও,
তখন ওর সঙ্গে কিছু কথা বলে যা জেনেছি সেগুলো আমার মনে হলো আপনাকে জানানো দরকার, সিমানের ভালোর জন্য।
সিমানের ভালোর জন্যে? আচ্ছা বেশ, বলুন কি বলবেন।
ডক্টর, আমি কোনো রাগঢাক না করেই বলছি, আপনার ছেলে আত্মহত্যা করতে চেয়েছিল।
হোয়াট? আপনি মানে ও আপনাকে?
হ্যাঁ, বলেছে। আপনাদের ছেলে সিমান গাড়ি চালিয়ে ফ্লাইওভার থেকে সেন্ট্রাল লেকে ঝাঁপ দিয়েছিল।
কখন যেন পর্ণমালা ঘরে ফিরে এসেছিলেন। জেশানের কথাটা শুনতে পেয়ে তিনি যেন মেনে নিতে পারলেন না। কণ্ঠস্বরে খানিকটা বিদ্রোহ নিয়ে বলে উঠলেন,
সিমান সুইসাইড করবে? না না না, তা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টও তো হতে পারে।
অ্যাক্সিডেন্ট নয়, সিমান নিজেই আমাকে জানিয়েছে।
কিন্তু কেন? ওর কিসের কষ্ট, কিসের অভাব এখানে যে ও সুইসাইড করতে চাইবে?
আসলে মানে ব্যাপারটা খুবই পার্সোনাল।
পার্সোনাল, অথচ আমাদের না বলে আপনাকে বলেছে। আমি তো আপনার কথার কোনো মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না।
পারছেন না কেন ম্যাডাম? গত 3 মাস ধরে টিভিতে, রাস্তার বিলবোর্ডে, আরো নানান জায়গায় আপনাদের মিডিয়ায় তো আমাকে সবার ঘরের লোক করে তুলেছে। এই শহরে ঘুরে বেরিয়ে আমি দেখেছি কিল গেম পার্টিসিপেন্ট জিশান পাল চৌধুরী অল্প বয়সী ছেলেমেয়েদের কাছে কিভাবে সুপার হিরো হয়ে গেছে।
ও হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু
প্লিজ ম্যাডাম, প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনাদের ছেলে নিউ সিটির উশৃঙ্খল জীবনে গা ভাসিয়ে দিয়ে গত 1 বছর ধরে ড্রাগ, বেটিং আর গ্যাম্বলিং এ মেতে আছে। দেখুন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের টানটাই সবচেয়ে বেশি জোরালো। অথচ সিমান কি বলছিল জানেন? আপনাদের সঙ্গে সম্পর্কের সেই টানটাও কখনো টেরই পায়নি। সিমানের কথাগুলো শুনে আমার মনে হলো এগুলো আপনাদের দুজনের কাছে পৌঁছানো দরকার। তাহলে হয়তো আপনাদের মধ্যেকার দূরত্বটা কমবে। যেমন ধরুন, ডক্টর বিশ্বাস যে আমার সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করছেন।
ও গড, আপনি কিভাবে?
না না, আপনার অস্বস্তির কিছু নেই ডক্টর। আমি প্রসঙ্গটা তুলছি আপনাকে জানানোর জন্য যে আমি সেদিন জেতার জন্য মরিয়া হয়ে লড়ব। কেন জানেন?
কেন?
হঠাৎই উঠে দাঁড়ালো জিশান, পকেট থেকে ফোনটা বার করে কয়েকটা বোতাম টিপে সেটা এগিয়ে দিল রঙ্গপ্রকাশের দিকে। ডক্টর এবং মিসেস বিশ্বাস ঝুঁকে পড়ে দেখলেন স্ক্রিনে ফুটে আছে একজন হাস্যমুখী তরুণী আর একটি বাচ্চার ছবি।
ওই মেয়েটি আমার স্ত্রী ডক্টর, ওর নাম মিনি, আর এই বাচ্চাটা আমার ছেলে শানু। জানেন, ওদের কাছে ফিরে যাওয়ার জন্য আমাকে কিল গেমে জিততেই হবে। ওরাই আমার সবচেয়ে জোরালো টান, সবচেয়ে বড় শক্তি। কিল গেমের সময় যে 3 জন খুনি আসামি আমাকে মারার চেষ্টা করবে, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই ডক্টর। আমাকে মারলেও তাদের সারাটা জীবন জেলেই কাটাতে হবে, হয়তো তাদের মৃত্যুদণ্ড বাতিল হবে এই পর্যন্ত। কিন্তু আমার একটা ভবিষ্যৎ আছে ডক্টর, তা হল মিনি আর শানুর কাছে ফিরে যাওয়া।
বুঝতে পারছি।
এই মোটিভেশনের কথাটা কি আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলে ম্যাপ করা আছে? না থাকলে করে নেবেন। আমি চাই ডক্টর, নিউ সিটির প্রত্যেকে জানুক আমি একজন ডেসপারেট ফ্যামিলি ম্যান।
কিন্তু আমি যে আপনার সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করছি সেটা আপনি জানলেন কি করে?
সিমান বলল।
হ্যাঁ
ডক্টর, যতটা উদাসীন ভাবেন ততটা কিন্তুও নয়। প্রোফাইলিং এর ব্যাপারটা ছাড়াও জানে আপনার ইকোনমিক ইন্ডেক্স ক্রিটিক্যাল ভ্যালু নিচে চলে গেছে।
কি?
সেটা ইম্প্রুভ করার জন্য হাতে সময় রয়েছে 90 দিনেরও কম। জানেনও কিভাবে জেনেছে তথ্যটা? আপনার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে।
সে কি?
রঙ্গপ্রকাশ স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন জিশানের দিকে। অর্ণমালা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। এক ঝটকায় রঙ্গপ্রকাশের জামা খামচে ধরে তিনি বললেন,
এসব কি সত্যি? আমাদের ইকোনমিক ইন্ডেক্স ক্রিটিক্যাল ভ্যালু নিচে চলে গেছে?
হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমাকে ক্ষমা করো পর্ণ, আমি তোমাকে ইআই এর ব্যাপারটা সাহস করে বলে উঠতে পারিনি। পাগলের মতো একটা সলিউশন খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোনো পথ পাইনি।
আমরা এখন কি করব? নিউ সিটি ছেড়ে চলে যেতে হবে?
জানি না, হাতে এখনো 3 মাস সময় আছে, কিন্তু কিন্তু তাতে কি লাভ? মিস্টার পালচৌধুরী, আপনি আজ সিমানকে উদ্ধার করলেও পুরোপুরি বোধহয় বাঁচাতে পারলেন না, আর 3 মাস পরে আমরা 3 জনেই শেষ।
শুনুন ডক্টর, একসময় আমিও নিউ সিটিতে থাকতাম। আমার 12 বছর বয়সে এই ইআই এর সমস্যার কারণে আমার বাবাকেও ওল্ড সিটিতে চলে আসতে হয়েছিল। আমার বাবাকে সাহায্য করার কেউ ছিল না, কিন্তু আপনাকে সাহায্য করার একজন মানুষ আছে।
মানুষ আছে মানে কে আছে?
আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোড নম্বরটা একবার বলবেন।
সে কি?
কিন্তু কেন বলুন তো?
ওই যে বললাম সাহায্য, ওই কোড নম্বর দিয়ে আমি সিমানকে পুরোপুরি বাঁচাব।
আপনি আপনি কি বলছেন? আমি
ডক্টর, এই নিউ সিটিতে এসে আমি বহু টাকার প্রাইজ জিতেছি জানেন। আমার এক বন্ধু মনোহর পিটকেমে প্রাণ হারায়, সেও তার প্রাইজ মানি আমার ছেলেকে গিফট করে গেছে, তাই আমার এখন অনেক টাকা। সেই টাকাটা আমি কাজে লাগাতে চাই। আপনার অ্যাকাউন্টে আমি 8 লাখ টাকা ট্রান্সফার করব, আপনাদের জন্য নয় ডক্টর, আপনাদের জন্য নয়, সিমানের জন্য। প্লিজ আপত্তি করবেন না, আমার অনুরোধ।
ডক্টর আর মিসেস বিশ্বাস দুজনেই ঝরঝর করে কেঁদে ফেললেন। জিশান হাত বাড়িয়ে দিতে কোনো কথা না বলে নিজের ব্যাংক কার্ডটা দিয়ে দিলেন রঙ্গপ্রকাশ। কয়েক মুহূর্তের মধ্যেই ফোন থেকে তাঁর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়ে উঠে পড়ল জিশান।
ডক্টর, কিল গেমে জিতে আমি যে 100 কোটি টাকা পাব, তা দিয়ে ওল্ড সিটির প্রচুর মানুষকে নিউ সিটির নাগরিক করে দেব। ওদের অনেককেই এখানে নিয়ে আসতে চাই। আপনাদের এখানে মনুষ্যত্বের বড় অভাব, ওরা এখানে এলে সেই অভাবটা ঘুচবে, অনেকটা ঘুচবে। যাই, দেরি হয়ে যাচ্ছে, আশা করি সেপ্টেম্বরের 2 তারিখের পর আমাদের আবার দেখা হবে।
হ্যাঁ নিশ্চয়ই হবে, আমরা তখন অনেক গল্প করব। অল দ্য বেস্ট জিশান।
থ্যাংক ইউ জিশান, অল দ্য ভেরি বেস্ট।
ধন্যবাদ। আজ আসি।
নিউ সিটিতে সাজো সাজো রব পড়ে গিয়েছিল। সিন্ডিকেট কিল গেমের তারিখ ঘোষণা করেছে, সেপ্টেম্বরের 2 তারিখ রবিবার। সারা শহর জুড়ে জিশানের পাবলিসিটির হোর্ডিং, কিন্তু তার 3 জন প্রতিদ্বন্দ্বীর নাম এখনো জানায়নি সুপার গেমস কর্পোরেশন। রোজ বিকেলে গুনাজির গাড়ি করে বেরোয় জিশান। আজ ল্যাবে যেতেই একটা পুরনো কথা মনে পড়ে গেল জিশানের।
আচ্ছা সুধা, 2 সপ্তাহ আগে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, এখনো তো জবাব পেলাম না। নিউ সিটিতে তুমি কেন পড়ে আছো সেটা কি আমাকে বলবে না?
বেশ, বলব। কাল বিকেলে একবার আমার ল্যাবে আসতে পারবে? সে অ্যাট অ্যারাউন্ড 5?
নিশ্চয়ই।
বেশ, কালকে এলেই সব জানতে পারবে। আমার ফোন নাম্বারটা আছে তো তোমার কাছে?
হ্যাঁ সেটা আছে।
কাল বিল্ডিং এর বাইরে থেকে আমাকে ফোন করো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো, তখন কথা হবে। ওকে,
ঠিক আছে।
পরদিন জিশানকে নিজের বাড়ি দেখাতে নিয়ে গেল সুধা সুন্দরী। নিউ সিটির যে কোনো সম্মানিত নাগরিকদের মতো ওর ছোট্ট একতলা বাড়িটাও অত্যাধুনিক আর বিলাসবহুল। কিছু দরকার হলে মার্শাল শ্রীধর স্বয়ং সব ব্যবস্থা করে দেয়। ড্রয়িং রুমে বসে কফি খাওয়ার পর সুধা সুন্দরী অবশেষে তার গল্প শুরু করল।
আমি ইউএসএর নর্থ ক্যারোলাইনার স্টেট বায়োমেডিকেল রিসার্চ সেন্টারে চাকরি করতাম। আমার 43টা পেটেন্ট আছে আর 22-23টা ইন্টারন্যাশনাল রিসার্চ পাবলিকেশন আছে।
আরে বাবা, তে এরকম একটা ক্যারিয়ার ছেড়ে চলে এলে?
হ্যাঁ, বাধ্য হয়ে। মা ছাড়া আমার ফ্যামিলিতে কেউ নেই, ওনার সঙ্গেই থাকতাম। কিন্তু একদিন আমার একটা আবিষ্কার নিয়ে ঝামেলা শুরু হল। 4 বছর ধরে একটা কেমিক্যাল কম্পাউন্ডের উপর রিসার্চ করছিলাম, ব্যাপারটা জেরন্টোলজি ওরিয়েন্টেড।
জেরন্টোলজি মানে?
জরাবিজ্ঞান, মানে আমাদের যে বয়স বাড়ে সেই সংক্রান্ত বিজ্ঞান। ওই নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি একটা এমন কম্পাউন্ড আবিষ্কার করলাম যেটা কয়েকটা জন্তুর বয়স বাড়ার প্রসেস স্লো করে দেয়। এরকম একটা আবিষ্কারের মানে নিশ্চয়ই বুঝতে পারছো?
হ্যাঁ, মানে দেশে দেশে তো এ নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে।
সেই জন্যই রিসার্চের ভাইটাল ব্যাপারগুলো আমি কাউকে জানাইনি। কেমিক্যালটা মানুষের উপর অ্যাপ্লাই করা তখনও বাকি। এরকম একটা সময় কিভাবে জানো রিসার্চ সেন্টারের কয়েকজন আবিষ্কারের ব্যাপারটা জেনে গেল? আমি অনেক বুঝিয়ে বললাম যে বিষয়টা একেবারে প্রাথমিক স্টেজে আছে, কিন্তু ওরা সেটা বিশ্বাস করল না।
তারপর
এর মাসখানেক পর আমার কাছে একটা ফোন আসে।
ডক্টর সুধা সুন্দরী স্পিকিং।
ইয়েস, হু ইজ দিস?
সেটা অবান্তর প্রশ্ন। আমি একটা সংগঠন থেকে কথা বলছি, সেটা জানলেই তোমার চলবে।
হোয়াট সংগঠন?
যাই হোক, অভিনন্দন। তোমার চাঞ্চল্যকর আবিষ্কারের কথা আমরা জানতে পেরেছি। সন্দেহ নেই এতে মানব জাতির অনেক কল্যাণ হবে।
কি আবোল তাবোল বকছেন, সেরকম কোনো আবিষ্কার আমি করিনি। ছোট ছোট কয়েকটা রুটিন মাফিক পরীক্ষা নিরীক্ষা করছি মাত্র।
সব চালাকি করে কোনো লাভ হবে না।
হোয়াট?
তোমার আবিষ্কারের সব কাগজপত্র আমাদের চাই। এই আবিষ্কারটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকা দরকার, না হলে শক্তিশালী রাষ্ট্রগুলো এটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এগোতে পারে।
কি বলছেন, আমি যাই আবিষ্কার করে থাকি না কেন, সেটা যাকে তাকে দেওয়ার জন্য নয়।
একদম ঠিক বলেছ ম্যাডাম, সেই জন্যই তোমার সামনে মাত্র দুটো পথ খোলা আছে। হয় তুমি ওটা নিজে থেকে আমাদের হাতে তুলে দেবে, নয়তো ওটা আমরা তোমার থেকে কেড়ে নিব। আর সেই কাড়াকাড়ির সময় অল্প বিস্তর কোল্যাটারাল ড্যামেজ হতেই পারে। তোমার মায়ের কথাটা ভুলে যেও না ম্যাডাম, তোমার কাছে পরশুদিন অবধি সময় আছে। এর মধ্যে একবারও বিচার দেখলে তোমরা দুজনেই শেষ।
ঘটনাটা বলতে বলতে অন্যমনস্ক হয়ে চুপ করে গিয়েছিল সুধা। জিশান কৌতূহলী হয়ে তাকে ডাকতেই একটা দীর্ঘশ্বাস ফেলল সে।
ল্যাবে ফিরে প্রথমেই আমার জেরন্টোলজি রিসার্চের সব কাগজপত্র জড়ো করে প্রত্যেক পাতায় একটা করে ভুল ইকুয়েশন লিখে দিলাম। তারপর সেগুলো র্যান্ডম পেপারের সঙ্গে মিশিয়ে অফিসের নানা জায়গায় রেখে দিলাম। ওই ভুল ইকুয়েশনের কোড দেখে আমি ছাড়া কেউ ফর্মুলাটা উদ্ধার করতে পারবে না।
দারুণ বুদ্ধি তো, অফিসে ঢুকতে পারলেও কাগজগুলো হাতানো প্রায় অসম্ভব।
তেমনটাই ভেবেছিলাম, কিন্তু
কিন্তু
একদিন সন্ধেবেলা রিসার্চ সেন্টার থেকে বাড়ি ফেরার পথে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে দুধের প্যাকেট কিনেছিলাম। বেরোনোর সময় একটা লোকের সাথে ধাক্কা লেগে গেছিল, তবে মারাত্মক কিছু নয়। সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। তবে পরদিন বিকেলে আবার ফোন এলো।
আমি খুবই দুঃখিত ম্যাডাম, তোমার কাছে ক্ষমা চাইছি।
মানে কিসের ক্ষমা, কি হয়েছেটা কি?
তোমার জায়গায় আমি হলে ল্যাব থেকে এখনই বাড়ি চলে যেতাম।
কি 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 করেছো তোমরা?
কোলাটারাল ড্যামেজ।
ওহ গড,
এখন জলদি বাড়ি যাও।
তারপর
সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলাম, চিৎকার করে মাকে ডাকাডাকি করলাম, সাড়া পেলাম না। তারপর ডাইনিং স্পেসে ঢুকে দেখি মা সোফার উপর এলিয়ে পড়ে আছে।
সে কি?
একটা দুধের গ্লাস মেঝেতে ভেঙে চৌচির।
সর্বনাশ! তার মানে আগের দিন ডিপার্টমেন্ট স্টোরের ওই লোকটা?
হ্যাঁ, ওই ধাক্কাটা দেবার সময় লোকটা দুধের প্যাকেটে একটা নিউরোটক্সিন ইনজেক্ট করে দিয়েছিল।
হে ভগবান, তারপর কি হলো? তোমার মা
হসপিটাল নিয়ে গিয়ে দু সপ্তাহ জমে মানুষে টানাটানি চলার পর অবশেষে মা বেঁচে উঠলেন। কিন্তু নর্থ ক্যারোলাইনায় আর থাকা গেল না। সেই লোকগুলো তখনও হুমকি দিয়ে যাচ্ছিল যে পরের বার মাকে আর বেঁচে উঠতে হবে না। আমি জেরন্টোলজি রিসার্চ ছেড়ে সমস্ত ফর্মুলা পুড়িয়ে দিলাম। তারপর খুব গোপনে নানা জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে লাগলাম।
বুঝলাম, কিন্তু তোমার যা কেরিয়ার, তাতে করে তো পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারতে, এখানে এলে কেন?
মায়ের জন্য। মা বারবার ওল্ড সিটিতে ফেরার কথা বলছিলেন, সেখানে ফেরা সম্ভব ছিল না, কিন্তু কাছাকাছির মধ্যে এই শহরটা ছিল। তাছাড়া মার্শাল পাট্টা আমাকে সব রকম স্বাধীনতা আর সাহায্য দিতে রাজি হয়ে গেল।
ব্যাপারটা খুব অদ্ভুত, ওর মতো একটা লোক।
আরে এতে ওর ইন্টারেস্টটা দেখছো না?
মানে
আমার ক্যারিয়ার আর আবিষ্কারের ক্ষমতা দেখে পাট্টা বুঝতে পেরেছিল আমি এখানে ল্যাব সেট আপ করলে নিউ সিটি সারা পৃথিবীর বিজ্ঞানের ম্যাপে জায়গা করে নেবে। আর হয়েছেও তাই।
তুমি সত্যি একজন রিয়েল ফাইটার সুধা।
তোমার মতো না হলেও কিছুটা তো বটেই। তবে তুমি এখন দুই শহরেরই আইকন, তোমার উপর অনেক দায়িত্ব।
হ্যাঁ জানি। তোমার মা কেমন আছেন এখন?
মা? চলো, মায়ের সঙ্গে দেখা করানোর জন্যই তোমাকে বাড়িতে এনেছিলাম। উনি তো আর ঘর থেকে বেরোতে পারেন না, তাই এসো।
চলো।
সুধা সুন্দরীর বেডরুমের দরজায় দাঁড়াতেই ওষুধের মতো একটা গন্ধ জিশানের নাকে এল।
ঘরে ঢুকেই সুধার মাকে দেখতে পেল জিশান। ধপধপে সাদা বিছানায় বসে আছেন সাদা শাড়ি পরা একজন টকটকে ফর্সা মহিলা, রোগা ক্ষীণজীবী চেহারা। সামনে টিভি চলছে কিন্তু সেদিকে ওর মন নেই। বিছানার চাদরের ওপরে আঙুল দিয়ে অদৃশ্য দাগ টেনে কাটাকুটি খেলছে। তার গায়ের চামড়া অসম্ভব কোঁচকানো আর চোখের মনির ওপরে একটা সাদা পর্দার মতো আস্তরণ। সুধা ফিসফিস করে বলল,
মিসহ্যাপটার পর মায়ের ব্রেনে খানিকটা ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে অপটিক আর ভেগাস ক্রেনিয়াল নার্ভগুলো, ফলে চোখে দেখতে পান না আর অনেক কিছু বুঝতেও পারেন না। এছাড়া আরো একটা পিকিউলিয়ার ব্যাপার হয়েছে, মায়ের এজিং প্রসেসটা হঠাৎ ভীষণ বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন, কে জানে আর কতদিন ধরে রাখতে পারব।
আমি খুবই দুঃখিত সুধা, মানে
আমি কিন্তু হার মানিনি জিশান, প্রাণপণে লড়ে যাচ্ছি। দোসরা সেপ্টেম্বর তোমাকেও প্রাণপণে লড়তে হবে, হারলে চলবে না।
জানি, আমি লড়ব সুধা, হারব না।
গুনাজির কাছে নিয়মিত গাড়ি চালানো শিখছিল জিশান। গাড়ির মধ্যে যেসব আধুনিক অটোমেটিক ব্যবস্থা রয়েছে তা শিখতে ওর বেশি সময় লাগল না। তারপর গুনাজি ওকে নানান কায়দা আর কেরামতি শেখাতে লাগল। ঢাল বেয়ে নামার সময় কিভাবে গাড়ি চালাতে হয়, সাপের মতো আঁকা বাঁকা পথে কিভাবে স্টিয়ারিং আর ব্রেককে কন্ট্রোল করতে হয়, অবশ্যম্ভাবী দুর্ঘটনার সময় বা গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে কি কি স্টেপ নিয়ে নিজেকে বাঁচানো যেতে পারে, এইরকম কত কি, এইসব শিখতে শিখতে একদিন আর না পেরে জিশান গুনাজিকে প্রশ্নটা করেই ফেলল।
আচ্ছা গুনাজি, তুমি আমাকে ড্রাইভিং এর এত রকম মারপ্যাঁচ শেখাচ্ছ কেন বলতো? আমি কি কার রেসিং এ নাম লেখাতে যাচ্ছি নাকি?
আপনাকে কার ড্রাইভিং এর সঙ্গে সঙ্গে এসবও শিখতে হবে দাদা, মার্শাল পাট্টার অর্ডার।
আরে কিন্তু কেন?
আসলে কিল গেমে যারা যায় তাদের এগুলো শিখে নেওয়াটা জরুরি। গেম সিটিতে দরকার পড়লে গাড়ি চালাতে হয়, আর সেটাও চালাতে হয় বেশ ডেঞ্জারাস ভাবে।
বুঝলাম।
নিউ সিটি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে গাড়ি চালানোর ঘাম ঝরানো আর বেপরোয়া প্রশিক্ষণ শেষ হওয়ার পরেও কিন্তু জিশানের ছুটি হল না। শ্রীধর পাট্টার নির্দেশে ওকে তুলে দেওয়া হল প্যাসকো নামের এক মোটর বাইক ওস্তাদের হাতে। জিশানের সামনে অ্যাসফল্টের ওপর দাঁড়িয়েছিল বুলডোজার ব্লু লাইন মডেলের 4000cc-র একটি বাইক। তার পাশে দাঁড়িয়েছিল প্যাসকো। তার গায়ে কালো পোশাক, চেহারাটা অনেকটা বুনো মোষের মতো, কিন্তু মুখের হাসিটা আন্তরিক।
ওয়েলকাম জিশান, ওয়েলকাম। তোমার কাণ্ডকারখানা টিভিতে রোজ দেখছি, তোমার জবাব নেই।
থ্যাংক ইউ।
ওয়েলকাম। সুপার গেমস কর্পোরেশন তোমার ডোসিয়ার আমাকে পাঠিয়েছে। সামনের মাসের 2 তারিখে তোমার কিল গেম, মানে আর 14 দিন। আমাদের এই ট্রেনিং সেন্টারে 6 জন মোটর বাইক ট্রেনার আছে, তবে আমি শুধু কিল গেমের ক্যান্ডিডেটদের ট্রেনিং দিই। ওকে, অলরাইট। এবার বলো, তুমি কি বাইক চালাতে জানো?
হ্যাঁ জানি।
ও এক্সেলেন্ট, তাহলে আমাদের ট্রেনিং এ অনেকটা সুবিধে পাওয়া যাবে।
তোমার কাছে সুপার ট্রেনিং নিতে আমার কদিন লাগবে? কি হাসছো কেন?
ভালো বলেছো, সুপার ট্রেনিং। ওকে, এই যে এই বাইকটা দেখছো, এটাও একটা সুপার বাইক। আমার কাছে তোমার ট্রেনিং চলবে 4 দিন, সকাল 9টা থেকে 5টা, ক্র্যাশ কোর্স। ওকে, এসো আমার পিছনে বসে পড়ো।
সারাদিন ধরে ঝড়ের বেগে বেপরোয়া বাইক চালানোর পর ট্রেনিং প্যাভিলিয়নের ক্যান্টিনে খেতে বসেছিল দুজনে। খেতে খেতে প্যাসকো হঠাৎই বলে উঠল,
জানো তো আমি কিল গেমের পার্টিসিপেন্ট ছিলাম 4 বছর আগে, তোমার মতো ফাইনালে উঠেছিলাম।
কি সত্যি বলছো? তার মানে তুমি একজন কিল গেম চ্যাম্পিয়ন?
না, চ্যাম্পিয়ন নই, জিততে পারিনি।
তার মানে তাহলে তুমি এখানে, মানে
আমার একটা অদ্ভুত মিসহ্যাপ হয়েছিল কিল গেমের ঠিক 2 দিন আগে, হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
সে কি কেন?
নিউ সিটির সেন্ট্রাল নার্সিং ইউনিটে আমার জ্ঞান ফেরার পর নার্সদের মুখে শুনলাম হাইপার টেনশন আচমকাই কাবু করে দিয়েছে আমাকে। বেসিক্যালি কিল গেমের টেনশনটা নিতে পারিনি।
ও, কিন্তু তাহলে গেমের কি হলো?
কি আবার হলো, শ্রীধর পাট্টা আমার বদলে অন্য একজন পার্টিসিপেন্টকে মাঠে নামিয়ে দিল। বিকেল হওয়ার আগেই ছেলেটা বডি হয়ে গেল। গেমসের অনেকগুলো রাউন্ডে জিতেছিল, বাট সেরকম টাফ ছিল না।
পাশের টেবিলে কয়েকজন অল্প বয়সী ছেলের দল মাঝে মাঝেই ওদের দিকে তাকাচ্ছিল। বোঝাই যায় ওরা জিশানকে নিয়ে আলোচনা করছে। হঠাৎ একটা ছেলে এগিয়ে এসে ওদের সামনে চেয়ারে বসে পড়ে বলল,
তুমি তো জিশান?
হ্যাঁ, কেন?
তোমার আর প্যাসকোর মধ্যে লড়াই হলে কে জিতবে সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম।
মানে কি বলতে চাইছো? কি
আমরা তোমাদের দুজনের মধ্যে একটা ফ্রি স্টাইল ফাইট দেখতে চাইছি।
আরে,
মোটা অঙ্কের একটা বাজি ধরতেও রাজি। আসলে সুপার গেম কর্পোরেশনে আমরা এর আগে এরকম অনেক বাজি ধরেছি।
শোনো, আমি
ব্যাপারটা জমে যাবে, কি বলো? আমরা পাঁচজনে মিলে ভালো টাকার প্রাইজ মানি দেব।
প্যাসকোর মুখটা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠান্ডা করতে জিশান ভদ্রভাবে ওদের বলল,
প্যাসকো আমার বন্ধু এবং ট্রেনার, আমাদের মধ্যে লড়াই হতে পারে না।
কিন্তু আশ্চর্য, ছেলেটা ওর কথায় পাত্তাই দিল না, সমানে উল্টোপাল্টা মন্তব্য করে ওদের তাতিয়ে দিতে চাইল। অনেকক্ষণ মুখ বন্ধ করে ফুঁসল প্যাসকো, তারপর হঠাৎ ছেলেটার চুল খাবলে ধরে সপাটে এক থাপ্পড় কষিয়ে দিল সে। ওর চার সঙ্গী প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, তারপর প্রচন্ড আক্রোশে প্যাসকোর ওপর ঝাঁপাতে গেল। তখন জিশান একটা লাঠি চালিয়ে প্রথম ছেলেটাকে বাকিদের গায়ের ওপর ছিটকে ফেলে দিল। ওই একটা চালেই সবাই একসঙ্গে ধরাশায়ী হয়ে পড়ল। সেই দিকে তাকিয়ে প্যাসকো বলে উঠল,
যা পালা পালা, আমাদের দোস্তি বিক্রি নেই, ফের যদি বিরক্ত করতে আসিস তাহলে ছিঁড়ে টুকরো টুকরো করে দেব।
ছেলেদের দলটা ঊর্ধ্বশ্বাসে পালানোর পর ক্যান্টিনে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে ওদের দুজনকে আর কেউ ঘাঁটানোর সাহস করল না। বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে প্যাসকো বলল,
জিশান, আমি চাই তুমি কিল গেম যেত। তাহলে যদি সুপার গেম কর্পোরেশনটাকে গুমিয়ে দেওয়া যায়, ওদের জন্য নিউ সিটিতে সবাই জানোয়ার হয়ে গেছে।
জানি ভাই, জানি।
কিল গেমে কেউ অন্তত জিতবে, এই আশায় সব পার্টিসিপেন্টকেই আমি মোটর বাইক চালাতে শেখাই। আশা আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু জানো, টিভিতে তোমার অ্যাকশন দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিলাম। মনে হলো পারলে সালা তুমি পারবে।
থ্যাংক ইউ। কিন্তু এবার তোমার গল্পটা বলো তো, কালকে তো সবটা শোনাই হয়নি। এরকম সুপার বাইক চালাতে শিখলে কোত্থেকে?
ও, আমি ওই ছোটবেলা থেকে আমি মোটর বাইকের পোকা। কিন্তু বাইক কেনার পয়সা পাবো কোত্থেকে বলো? বাপটা চাকরি করতো একটা কটন মিলে, আলু সেদ্ধ ভাত ছাড়া কিচ্ছু জুটত না। তবে সুযোগ পেলেই ওই পাড়ার দাদাদের বাইকের পেছনে চড়ে বসতাম, ওগুলো সাফ করে দিতাম। বাইকের দেখভাল করতে করতে বাইক চালানো শিখে গিয়েছিলাম। তখন আমার বয়স কত, ওই 16-17।
কিন্তু নিজের বাইক কিনলে কেমন করে?
ও, সেটাও একটা থ্রিলিং ব্যাপার।
তাই
আমাদের পাড়ার দাদাদের কেনা গোলাম তো হয়েই ছিলাম, তবে দাদাগুলো সবই 2 নম্বরী লাইনের সাথে জড়িয়ে ছিল। এ নিয়ে অন্য এলাকার দাদাদের সঙ্গে দুশ্মনীও ছিল, 2-4 জন মার্ডারও হয়ে গিয়েছিল। আমি অবশ্য সেসবে ছিলাম না।
তারপর
দাদাদের মধ্যে একজনের নাম ছিল লান, আর্মস এর ব্যবসা করত, সে ছিল বাইক চালানোর গুরু। আমাকে বলেছিল বাইক সারানোর একটা গ্যারেজ খুলে দেবে আমাকে।
আচ্ছা।
একদিন সন্ধ্যের পর আমি লানিদার সঙ্গে বেরিয়েছিলাম, আমাকে এক জায়গায় বসিয়ে রেখে ও বাসস্ট্যান্ডের কাছে কাদের সঙ্গে যেন দেখা করতে গিয়েছিল, খুব সম্ভব ওই বন্দুকের লেনদেন করতে। কিছুক্ষণ পর দেখলাম দাদা রাগে গজগজ করতে করতে ফিরে আসছে।
কেন, মানে রেগে গিয়েছিল কেন?
আসলে লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তবে সেটা একটু পরেই বুঝেছিলাম।
ও আচ্ছা। তারপর
ফেরার পথে একটা বাইক আমাদেরকে ওভারটেক করছিল, বাইকে বসা লোক দুটোকে দেখে আমার একটু খটকা লেগেছিল, কিন্তু লানিদার মেজাজ দেখে কিছু বলিনি। পথে লানিদা একটা দোকানের পাশে বাইক সাইড করে সিগারেট কিনতে নামলো, সঙ্গে সঙ্গে
একটা পটকা ফাটার মতো আওয়াজ হতে দেখি দাদা ছিটকে পড়ে গেছে রাস্তায়। ওর গায়ে তিনটে গুলি লেগেছে।
সর্বনাশ, ওই ওই বাইকের লোকগুলো তার মানে?
ইয়েস, ঠিক ধরেছ। আমি কোনো মতে দাদাকে বাইকে তুলে সেটা ঝড়ের বেগে ছুটিয়ে নিয়ে চললাম। একটাই লক্ষ্য, লানিদাকে বাঁচানো। কিন্তু গুন্ডারা পিছনে ধাওয়া করছিল, সমানে গুলি ছুটছিল।
হে ভগবান, কি করলে তখন?
কি আর করব, নিজের শরীর পেতে কয়েকটা গুলি খেলাম।
সে কি?
হ্যাঁ, হাত আর পা দুই জায়গাতেই গুলি লেগেছিল। তবে এত জোরে বাইক ছুটিয়েছিলাম যে কিছুক্ষণের মধ্যেই গুন্ডাদের পেছনে ফেলে হাসপাতালে পৌঁছে গেলাম।
তারপর লানিদা বাঁচল?
বাঁচল না, আবার সেরে উঠে আমাকে ওর বাইকটা গিফট করে বলল আমার জন্যই সে এ যাত্রায় বেঁচে গেছে। সঙ্গে ৪০,০০০ টাকাও দিল ওই গ্যারেজ তৈরি করবার জন্য, আর চিরদিনের জন্য আর্মস এর ব্যবসা ছেড়েও দিল।
ও, আর তাই দিয়ে তুমি গ্যারেজ খুললে? বুঝলাম। কিন্তু তাহলে এবার কিল গেমে এলে কেন?
কারণ ২৬ বছর বয়সে একজনকে বিয়ে করার পরে পরেই মারাত্মক একটা ঘটনা ঘটল।
বিয়ে করার কি ঘটল?
চলো ফিরতে ফিরতে বলছি,
চলো।
প্যাসকোর গ্যারেজের ব্যবসা শুরু করবার পরে একবার একটা বাইকার গ্যাং এর সঙ্গে ওর সংঘর্ষ হয়। ওদের এলাকায় ১৩ নামের এক গ্যাং লিডার একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করতে গিয়েছিল। প্যাসকো আর ওর কয়েকজন বন্ধু চুপ করে থাকেনি, আচমকা আক্রমণে ছত্রাখান করে দিয়েছিল তাদের। গ্যাংয়ের অন্যান্য সঙ্গীরা ধরাশায়ী হলেও ১৩ পালিয়েছিল। ওই ঘটনার ৬ মাস পর একদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়েছিল প্যাসকো। একটা পুরনো পার্কে ঘুরছিল দুজনে। প্যাসকো ছিল সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎই যেন মাটি ফুঁড়ে কতগুলো বাইকার গুন্ডা এসে ঘিরে ধরে তাদের। সেই দলে ১৩ও ছিল। প্যাসকোকে গুরুতরভাবে আহত করে তার স্ত্রীকে বাইকে তুলে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায় ওরা। এক বছর ধরে আপ্রাণ চেষ্টা করেও আর কোনোদিন তার স্ত্রীর দেখা পায়নি প্যাসকো।
জানো জিশান, আমার স্ত্রী মাহি নিউ সিটির গেম খেলে টাকা রোজগার করাটাকে একেবারে ঘেন্না করত।
ঠিক মিনির মতো
বলতো, মানুষকে গিনি পিক বানিয়ে টাকা লোটা অত্যন্ত নোংরা খেলা। অথচ মাহি হারিয়ে যাওয়ার পর আমি স্বেচ্ছায় কিল গেমে নাম লিখিয়েছিলাম। আসলে জীবন সম্পর্কে সব আশা নিভে গিয়েছিল তখন। ভেবেছিলাম একবার যদি জিততে পারি তাহলে সুপার গেমস কর্পোরেশনের সব গেমস হয়ে আমি তালা মেরে দেব। কারণ মাহি, আমার মাহি যে খেলাগুলো সহ্য করতে পারত না।
বুঝি ব্যাসকো, বুঝি।
প্যাসকোর গল্প যখন শেষ হল তখন সন্ধে নেমেছে। জিশান অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিল। কঠিন প্রশিক্ষণ পাওয়া সুপার ট্রেনারের চোখে তখন টলটল করছে জল। কিল গেমের আর মাত্র একটা দিন বাকি। শ্রীধর পাট্টা জিশানকে ডেকে পাঠিয়েছে মিটিং এর জন্য। সে লক্ষ্য করেছিল পিস ফোর্সের গার্ডরা তার সঙ্গে আর কথা বলছে না। একজনকে এ ব্যাপারে জিজ্ঞেস করাতে সে বিব্রত হয়ে বলল, মার্শালের হুকুম, কিল গেমের ৪৮ ঘন্টা আগে থেকে পার্টিসিপেন্টদের কেউ গার্ডদের সঙ্গে কথা বলতে পারবে না। যদিও তাদের চোখ মুখ পরিষ্কার বলে দিচ্ছিল, মনে মনে জিশানের জন্য প্রার্থনা করছে ওরা। অফিসের দরজা খুলতেই দেখা গেল মার্শাল ছাড়াও ঘরে আরো দুজন মানুষ কম্পিউটারের কাছে বসে আছে। ওকে দেখেই শ্রীধর পাট্টা ছড়া কেটে উঠল।
এসো এসো জিশান, বুদ্ধিতে দাও শান, পরশু কিল গেম, কি পাবে? শেম না ফেম?
কেন ডেকেছেন বলুন।
বসো, দেখেছি কিল গেমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জানো তো পরশুদিন খেলাটা হবে গেম সিটিতে?
শ্রীধরের ইশারায় ঘরের দুজন কর্মচারী কম্পিউটারের মেগা স্ক্রিনে তুলে ধরল গেম সিটির রঙিন মানচিত্র। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা একটা চৌকো এলাকা, তার মধ্যে খেলনার মতো গাছপালা, নদী, ঘরবাড়ি। এরোপ্লেন থেকে নিচের দিকে তাকালে ঠিক যেমন দেখা যায়।
এই হল গেম সিটি। পরশু ভোর ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত এই জায়গাটা তোমার।
এখানে তুমি যা খুশি করতে পারো, আর তোমার সঙ্গে ওখানে যা খুশি হতে পারে।
শ্রীধর কম্পিউটার অপারেটরদের দিকে তাকিয়ে আঙুলে টুসকি দিল। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন একটা ক্যাবিনেট থেকে একটা অপটিক্যাল ট্যাবলেট বের করে জিশানের হাতে দিল। সেটার স্ক্রিনে হাই রেজলিউশন কালার ইমেজ ফুটে উঠল।
এটা সোমবার ভোর 6টা পর্যন্ত তোমার কাছেই থাকবে। এতে গেম সিটির যে কোনো অংশের ছবি দেখতে পাবে। ভিডিও গেমের মতোই যে কোনো ঘর বাড়ি গাছপালার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবে।
আচ্ছা,
কোনো বাড়ির জানলা কিংবা দরজা দিয়ে খুশি মতন ভেতরে ঢুকে যেতে পারবে। বাড়ির ভেতরের লোকজন অবস্থা সবই দেখতে পাবে। ফলে তোমার কিলাররা যদি কোনো বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে থাকে, তুমি ইচ্ছে করলেই তাদের খুঁজে বার করতে পারবে।
বুঝলাম, ধন্যবাদ।
কিন্তু মনে রেখো, একই রকম অপটিক্যাল ট্যাবলেট ওই তিনজন কিলারের কাছেও থাকবে। ওরাও তোমাকে সবসময় চোখে চোখে রাখবে, তা না হলে খেলাটা ঠিক সমানে সমানে হবে না, কি বলো?
হ্যাঁ, তা তো বটেই।
ট্যাবটা উল্টে দেখো, ওখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা ইলেকট্রনিক ট্র্যাকার। গেম শুরু হলেই ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে।
কি ট্র্যাক করবে ওটা?
তোমাকে ট্র্যাক করবে জিশান, তুমি হবে তিন খুনির প্রাণ। আসলে তোমার প্রাণটা ওই তিন খুনিরও প্রাণ। তোমার প্রাণ নিতে পারলে ওদের প্রাণ ওরা ফিরে পাবে, ওদের ডেথ সেন্টেন্স মুকুব করে দেওয়া হবে। ওদের হাতে 22 ঘন্টা সময় আছে তোমাকে মারার জন্য। ট্র্যাকার অন হলে গেম সিটির ওই রঙিন ম্যাপে একটা সবুজ আলোর ফুলকি দেখা যাবে। ওই আলোর ফুলকিটা হলে তুমি। গেম সিটির যে পজিশনে আছো সেখানেই আলোটা জ্বলবে। তুমি চলতে শুরু করলে আলোটাও চলবে।
ও আচ্ছা, তার মানে সুপার কিলাররা ওটা দেখি
তোমাকে ট্র্যাক করবে। ইয়েস,
বুঝলাম।
আমাদের গেম সিটিতে 104,332টা ক্যামেরা ফিট করা, সেগুলো তুমি কিছুতেই এড়াতে পারবে না। ফলে এই 24টা ঘন্টা তোমার প্রাইভেসি বলে কিচ্ছু নেই।
আর আমি কিলারদের ট্র্যাক করবো কিভাবে?
তোমার ট্র্যাকারে যে লাল ডট দেখতে পাবে,
হ্যাঁ,
ওরাই হলো কিলার। ইটস অল ফেয়ার গেমস, দিশান।
তা তো বটেই, ওই জন্যই একজন প্লেয়ারকে মারতে তিনজন খুনিকে রিক্রুট করা হয়েছে। ফেয়ার গেম, কিল গেম।
সেই জোশ, সেই তেজ, ভালো ভালো ভালো। যাই হোক, তোমার ডাইনামিক পজিশন ওই ট্র্যাকারে ধরার জন্য তোমাদের 4 জনের বডিতে একটা করে মাইক্রো ইলেকট্রনিক ট্রান্সমিটার ঢুকিয়ে দেওয়া হবে, তারই সিগন্যাল ট্র্যাকারে ধরা পড়বে। তবে ছোট অপারেশন, ব্যথা লাগবে না। কাল বিকেল 4টের সময় আমাদের টেকনিক্যাল আর মেডিকেল টিম অপারেশনটা করে দিলেই তুমি রেডি।
তো রেডি হয়ে পরশুদিন কখন বেরোতে হবে?
ভোর 4টে। কিল গেমের অপারেশন টিম তোমাকে নিয়ে আগে আর্মারিতে যাবে, সেখানে তোমার পছন্দ মতো অস্ত্র বেছে নিও।
বেশ।
তারপর লাস্ট স্টপ চেম্বারে পৌঁছে তোমার প্রিয়জনদের শেষ দেখা দেখে নিতে পারবে। শেষে ফাইনাল মেডিকেল চেক আপ। যাদের সঙ্গে দেখা করতে চাও তাদের নাম সিকিউরিটি চিফের কাছে দিয়ে দিও, তবে হ্যাঁ, ফ্যামিলি নট অ্যালাউড।
বাহ,
ওদের দেখলে কনসেন্ট্রেশন বিগড়ে যেতে পারে।
পরপর অনেকগুলো নাম মনে পড়ল জিশানে। মনোহর, ফকিরচাঁদ, পান্ডা, মূর্তি, রিমিয়া, গুনাজি, রঙ্গপ্রকাশ, সিমান, প্যাসকো, সুধা সুন্দরী, খেলার মাঠে আলাপ হওয়া সেই গার্ড, এদের মধ্যে যতজন আছে তাদের সবাইকে দেখতে পেলেই ভালো লাগবে ওর। মরণ খেলায় লড়াই করবার শক্তি পাবে। ওদের বিশ্বাস থেকে নিজেও বিশ্বাস করতে পারবে জিশানের শেষ নেই। পয়লা সেপ্টেম্বর, শনিবার। কিল গেমের ফাইনালিস্টদের স্পেশাল কোয়ার্টারে বসেছিল জিশান। এত আরাম মনে হয় স্বর্গেও নেই। তবে এত বিলাসেও কি সুখ আছে? হয়তো না।
সুখ ছিল ওল্ড সিটির হতদরিদ্র ঘরে। গতকাল রাতে মিনি ও শানুর সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল জিশান। শ্রীধর জানিয়েছিল শুক্রবার রাত ১২টার মধ্যে শেষবার ফোনটা ব্যবহার করা যাবে। শনিবার দিনটা ওর মনঃসংযোগের দিন, তাই কাল রাতেই শানুকে কোলে নিয়ে মিনির ছবিটা ও মনে গেঁথে নিয়েছে। স্ক্রিন থেকে বাবাকে দেখে নানান রকম শব্দ করছিল শানু।
মিনি, শানু কি বলছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না, কি বলছে ও?
ও বলছে কিল গেমে তোমাকে জিততেই হবে।
তাই?
আর তারপর এই সর্বনেশে খেলাটা চিরতরে খতম করতে হবে।
তোমাদের জন্য পারতেই হবে।
শানু তোমাকে কাঁদতে বারণ করছে।
না না, আর কাঁদবো না, এতে কনসেন্ট্রেশন নষ্ট হবে। শ্রীধর পাঠটা ঠিকই বলেছে, কিল গেমে তাহলে ভালো করে লড়তে পারবো না। কিন্তু মিনি, মিনি আজকের পর আর যে কথা বলা যাবে না তোমার সঙ্গে।
সোমবার কিন্তু তোমাকে কথা বলতেই হবে আমার সঙ্গে, যদি না বলো তাহলে
জিশান অপটিক্যাল ট্যাবলেটটা অন করে গেম সিটির আনাচ কানাচ ভালো করে দেখে তার মনের মধ্যে গেঁথে নিল। গেম সিটির নানান জায়গায় দাঁড়িয়ে থাকবে ফিউয়েল ট্যাঙ্ক ভর্তি করা গাড়ি ও মোটর বাইক। তেল না ফুরনো পর্যন্ত প্লেয়ার এবং কিলাররা সেগুলো ব্যবহার করতে পারবে। গেম সিটিতে যেসব মানুষ ২৪ ঘন্টার জন্য সিটিজেন হয়ে আসবেন, তারা থাকবে নির্দিষ্ট বাড়ি বা দোকানে। রাস্তাঘাটে তাঁদের ঘোরা ১২। প্রত্যেক খেলোয়াড়ের জন্য তৈরি করা আছে নিজস্ব ফুড ম্যাপ। গেম সিটির কোথায় কোথায় খাবার আর জল রাখা তা বলে দেবে অপটিক্যাল ম্যাপের লাল পয়েন্টগুলো। কিলার বা প্লেয়ার কেউই একে অন্যের ফুড ম্যাপ দেখতে পাবে না। অস্ত্রের একটা চেকলিস্টে তার পছন্দের অস্ত্রে টিক মেরে আজই শ্রীধরকে পাঠিয়ে রাখতে হবে। আর সঙ্গে থাকবে ফোন, সেটা দিয়ে শুধুমাত্র শ্রীধরের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। সন্ধেবেলায় মেডিকেল টিম জিশানের ঘরে।
গুড ইভিনিং মিস্টার পাল চৌধুরী, আপনার বডিতে একটা,
জানি, মাইক্রো ইলেকট্রনিক ট্রান্সমিটার, তাই তো?
হ্যাঁ, কিল গেমের জন্য ইম্পর্টেন্ট। আপনি কাইন্ডলি বিছানায় শুয়ে পড়ুন। রেডি? হ্যাঁ, ইনসার্ট করছি। সরি, অপারেশন কমপ্লিট। এবার আপনি সোজা হয়ে বসতে পারেন। আপনার কি ব্যথা করলো?
না, খুবই সামান্য একটা হুলের মতো।
স্টেট অব দি আর্ট টেকনোলজি, ব্যথা পাওয়ার কথা নয়। আমাদের ক্ষমা করবেন জিশান, মার্শালের অর্ডার অমান্য করার উপায় নেই।
না না, ক্ষমা করবার কি আছে, আপনারা আপনাদের কর্তব্য করছেন।
কিল গেমের জন্য অল দ্য বেস্ট জিশান, আমরা সবাই আপনার দিকে তাকিয়ে।
জানি, থ্যাংক ইউ।
ভোরবেলায় আর্মারি ইউনিটে পৌঁছে জামা কাপড় বদলে নিয়ে বাছাই করা অস্ত্রগুলো রাকসাকে ভরল জিশান। বাঁ পকেটে মিনি আর শানুর ছবি রয়েছে, হাতে রয়েছে অপটিক্যাল ট্যাব। একজন কর্মী ওর হাতে একটা বড় কালো ঘড়ি পরিয়ে দিয়েছে। গেম সিটিতে ঢুকে নীল বোতামটা টিপলেই ২৪ ঘন্টার কাউন্টডাউন শুরু হবে। সমস্ত গার্ড এবং কর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর পর অবশেষে লাস্ট স্টপ চেম্বারের দিকে এগোল জিশান।
কাচের তৈরি বিরাট ঘরটার দেওয়ালে একটিমাত্র ছোট জানলা। চেম্বারের অফিসার জানালেন,
আপনার সঙ্গে অনেকে দেখা করতে এসেছেন, ওরা একে একে এই চেম্বারে আসবে, সবার সঙ্গে কথা বলার টাইম লিমিট 1 মিনিট।
ঘরের ডান দিকে একটা টাচ স্ক্রিন প্যানেলে হাত ছোঁয়ালেন তিনি। একটু পরেই ঘরে এসে দাঁড়াল ব্যাসকো।
হাই জুশন।
হাই।
শোনো ব্রাদার, ছোট্ট একটা টিপস, কিল গেমের আসল অস্ত্র হচ্ছে মোটরবাইক, এটা কিন্তু কখনো ভুলো না।
বেশ।
বাইকটাকে তোমার বডির একটা পার্ট ভাববে। গেম সিটিতে ঢুকে আগে একটা বাইক হাতিয়ে নিলেই ওই 400 স্কোয়ার কিলোমিটার একা তোমার রাজত্ব, বুঝলে? অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।
পরের ভিজিটার সুধা সুন্দরী। সে কোনো কথা না বলে জানলা দিয়ে একবার হাত বাড়িয়ে দিল শুধু, তারপর সময় শেষ হলে নিঃশব্দে ফিরে গেল। গুনাজি এসে আবেগ তাড়িত কণ্ঠে দাদা বলে কেঁদে ফেলল। তারপর এলো পান্ডা। জিশানের চোখের দিকে তাকিয়ে দৃপ্ত ভঙ্গিতে বলল,
জিশান জয় হোক, জিশান জয় হোক তোমার।
মূর্তি এসে কোনো কথা না বলে শুধু সেলাম করে চলে গেল। এরপর এলো খেলার মাঠে দেখা হওয়া সেই গার্ড। জানলা দিয়ে তার দিকে একটা আপেল বাড়িয়ে দিয়ে বলল,
এনা।
থ্যাংক ইউ।
ভগবানের ভরসায় থেকো না জিশান, আর মনে রেখো তোমাকে ছেলের কাছে ফিরতেই হবে।
মনে থাকবে।
আর কোনো ভিজিটার নেই। এরপর ছোট একটা ঘরে 7 মিনিটেই মেডিকেল চেক আপ শেষ হয়ে গেল। তারপর দেওয়ালে টাঙানো প্লেট টিভিতে শ্রীধর পাট্টার মুখ ভেসে উঠল। সেই সঙ্গে ঘরের অন্য প্রান্তের ভারী স্টেনলেস স্টিলের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হাত ঘড়ির নীল বোতামটা টিপে দিল জিশান। শ্রীধর বলে উঠল,
বেস্ট অফ লাক জিশান, দ্য গেম সিটি ইজ ইয়ার্স।
রাস্তার ডান দিকে সুন্দর কয়েকটা বাড়ি, সামনে মসৃণ পিচ রাস্তা। এখনো সূর্য ওঠেনি। বাড়িগুলো থেকে লোকেরা ভিড় করে ওকে দেখছে আর হাত নাড়ছে। ওতে জিজ্ঞেস করতেই মোটরবাইক স্ট্যান্ডটা দেখিয়ে দিল তারা। জিশান একটা কালো বাইকে উঠে গর্জন করে ছুটতে লাগল। কিছুক্ষণ পরে তার ফুড ম্যাপ খুলে সবচেয়ে কাছের খাবার স্টোরেজটা খুঁজে বের করল জিশান। গাছপালার ভেতরে একটা ফুড স্টলের কাছে গিয়ে অপটিক্যাল ট্যাবের ব্লিঙ্কিং ডটে আঙুল ছোঁয়াতে গাছের গোড়ায় পিঁ পিঁ করে একটা শব্দ শোনা গেল। ছুরি দিয়ে মাটিতে কোপাতেই ভেতর থেকে একটা স্টিলের বাক্স ভর্তি খাবার পেয়ে গেল জিশান। আর খাবার খেতে খেতে তার মাথায় একটা বুদ্ধি এল।
আচ্ছা, ফুড পয়েন্টগুলোকে আর্মস পয়েন্ট হিসেবে ব্যবহার করলে কেমন হয়? হ্যাঁ, আমার ফুড ম্যাপ কিলাররা দেখতে পাবে না, ফলে এই বাক্সটায় আর্মস লুকিয়ে রাখলেও কেউ তার খোঁজ পাবে না। সেটাই করি।
কাজ শেষ করে উঠে দাঁড়িয়ে একটা হাসি আর কাশি মেশানো অদ্ভুত শব্দ শুনতে পেল জিশান। এদিক ওদিক তাকাতেই বুকটা ধক করে উঠল। ঝোপের আড়াল থেকে 3টে হায়না ওর দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকে উঠে ছুটল জিশান। পেছন পেছন হায়নাগুলোও ছুটল, কিন্তু বাইকের সঙ্গে বেশিক্ষণ পারল। গেম সিটির আনাচে কানাচে তার ফুড পয়েন্টগুলোতে অস্ত্র রাখতে লাগল জিশান। বাড়িগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কি করে যেন একটা ছেলে রাস্তায় বেরিয়ে এসেছিল। তার বাবা মায়ের চিৎকার কানেই তুলছিল না। বাধ্য হয়ে বাইক থামিয়ে জিশান ওকে তাড়া দিয়ে বলল,
একি বাড়ির বাইরে কি করছো? আর 20 মিনিট পরেই তো রাস্তায় দুষ্ট লোকেরা চলে আসবে, এক্ষুনি ঘরে ফিরে যাও।
না জিশান কাকু, আগে একটা অটোগ্রাফ দাও প্লিজ, এই যে খাতা এনেছি।
আচ্ছা দাও। তোমার নাম কি?
কাঞ্চন। তোমার সঙ্গে একটা ছবি তুলবো, প্লিজ
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো, এই যে এই যে হয়ে গেছে।
থ্যাংক ইউ।
এবার চলো তো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, এসো।
আচ্ছা।
কাঞ্চনকে কোলে নিয়ে ওর বাড়ির সামনে ছেড়ে দিয়ে এলো জিশান। বাড়ির ভেতরে ভিড় করা দর্শক তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। পাশের দোকানে লাগানো প্লেট টিভিতে কমেন্টেটর নাটকীয় ভাবে জিশানের কোমল স্বভাবের গুণগান করছে। এদিকে আর চার মিনিট পরেই কেলাররা এসে পড়বে। তাড়াতাড়ি বাইকে উঠে আবার ছুটতে লাগলো সে। গাছে ঢাকা একটা প্রান্তরের কাছে এসে অপটিক্যাল ট্যাবটা বের করে দেখল, মেইন গেটের কাছে তিনটে লাল বিন্দু জেগে উঠেছে। কিলাররা ঢুকছে।
একটা প্লেট টিভি থাকলে খুব সুবিধা হতো এখন। কিলারদের চেহারাগুলো ভালো করে দেখা যেত, কথাবার্তাও খানিকটা শোনা যেত, কিন্তু প্লেট টিভি কোথায় পাবো? এক মিনিট, সিটিজেনদের বাড়ির মধ্যে নিশ্চয়ই প্লেট টিভি আছে। হ্যাঁ, ওদের কাউকে বললে নিশ্চয়ই দেবে। হ্যাঁ নিশ্চয়ই দেবে, যাই যাই, তাড়াতাড়ি করতে হবে।
একটা ফ্লাইওভারের কাছে এসে বাইকটা থামালো জিশান। অপটিক্যাল ট্যাবে সে দেখেছে তিনজন কিলার আলাদা হয়ে গিয়ে ওকে তিন দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। জিশান অবশ্য ইতিমধ্যেই নাগরিকদের কাছ থেকে একটা ছোট্ট পোর্টেবল প্লেট টিভি জোগাড় করে নিয়েছে। টিভিটা খুলতেই প্রথমে অপাশি কানোরিয়ার ছবি ফুটে ওঠে। সে একটা বাইক চালাচ্ছে। একটু পরে একটা গাড়ির মধ্যে সুখারাম নস্করকেও দেখা গেল।
একি, ওদের হাতে স্যাটেলাইট ফোন? তার মানে শ্রীধর পাট্টা কিলারদের সঙ্গেও যোগাযোগ রাখছে। ওদের কাছে স্যাটেলাইট ফোন থাকলে অনেক সহজে আমার কাছে পৌঁছে যাবে। এদিকে আমার ফোনটা তো অন্য মডেলের, ইন্টারকমের মতো দেখতে। বাহ, চমৎকার শ্রীধর পাট্টা, চমৎকার।
টিভি ক্যামেরা অপাশের দিকে আবার ফোকাস করতেই তার পাশে ইনফ্রারেড রশ্মি ছোড়া মিসাইল গানটাও দেখতে পেল জিশান। বাইকে স্টার্ট দিয়ে আবার জঙ্গলে ঢুকে গিয়ে গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলল। তার আওয়াজে জন্তু জানোয়ারদের মধ্যে চাঞ্চল্য দেখা যাচ্ছিল। অপটিক্যাল ট্যাবটায় খুনিদের ট্র্যাক করছিল জিশান। এমন সময় আচমকা যেন পায়ের তলার মাটি সরে গেল। পাতায় ঢাকা একটা ফাঁদের মতো বিশাল গর্তে বাইক শুদ্ধ পড়ে গেল সে।
এটা তো হাতি ধরার ফাঁদের মতো একটা গর্ত। এই বুঝেছি, মার্শাল পাট্টার আরেকটা সারপ্রাইজ বোধ হয়। হ্যাঁ, এই তো ফোন করছে। করুক গে শালা, ধরব না।
অপটিক্যাল ট্র্যাকার বার করে জিশান দেখল লাল ডট খুব কাছে চলে এসেছে। প্লেট টিভি অন করতেই দেখল অপাশের মুখ। একটা বড় জেরিকেন থেকে কি একটা তরল ঢালছে গাছপাতায়। একটু দূরে একটা বাইক দাঁড় করানো। ঠিক এই সময় তার নাকে পেট্রোলের গন্ধ ভেসে এল।
আগুন ধরিয়ে দিচ্ছে। না না না, গর্ত ছেড়ে বেরোতে হবে।
চারবারের চেষ্টায় হাঁচড় পাঁচড় করে গর্ত থেকে বেরোতে পারল জিশান। কিন্তু ততক্ষণে লক লকে আগুনের শিখা তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। আগুনের ওপার থেকে অপাশি একটা চিৎকার করে আচমকাই হাতের চপারটা ছুঁড়ে মারল। মাটিতে শুয়ে পড়ে কোনো ক্রমে আঘাতটা বাঁচাল জিশান। তারপর একটা প্রকাণ্ড লাফে আগুনের গণ্ডি পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে পিছন দিকে ছুটল। দৌড়তে দৌড়তেই অস্ত্র বার করবার জন্য রাকস্যাক ঘাঁটতে লাগলো সে। অপাশিকে লক্ষ্য করে ট্রিগার টিপল জিশান। তবে আগুনের জন্য তার ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেমটা ভালো কাজ করল না, আর তাই অপাশি গাছের আড়ালে লুকিয়ে পড়ে বেঁচে গেল। প্রচণ্ড জোরে বাড়িঘরের দিকে ছুটল জিশান।
অপাশী বাইক নিয়ে ধাওয়া করেছে, কিন্তু গাছপালার জন্য সে বিশেষ সুবিধে করতে পারছে না। ফাঁকা রাস্তায় পড়ে একটা বাড়ির মধ্যে ঢুকে গিয়ে সোজা ছাদে উঠে গেল দিশান। বাড়ির লোকেদের সাবধান করে দিল,
পেছনে অপাশী আছে, খুব সাবধান।
বাড়ির মধ্যে লড়াই করবার একটা সুবিধে যে এখানে নিরস্ত্র থাকার নিয়ম, কিন্তু প্লেট টিভিটা অন করেই সে স্তম্ভিত হয়ে গেল।
কি অপাশীর হাতে অস্ত্র কেন? এক হাতে চপার আর এক হাতে লং রেঞ্জ রিভলভার। এটা ওই শয়তান পাট্টার একটা সারপ্রাইজ না?
অপাশীও ছাদে উঠে পড়ল। জিশান সঙ্গে সঙ্গে রাকসাক থেকে একটা মিনি গ্রেনেড বের করে তার দিকে ছুঁড়ে দিল। অপাশী এবারেও সেটাকে এড়িয়ে গিয়ে লং রেঞ্জ রিভলভার ফায়ার করল। প্রচন্ড শব্দ আর আগুনে ভরে গিয়েছিল ছাদটা, কিন্তু তারপর এক অভাবনীয় দৃশ্যে বিহ্বল হয়ে গেল জিশান। পাঁচ ছজন সিটিজেন কখন যেন চুপিসাড়ে ছাদে অপাশীর পেছনে এসে দাঁড়িয়েছে। একসঙ্গে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে কিল চড় ঘুষি মারতে লাগল সবাই। আর ভাবনা চিন্তা না করে পালালো জিশান। প্লেয়ারকে সাহায্য করবার জন্য গেম সিটির নাগরিকরা পুরস্কার পায় ঠিকই, তবে একসঙ্গে এতগুলো লোক যে বিপদের চরম মুহূর্তে তাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে সেটা বোধহয় শ্রীধর পাট্টার হিসেবের মধ্যে ছিল না। বাইক নিয়ে গেম সিটির অন্য প্রান্তের ফ্লাইওভার আর নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছিল জিশান। কিলারদের অবস্থান একটু এলোমেলো হয়ে গেছে। জঙ্গলের বেশ কিছুটা গভীরে যাওয়ার পর প্লেট টিভিটা খুলে আর একবার চমকে গেল সে। তিন নম্বর কিলারকে এতক্ষণে দেখা গেছে। কমেন্টেটর উত্তেজিত ভাবে বলছেন,
তাই অসামান্য দৃষ্টিশক্তি, ওর হাতের নখ ধারণে আর বিষাক্ত, এর আঁচড়ে একটা জোয়ান মানুষ চিরক দলের মতো ঘুমিয়ে পড়বে। এতক্ষণ জিশানের স্ট্র্যাটেজি ট্র্যাক করেছে প্রোটন, এইবার ওর নামতে চলেছে অ্যাকশনে।
প্রোটনের চেহারা দেখে ওকে মানুষ বলে মনে হয় না, আবার পুরোপুরি যেন রোবটও নয়। সবচেয়ে বড় কথা, শর্ট লিস্টেড ১২ জন সুপার কিলারদের মধ্যে এর নাম ছিল না। টিভিটা বন্ধ করে অপটিক্যাল ট্র্যাকারটা চালু করতেই সে দেখল একটা লাল ডট কাছেই।
মনে হয় অপাশী বাইকে চড়ে আবার চলে এসেছে, খিদে পেয়ে গেছে খুব। যাই একটা ফুড পয়েন্টের কাছে যাই, ফ্লাইওভার দিয়ে গেলে বোধহয় সুবিধা হবে।
ফ্লাইওভারে উঠতেই আকাশে একটা গুঁ গুঁ শব্দ পেয়ে জিশান দেখল একটা হেলিকপ্টার পাক খাচ্ছে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে, কিন্তু নিচে চোখ নামাতেই প্রচণ্ড জোরে ব্রেক কষতে বাধ্য হল। জিশানের বাইক লক্ষ্য করে গাড়ি থেকে ট্রিগার টিপেছিল সুখারা।
হে ভগবান, নীলগাড়িটায় কে আসছে? অপাশী? না, ওটা তো সুখারাম।
ফ্লাইওভারে এলোমেলো পাক খেতে খেতে জিশান দেখল তার পেছনে বাইক নিয়ে ধেয়ে আসছে অপাশী। গাড়ির সঙ্গে মোকাবেলা করে কোনো লাভ নেই, তাই বাইকটা ঘুরিয়ে নিয়ে স্পিড চরমে তুলে অপাশীকে লক্ষ্য করে আঁকা বাঁকা পথে ছুটল জিশান। কিলার অপাশী মিসাইল ফায়ার করার সাহস পাচ্ছিল না, যদিও টার্গেট মিস করে তাহলে মিসাইলের ট্র্যাকারটা ওর নিজের দিকেই আবার ছুটে আসতে পারে। ইতিমধ্যে লং রেঞ্জ পিস্তল বার করে ফায়ার করেছে জিশান, কিন্তু লক্ষ্য ভেদ করতে পারে। অপাশী এবার তার চপারটা ছুঁড়ে দিল জিশানের দিকে। বাইকের পেছনে সিট কেটে সেটা বসে গেল। মিসাইল গান তুলে নিয়ে চেঁচিয়ে উঠেছিল অপাশী, কিন্তু আচমকাই তার বাইকের চাকায় সজোরে ধাক্কা মারল জিশানের বাইক। অপাশীর বাইকটা শূন্যে উঠে ধাক্কা খেল ফ্লাইওভারের রেলিংয়ে। রেলিং আর বাইকের মাঝে পড়ে অপাশির মাথাটা বিশ্রী শব্দ করে থেঁতলে গেল। তারপর বাইক সমেত অপাশির দেহটা নদীতে গিয়ে পড়ল। সংঘর্ষে জিশানও রক্ষা পায়নি অবশ্য, বাইক থেকে ছিটকে গিয়ে সেও নদীতে পড়ল।
আমার ট্র্যাকার, প্লেট টিভি, অস্ত্র জলে পড়ে সব নষ্ট হয়ে গেল। তবু ভালো, একজন মরেছে।
একটু পরেই আগাছা আর বুনো ঘাসে ঢাকা পাড়ের ওপর এসে পড়ল জিশান। কিছুক্ষণ বড় বড় শ্বাস নিয়ে রাকস্যাক আর জামা কাপড় হাতড়ে দেখল ফোনটা ঠিক আছে কিনা। ভাগ্যক্রমে তাতে জল লাগেনি। তাড়াতাড়ি বোতাম টিপে শ্রীধরকে ফোন করল জিশান। ওপার থেকে যান্ত্রিক খসখসের মধ্যে শোনা গেল,
হ্যালো জিশান,
মার্শাল, আমাকে এক্ষুনি একটা অপটিক্যাল ট্যাবলেট, ট্র্যাকার আর টিভি দেওয়ার ব্যবস্থা করুন। আমার সব যন্ত্রপাতি জলে ভিজে নষ্ট হয়ে গেছে।
সরি জিশান, কিল গেম ইজ আ ভেরি ফেয়ার গেম, নো এক্সট্রা সাপোর্ট, নো এক্সট্রা ব্যাকআপ, no extra advantage. এই গেমটার নাম কিল গেম, কোনো ছেলে খেলা নয়।
শ্রীধর পাট্টা, এই মুহূর্তে কোটি কোটি মানুষ আমাকে দেখছে। তুমি শয়তানি করলেও আমি জানি জনতা আমার সঙ্গে আছে। অপটিক্যাল ট্যাবলেট না পেলে কিল গেমে আমার সার্ভাইভাল ফ্যাক্টর জিরো হয়ে যাবে, জিরো। তাই আমি নিউ সিটির জনতার আদালতে বিচার চাইছি। আপনারা, হ্যাঁ হ্যাঁ, সমস্ত দর্শক বন্ধু, আপনাদের বলছি, আমাকে ন্যায় বিচার দিন। আপনারা মার্শালকে বলুন উনি যেন এই মুহূর্তে আমাকে একটা অপটিক্যাল ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা করেন। এক্ষুনি ন্যায় বিচার দিন আমাকে।
ফোনটা কেটে দিয়ে ভেজা রাকস্যাক নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ল জিশান। কিন্তু তার ফোনের প্রতিক্রিয়া হল মারাত্মক। সুপার গেমের কন্ট্রোল রুমে শয় শয় ফোন আসতে শুরু করল সেই মুহূর্তে। সবাই দাবি করছে জিশানকে এক্ষুনি নতুন যন্ত্রপাতি দেওয়া হোক। কন্ট্রোল রুমের চিফ অফিসার অতিষ্ঠ হয়ে সিন্ডিকেট বিল্ডিং এ ফোন করলেন। শ্রীধর পাট্টা এমনটা হবে আশা করেন। এত এত প্রতিবাদী নাগরিককে লোকেট করে তাদের মেরে ফেলা বা শাস্তি দেওয়াও অসম্ভব। বেগতিক দেখে একটা নতুন স্যাটেলাইট ফোন, প্লেট টিভি আর দুটি অপটিক্যাল ট্র্যাকার শুটারে করে জিশানকে পাঠানোর ব্যবস্থা করল সে। এখন কিল গেম থেমে গেলে কোটি কোটি টাকার লোকসান হয়ে যাবে। কাল পর্যন্ত জিশান আগে টিকে দেখা, তারপর পাবলিক আনরেস্টের ব্যাপারটা ভাবতে হবে। প্রচণ্ড উদ্বেগ কোনো মতে সামলে জিশানকে ফোন করল শ্রীধর।
জিশান, তোমার অপটিক্যাল ট্যাবলেট শুটারে করে রওনা হয়ে গেছে, একটা নয় দুটো, তার সঙ্গে একটা নতুন স্যাটেলাইট ফোন আর প্লেট টিভি। ডোন্ট ওয়ারি।
থ্যাংক ইউ মার্শাল। শুয়োরের বাচ্চা।
জিশানের বাঁ হাতে লাগানো মাইক্রো ইলেকট্রনিক ট্রান্সমিটারটা ট্র্যাক করে সহজেই তাকে খুঁজে পেল শুটারটা। একটা নতুন রাকস্যাকে যাবতীয় সরঞ্জাম দিয়ে সেটা আবার উড়ে গেল আকাশে। ট্র্যাকার খুলে ফুড ম্যাপ দেখে কিছু খাবার বের করে খেয়ে নিল জিশান। তারপর বাকি দুজন কিলারের থেকে দূরত্ব বাড়ানোর জন্য জঙ্গলের আরো গভীরে ঢুকতে লাগল। আর ঘণ্টা চারেক পরেই সন্ধে নামবে, তখন ওকে আর কিলাররা চোখে দেখতে পাবে না। বাইকটা নিয়ে একটা নকল পাহাড়ের ওপর উঠে এসেছিল জিশান। এবারে প্লেট টিভি বার করে শুনল কমেন্টেটর বলছেন,
তার মধ্যে দুটো রাস্তা প্রোটন গাড়ি দিয়ে আটকে দিয়েছে, অন্য রাস্তাটা ধরে ও এখন মোটর বাইক নিয়ে পাহাড়ে উঠবে, ফলে শিগগিরই মোকাবিলা হচ্ছে।
দুটো গাড়ি একা কিভাবে চালিয়ে নিয়ে এলো, যাই হোক, আমাকে তৈরি থাকতে হবে। অ্যাটাক শুরু করে দিয়েছে, অস্ত্র ব্যবহার করছে, টেলিশুটার, লং ডিস্টেন্স রাইফেল। মুরুগ্গে মুরুগ্গে, আমাকে আমাকে জবাব দিতেই হবে।
মিসাইল গানটা নিচের দিকে তিনবার ফায়ার করল জিশান। তারপর চটপট জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাহাড়ের গা বেয়ে নামতে শুরু করল। কিন্তু নামতে গিয়েই সর্বনাশ হয়ে গেল। আচমকা একটা চিলের বাসায় হাত পড়ে যেতেই মা চিলটা কর্কশ চিৎকার করে জিশানের কপাল ঠুকরে দিল। ডাল সামলাতে না পেরে পাহাড় বেয়ে গড়াতে লাগল সে। জিশানের আশঙ্কাই সত্যি হল, সোজা প্রোটনের ঘাড়ের ওপর আছড়ে পড়ল সে। তারপর দুজনেই গড়াতে গড়াতে পাহাড়ের একটা সমতল চাতালের ওপর এসে থামল। দুজনেরই অস্ত্রগুলো ছিটকে গিয়েছিল বলে হাতাহাতি চলতে লাগল। কিক বক্সিং আর কারাটের মিশেলে এক মারাত্মক পদ্ধতিতে লড়তে লাগল দুজন। প্রোটনের শক্তি জিশানের চেয়ে বেশি, তার লড়াই করবার ক্ষমতা আর সঙ্গের কয়েকটা লুকোনো ছুরির সাহায্যে সে জিশানকে অনেকটাই কাবু করে ফেলেছিল। কিন্তু অতর্কিতে জিশান একটা বোল্ডার তুলে নিয়ে ছুঁড়ে মারল। ভারী পাথরটা সোজা গিয়ে ধাক্কা মারল প্রোটনের পেটে। তার প্রতিক্রিয়া দেখবার জন্য জিশান আর অপেক্ষা করল না, যত তাড়াতাড়ি পারে পাহাড় বেয়ে উঠে আবার তার আগের জায়গায় ফিরে এসে বাইকে উঠে তীব্র গতিতে নিচে নেমে গেল। কমেন্টেটর তখন উত্তেজিত হয়ে বলছেন,
এই মাত্র একটা অবিশ্বাস্য লড়াই আপনারা দেখলেন। কিলার প্রোটন পাথরের ধাক্কায় পাহাড় থেকে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ওই দেখুন, জিশান এখন পাহাড় থেকে নামছে, কিন্তু রাস্তার মুখটা ব্লক করে দিয়েছিল কিলার প্রোটন। দেখা যাক আমাদের সুপার হিরো কি করে। আর একটা প্লাস পয়েন্ট ফর জিশান। কিলার প্রোটন এখন টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও জিশান ওর মোটর বাইকের কাছে এসে অস্ত্র নিয়ে আবার প্রোটনের কাছে ফিরে যায়নি, ওকে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দেয়নি।
কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের প্রায় নিচে চলে এসেছিল জিশান। ঠিক তখনই তার চোখে পড়ল সরু রাস্তায় আড়াআড়ি ভাবে আটকে রাখা রূপলী গাড়ির ব্লকটাকে। এদিকে গাড়ির ভেতরে বসা সুখারামের কিছুই ভালো লাগছিল না। কিল গেমে নামার আগে টিভিতে নিয়মিত জিশানের গেমগুলো দেখত সে। লোকটার প্রতি গভীর শ্রদ্ধা জন্মেছে তার, কারণ তার মতো জিশানও অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি। জিশানকে মারতে পারলে সুখারামের মৃত্যুদণ্ড হয়তো রদ হয়ে যাবে, সেই সঙ্গে মুক্তি আর হয়তো অনেকগুলো টাকা পুরস্কার। কিন্তু সেগুলো নিয়েও কি করবে? যাদের জন্য বাঁচার চেষ্টা করত সেই মার বোনই তো বেঁচে নেই, আর তাদের মৃত্যুর প্রতিশোধও নেওয়া হয়ে গিয়েছিল সেই রাতেই। তাই আজ আর কিছুতেই জিশানকে মারতে তার হাত উঠছিল না। এজন্য বেশ কয়েকবার শ্রীধরকে ফোন করে ধমকও দিয়েছে।
কি ব্যাপার সুখারাম, তুমি কি ভুলে গেলে তোমার ফেরোসিটি কোশেন্ট 8.9? তোমার অ্যাক্টিভিটি দেখে তো মনে হচ্ছে ওটা 2.5 এরও কম।
কিন্তু তাতেও সুখারামের অনীহা ঘোচেনি। সে শুধু চাইছিল জিশানের সঙ্গে তার একবার দেখা হোক। ইতিমধ্যে পাহাড়ের ঢাল বেয়ে বাইক চালিয়ে প্যাসকো শেখানো একটা কায়দায় গাড়ির ব্লকটাকে টপকে গিয়েছিল জিশান। একটা খোলা জমিতে পৌঁছে ট্র্যাকারটা বার করে দেখল দুটো লাল ডটই এখন নড়ছে, মানে প্রোটন জেগে উঠেছে।
এই হতচ্ছাড়া ট্র্যাকারটা যদি না থাকত তাহলে সামনের ওই জলার মধ্যে বাকি সময়টুকু গলা ডুবিয়ে লুকিয়ে থাকতে পারতাম। বাঁ হাতের মাংস কেটে মাইক্রো ট্রান্সমিটারটা বের করে নিয়ে এই জমির কোথাও পুঁতে দিলে কেমন হয়?
তাহলে দুই কিলারিয়া টের পাবেন আমি কোথায়।
সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে রাকস্যাক থেকে হান্টিং নাইফ আর স্পার্কারটা বের করল জিশান। স্পার্কারটা অন করে তার আগুনে হান্টিং নাইফের ফলাটা গরম করে ছুরিটা ডান হাতে উঁচিয়ে ধরল, কিন্তু সেটা চালানোর আগেই স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। ফোন ধরতে শ্রীধরের মোলায়েম গলা ভেসে,
বাবু জিশান, দুষ্টুমি করো না, তাহলে যে আমাকেও দুষ্টুমি করতে হবে।
আমি শুনুন, আমি মানে
জানি জানি তুমি হান্টিং নাইফ গরম করে বগল চুলকোতে যাচ্ছি। শোনো ডালি, আমি ওল্ড সিটিতে ফোর্স পাঠিয়ে তোমার বউ আর ছেলেকে তুলে আনছি।
কি?
ওরাই আমার সেফটি ডিপোজিট। তোমার কোনো দুষ্টুমি দেখলে আমিও ওদের উপর অল্প স্বল্প দুষ্টুমি করব, কেমন?
খবরদার মার্শাল, খবরদার, মিডিয়ার সানুর গায়ে হাত দেবেন না বলছে।
উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল শ্রীধর। খানিক্ষণ হাঁটু গেড়ে বসে চোখের জল নিয়ন্ত্রণ করল জিশান। নিশাজটা ওর সবচেয়ে দুর্বল জায়গায় ঘা দিয়েছে, কিন্তু লাইভ টেলিকাস্টে নিজের দুর্বলতা দেখানো চলবে না। চোখ মুছে আবার বাইক চালিয়ে ছুটতে লাগল জিশান। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই তার পোশাকে একটা ফ্লুরোসেন্ট রং জ্বলে উঠল, সেই সঙ্গে আলোর বন্যায় ভেসে গেল গোটা গেম সিটি। তাতে জঙ্গলের অন্ধকারও অনেকটা কেটে গেছে। উপায় না দেখে জিশান একটা গাছের ডালে উঠতে শুরু করল। ট্র্যাকার বলছে লাল ডট দুটো কাছেই রয়েছে, কিন্তু জিশান আর ছুটতে পারছে না, ওর বিশ্রাম দরকার।
অন্ধকার হয়ে লাভটা কি হলো? জামার ফ্লুরোসেন্ট রং দেখে আধ মাইল দূর থেকে আমায় মেরে ফেলতে পারবে কিলাররা। আর আমি হলপ করে বলতে পারি প্রোটন বা সুখারামের জামায় এই রংটা নেই। না, এটা বরং খুলেই ফেলি।
কিন্তু জামাটা খুলে বিস্ময়ে হতবাক হয়ে গেল জিশান।
কি?
ওর খোলা বুকে ঠিক জামাটার মতোই ফ্লুরোসেন্ট রঙের জল জলে ডিজাইন আঁকা, কিন্তু ওই নকশা ওর গায়ে এলো কি করে? শ্রীধর পাট্টা বোধহয় এতক্ষণ মজা দেখছিল, কারণ ঠিক তখনই জিশানের স্যাটেলাইট ফোনটা বেজে উঠল।
সারপ্রাইজ জিশান, আবার সারপ্রাইজ। এই রঙে আঁকা ড্রেসটা এক ঘন্টা গায়ে দিয়ে থাকলে তোমার বডি টেম্পারেচারে রঙের কেমিক্যালটা অদ্ভুত এক রিয়াকশন তৈরি করে তোমার জামার ফ্যাব্রিক চুইয়ে তোমার গায়ে চলে যাবে। তোমার পোশাকের নকশার ফটোকপি এঁকে দেবে তোমার চামড়ায়।
কি?
ফলে তোমার লুকিয়ে থাকাটা একটু শক্ত হয়ে যাবে। সুপার সারপ্রাইজিং টেকনোলজি, তাই না?
থ্যাংক ইউ মার্শাল। এবার আমারও একটা সারপ্রাইজ আসছে, হ্যাঁ, তৈরি থাকুন।
মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল জিশান। জঙ্গলের যতটা সম্ভব অন্ধকার একটা কোণে গিয়ে আবার হান্টিং নাইফটা বের করে সোজা হাতের ভেতর চালিয়ে দিল। প্রচণ্ড যন্ত্রণা উপেক্ষা করে হাত থেকে মাইক্রো ট্রান্সমিটারটা উপড়ে ফেলে ছুরির বাঁটের আঘাতে সেটাকে দুটুকরো করে দিল। সঙ্গে সঙ্গে অপটিক্যাল ট্র্যাকারের সবুজ রঙের আলোটা নিভে গেল। নিঃশ্বাস ফেলে একটা ফার্স্ট এইড বক্স বের করে তুলোয় কেমিক্যালের খানিকটা গুঁড়ো নিয়ে ক্ষতস্থানে লাগাল জিশান। স্যাটেলাইট ফোনটা আবার পাগলের মতো বাজতে শুরু করেছে। সেটা ধরতেই রাগে উন্মত্ত শ্রীধর তারস্বরে চিৎকার করে উঠল,
আমার আর কোন পথ বাকি রাখিস নি তোরে সুরের বাচ্চা।
তোর বউ আর ছেলের কথা কি ভুলে গেছিস হারামজাদা?
না রে, ভুলিনি।
ঠিক আছে, তুই যেভাবে খেলতে চাস সেভাবেই খেলবো। আমি তোর বউ আর ছেলেকে ওল্ড সিটি থেকে এক্ষুনি তুলে নিয়ে আসছি, তারপর দেখি পাগলাম্মো বন্ধ করা যায় কিনা।
বাকি কথা না শুনে ফোনটা কেটে দিল জিশান। টিভিটা অন করে দেখল, উত্তেজনায় কমেন্টেটর একেবারে দিশেহারা হয়ে গেছেন।
অবিশ্বাস্য, অবিশ্বাস্য! কিলারদের ট্র্যাকার থেকে জিশান পাল চৌধুরী হারিয়ে গেছে। ওই দেখুন, প্রোটন আর সুখারামের ট্র্যাকার, স্ক্রিনে কোনো গ্রিন ডট নেই। নিশ্চয় জিশান তার ট্রান্সমিটারটা কোনো ভাবে অকেজ করে দিয়েছে। মার্শালের কন্ট্রোল রুম থেকে ফিডব্যাক পেলেই আমরা ভিডিওর সেই অংশটা আপনাদের দেখাবো।
একটু পরেই জিশান সেই ফুটেজ দেখতে পেল এবং আরো দেখল অগ্নিশর্মা শ্রীধর পাট্টা হিংস্রভাবে পিস ফোর্সের কমান্ডারদের ওল্ড সিটিতে ফৌজ পাঠানোর নির্দেশ দিচ্ছে। সেই ফৌজ জিশানের বউ আর ছেলেকে অ্যারেস্ট করে শুটারে উড়িয়ে 10 মিনিটের মধ্যে নিউ সিটিতে নিয়ে আসবে। তারপরেই দৃশ্য বদলে গেল। রাতের আকাশে 8টা শুটার দুরন্ত গতিতে ছুট লাগাল ওল্ড সিটির দিকে। জিশানের মাথায় আগুন জ্বলে গেল। জঙ্গলের মধ্যে একটা আলোকিত জায়গার কেন্দ্রবিন্দুতে গিয়ে দাঁড়াল সে। তারপর শূন্যে দুহাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগল,
আমার ওল্ড সিটি আর নিউ সিটির ভাই বোনেরা, কিল গেমের খেলার নিয়মে কোথাও লেখা নেই যে কোন খেলোয়াড় যদি তার হাতে ট্রান্সমিটার ভুলে ফেলে খুনিদের ধোকা দেওয়ার চেষ্টা করে, তাহলে নিউ সিটির মার্শাল শ্রীধর পাট্টা সেই খেলোয়াড়ের বউ আর ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসবে। তারপর তাদের টর্চার করার ভয় দেখিয়ে কিল গেমের সেই প্লেয়ারকে ব্ল্যাকমেইল করে মারার চেষ্টা করবে। বন্ধুরা, বন্ধুরা দেখুন, দেখুন আমি সেই হতভাগ্য প্লেয়ার। এই দেখুন, এই দেখুন, 8টা শুটার রওনা হয়ে যাচ্ছে ওল্ড সিটির দিকে, আমার বউ মিলি আর ছোট্ট ছেলে শানুকে তুলে নিয়ে আসার জন্য। এতদিন ধরে মার্শাল প্রচার করে এসেছে যে কিল গেম ভীষণ ফেয়ার গেম। দেখুন, এই সেই ফেয়ারনেসের নমুনা, নিজেদের চোখেই দেখুন।
টিভি সেন্টার তখন দারুণ তৎপরতায় 8টা শুটারকে দেখিয়ে চলেছে। সেই ছবিতে জাম্প কাট করে ঢুকে পড়ছে জিশানের ফুটেজ আর মার্শালের মুখ, তার শক্ত চোয়াল, কপালে ভাঁজ, আর তার ফাঁকে ফাঁকে মিনি আর শানুর মিষ্টি ছবি। জিশান বলে চলল,
বন্ধুরা, আপনাদের কাছে আমি আমার বউ আর ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, ওদেরকে বাঁচান, আমাকে সৎভাবে লড়তে দিন, এই অবিচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।
জিশানের মরিয়া আবেদন লক্ষ লক্ষ টিভি দর্শকের কাছে পৌঁছে গেল এবং নিউ সিটিতে যে ঘটনা ঘটল সেটা এক কথায় অভিনব। সমস্ত নাগরিকেরা টের পেল তাদের মাথায় একটা হিমশীতল পোকা কি এক অলৌকিক ম্যাজিকে আচমকা নড়ে উঠেছে। লক্ষ লক্ষ দর্শক আবার ফোন তুলে নিয়ে সিন্ডিকেটকে তিরস্কার করতে লাগল।
শ্রীধর পাট্টার দস্তাবি আমরা মানব না। শ্রীধর পাট্টা যতই ক্রিমিনাল রিফর্ম ডিপার্টমেন্ট আর পুলিশ এই অন্যায় তিনি করতে পারেন না।
সিন্ডিকেট বিল্ডিং এ শ্রীধর পাট্টা রাগে দাউ দাউ করে জ্বলছিল। নিউ সিটির মানুষগুলো হঠাৎই যেন উন্মাদ হয়ে গেছে। কন্ট্রোল রুমে আসা ওদের ফোন, ইমেল আর ভিডিও কলের ভাষা এতটাই নোংরা হয়ে গেছে যে তার মাথা শিরা দপদপ করছে। বিল্ডিং এর ছাদ থেকে নিউ সিটির দিকে তাকালে শ্রীধর দেখতে পেত রাতের রাস্তায় ক্রমশ গাড়ির সংখ্যা বাড়ছে। কিছু গাড়ি ছুটে যাচ্ছে গেম সিটির দিকে, কিছু গাড়ি ছুটে চলেছে সুপার গেমস কর্পোরেশনের বিল্ডিং এর দিকে, আর বাকি গাড়ির ঝাঁক ছুটে যাচ্ছে সিন্ডিকেট বিল্ডিং এর দিকে। একটা মানুষের আবেদনে এত মানুষের চঞ্চল হয়ে ওঠার ঘটনা নিউ সিটির ইতিহাসে কখনো ঘটেনি। এটাকেই কি বিপ্লব বলা যেতে পারে? ওল্ড সিটির ইতিহাসেও এমন ঘটনা ঘটেনি। শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে চলেছে জিশানের বস্তির দিকে। পুরো বস্তি এলাকা মানুষে মানুষে ছয়লা, তাদের সমবেত স্বরে জিশানের নামে জয়ধ্বনি আর শ্রীধরের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ।
শ্রীধর পাট্টা,
শুটারগুলো জিশানের বস্তির কাছাকাছি এসে ল্যান্ড করবার কোনো জায়গা খুঁজে পেল না। রাস্তার ওপরে শুধু মানুষের মাথা আর মাথা, তারই মাঝে মাঝে মশালের আলোর এলোমেলো জ্যোতিচিহ্ন। শীষ দিয়ে কিছুক্ষণ ওড়াউড়ি করল ওরা। স্যাটেলাইট ফোনে ঘন ঘন খবর পাঠাতে লাগলো ওপরওয়ালাকে আর নির্দেশ চাইল। প্রচন্ড রাগে শ্রীধর জবাব দিল,
Shoot down the crowd! Shoot down the crowd, you moron! Shoot right now! Shoot right now! ওদের গুলি মেরে চুট চুট করে দাও, যেভাবেই হোক। জিশানের ওয়াইফ আর ছেলেকে আমাদের চাই। Go ahead! Right now!
একটা শুটারের একজন গার্ড জনতার ভিড় লক্ষ্য করে একটা অটো পিস্তল ফায়ার করল। কারো গায়ে গুলি লাগলো কিনা সেটা বোঝা গেল। দশ বিশ জন মানুষ চিৎকার করে ভয়ে ছুটে পালাল। বাকি কয়েক হাজার মানুষ কিন্তু নড়ল না। দু চারজন চেঁচিয়ে উঠল,
তোমাদের বাচ্চাদের কাছে কত গুলি আছে? একশো, দুশো, আমরা আছি হাজারে হাজারে।
মিনি আর শানুর আমরা কোনো ক্ষতি হতে দেব না,
কোনো ক্ষতি হতে দেব না।
এবারে জনতার ঝাঁক থেকেও বেশ কয়েক ডজন গুলি ছুটে গেল শুটার বাহিনী তাক করে। দুজন গার্ডের হাতে আর কোমরে গুলি লাগল। বোঝা গেল ওল্ড সিটির জনগণ মোটেই নিরস্ত্র নয়। তাদের রিভলভারের মডেলগুলো বেশ পুরনো, কিন্তু তাদের গুলি কারোর গায়ে লাগলে আহত কিংবা নিহত হতে পারে। তাই আটটা শুটার মুখ ঘুরিয়ে উড়ে গেল। নিউ সিটি আর ওল্ড সিটিতে দুরকমের আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে এলো দুরকমের লাভাস্রোত। সেই লাভাস্রোতগুলো ধীরে ধীরে মিশে যাচ্ছিল পরস্পরের সঙ্গে। বহু দূরে গেম সিটিতে বসে জিশানের পাগল পাগল লাগছিল।
এরপর কি, এরপর কি? ভগবান, কিছুটা সময় আমাকে বাঁচিয়ে রাখো ভগবান। নিয়ার সানুকে আমি একবার দেখতে চাই, একবার, একবার, প্লিজ ভগবান।
যন্ত্রণা আর ক্লান্তির সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে করতেই জিশান হঠাৎ টের পেল গেম সিটির ভেতরে একটা ব্যস্ততা শুরু হয়েছে। অনেক মোটর বাইক আর গাড়ি নানান দিকে ছুটে যাচ্ছে, সঙ্গে চিৎকার চেঁচামেচি। বাইকের কয়েকজন মানুষের গায়ে কোনো স্পেশাল ইউনিফর্ম নেই। ওরা গেম সিটির মক সিটিজেনও হতে পারে, কিন্তু রাত বিরেতে এইভাবে রাস্তায় নেমে পড়েছে কেন? একটু পরেই প্লেগ টিভির পর্দায় এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
আশ্চর্য, আমাকে বাঁচাতে চাইছে বলে গেমের সমস্ত নিয়ম ভেঙে প্রাণের ঝুঁকি নিয়ে পথে নেমে পড়েছে। পুরস্কারের লোভ, শাস্তির ভয় সবকিছু ফেলে দিয়ে না, থামলে চলবে না, থামলে চলবে না জিশান। ওদের সবার জন্য লড়ে যেতে হবে তোমাকে। ওঠো, ওঠো জিশান, ওদের সবার জন্য লড়তে হবে, লড়তেই হবে।
জঙ্গলের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চাইছিল জিশান। কখনো গাছের আড়ালে বা কখনো গাছের ওপরে বেয়ে উঠে লুকিয়ে থাকবার চেষ্টা করছিল, কিন্তু শরীরের যা অবস্থা তাতে গাছ বেয়ে ওঠার কাজটা ক্রমেই মারাত্মক কঠিন হয়ে পড়ছে। হঠাৎই অন্ধকারের ভেতরে দুটো সবুজ চোখ দেখতে পেয়ে থমকে গেল জিশান। একটু দেরি না করে রাকস্যাক থেকে লেজার ব্লাস্টারটা বের করে ফায়ার করল সে। কালো ছায়াটা গর্জন করে শূন্যে লাভ দিয়েছিল। সেটা এখন জিশানের কাছাকাছি এসে আছড়ে পড়ল।
কালো বাঘ, এত এত বড় হয় জানতামই না।
কয়েক সেকেন্ডের মধ্যেই বাঘটা বেশ নিস্তেজ হয়ে পড়ল। সেটাকে লক্ষ্য করে আবার ফায়ার করতে যাচ্ছিল জিশান, কিন্তু ঠিক তখনই একটা গরম কিছু ওর বাঁ কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। পলকের মধ্যে তার দেহটা শূন্যে পাক খেয়ে ছিটকে পড়ল মাটিতে। বাঁ কাঁধটায় যেন আগুন ধরে গেছে। জিশানের থেকে প্রায় 7-8 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে প্রোটন। ওর দুহাতে দুটো অস্ত্র।
সব শেষ, তোমরাই জিতলে মনে হয়। কিন্তু মিনি, মিনি, শানু, শুভ, না না, লড়তে হবে, লড়তে হবে।
মাটিতে পড়ে থাকা অবস্থায় শরীরটাকে কয়েক ডিগ্রি ঘোরালো জিশান। প্রোটন চুপচাপ দাঁড়িয়ে জিশানকে দেখছিল। তারপর ডান হাতে ধরা লং রেঞ্জ পিস্তলটা জিশানের মাথা লক্ষ্য করে তাক করল। আর ঠিক সেই মুহূর্তেই আহত কালো বাঘটা বিদ্যুতের মতো প্রোটনের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রোটন ফায়ার করল বটে, কিন্তু তাতে শেষ রক্ষা হল না, কারণ বাঘটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রোটনকেও ছিঁড়ে খুঁড়ে রেখে দিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর জিশান অতি কষ্টে উঠে একটা গাছের গুঁড়িতে কোন রকমে ভর দিয়ে দাঁড়াল। অদূরেই চিত হয়ে পড়ে আছে প্রোটন। ওর মাথাটা একপাশে ঘুরে গেছে, দুহাত থেকে অস্ত্র খসে পড়েছে, বাঁ পায়ে চামড়া উঠে গিয়ে দেখা যাচ্ছে চকচকে স্টিল, ঘাড়ের পাশে দুটো ছোট লাল বাতি দপদপ করছে।
প্রোটন, এসব তুমি?
জিশান, তুমি জিতে গেলে, আমি শেষ। বোনাস লাইফ নিয়ে অনেক দিন টিকে ছিলাম, এটাই স্যাটিসফ্যাকশন যে মানুষের হাতে আমাকে মরতে হল না।
তুমি তুমি নেই?
শুরুতে তো তাই ছিলাম, খেলাধুলো ভীষণ ভালোবাসতাম। তারপর যা হয়, ক্রাইম, খুন, গ্যাং ওয়ার, একটা মোকাবিলায় সবাই মারা যায়।
কিন্তু কিন্তু তুমি সাইবর্গ হলে কি করে?
নিউ সিটির 12 জন বিজ্ঞানী ওদের পরীক্ষার জন্য সাবজেক্ট দরকার ছিল, রোবোটিক্স, এআই, বায়োটেকনোলজি, সব মিলিয়ে আমি তৈরি সুপার হিউম্যান কিলিং মেশিন প্রোটন। কিন্তু এবার এবার অবশেষে শান্তি, বিদায় জিশান।
স্থির হয়ে গেল প্রোটন, কাউন্টডাউন হাত ঘড়ির দিকে তাকালো জিশান। 24 ঘন্টা হতে আর মাত্র 45 মিনিট বাকি। সত্যি সত্যি কিল গেম শেষ হতে চলেছে, কিন্তু জিশান এখন কি করবে? জঙ্গলের মধ্যেই এলোমেলো ছুটে বেড়াবে, নাকি খোলা রাস্তায় বেরিয়ে মক সিটিজেনদের কাছে আশ্রয় চাইবে?
সুখারাম, সুখারাম কত দূরে? সুখারাম,
আন্দাজে মনে হল বেশি দূরে নয়। সুখারাম নিশ্চয়ই প্রোটনের লাল ডট লক্ষ্য করে এদিকেই এগিয়ে আসছে। রাক্সাকে সব গুছিয়ে নিয়ে টলতে টলতে সোজা হয়ে দাঁড়াল জিশান। শুধু ডান হাতের মুঠোয় ধরা রইল লেজার ব্লাস্টারটা। আরো কিছুক্ষণ শরীরটাকে সচল রাখতে হবে। সবচেয়ে কাছের ফুড পয়েন্টে গিয়ে চটপট কিছুটা খিদে তেষ্টা মিটিয়ে নিল জিশান। তারপর পূব দিক লক্ষ্য করে হাঁটতে লাগল। বড় রাস্তার কাছাকাছি আসতেই অনেক আলো দেখতে পেল, সেই সঙ্গে চপারের ইঞ্জিনের শব্দ, শুটারের শীষ আর মানুষজনের হইচই। হঠাৎই পেছন থেকে ফিস ফিস করে কে যেন ডেকে উঠল,
জিশানদা।
হ্যাঁ, এক ঝটকায় পেছন ফিরে জিশান লেজার ব্লাস্টার তাক করল অন্ধকারের দিকে। দূরে দাঁড়িয়ে আছে 6 ফুটেরও বেশি লম্বা একটা মানুষ, যে এক রাতের মধ্যে 5-5টা খারাপ মানুষকে খতম করতে পারে।
সুখারাম!
হ্যাঁ জিশানদা, অনেকক্ষণ থেকে তোমাকে খুঁজছি, এটা বলার জন্য যে আমি তোমাকে মারতে পারবো না।
কি?
ভালো মানুষদের আমি মারতে পারি না।
তুমি তুমি এই জন্যই এতক্ষণ আমার ধারে কাছে আসোনি?
হ্যাঁ, কিন্তু আর বেশি সময় নেই, আমার সঙ্গে এসো জলদি।
হ্যাঁ, চলো চলো।
সুখারাম জিশানের উপর অনেকক্ষণ ধরেই নজর রেখেছিল, যাতে ওর কোনো বিপদ না হয়। দরকার পড়লে প্রোটনকেও মারতে দ্বিধা করত না সে। দুজনে ঘুরপথে মেইন রোডের দিকে এগোচ্ছিল। এমন সময় কোথা থেকে দুটো আগুনের তীর ছুটে এসে ওদের কাছাকাছি গাছপালার উপর ঠিকরে পড়ে কান ফাটানো বিস্ফোরণ ঘটাল। এয়ার অ্যাটাক, নির্ঘাত শ্রীধর পাট্টা নির্দেশ দিয়েছে। দৌড়তে দৌড়তে রাস্তার পাশে দাঁড় করানো একটা গাড়িতে উঠে বসল ওরা। সুখারাম ঝড়ের বেগে গাড়ি চালাতে লাগল।
সুখারাম, সুখারাম, আমাদের টার্গেট করে মিসাইল চলতে শুরু করেছে।
আমি জানি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি রাস্তায়, ওটা কি?
স্তম্ভিত হয়ে থেমে গেল সুখারাম। সামনের রাস্তা জুড়ে 4টে শুটার দাঁড়িয়ে রয়েছে, আর তার ঠিক মাঝখানে একটা হেলিকপ্টারের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রীধর পাট্টা। রাস্তার দুপাশে বহু মানুষের ভিড়। মনে হচ্ছিল যেন গেম সিটির সব মক সিটিজেনরা শ্রীধর পাট্টাকে ঘিরে জড়ো হয়ে গেছে। ওরা হইচই করছে, জিশানের নাম ধরে চিৎকার করছে। সব আওয়াজ ছাপিয়ে একটা মেগাফোনে কর্কশ ভাবে আদেশ দিল শ্রীধর।
এত বড় এত বড় অন্যায় করে আপনি পার পাবেন না মার্শাল।
তুমি বোধহয় ভুলে গেছ নিউ সিটিতে আমি
ভাগ্যে না, বরং আপনি ভুলে গেছেন মার্শাল পাট্টা। শেষ কথা বলতে পারে শুধুমাত্র জনগণ, তারা জানে আমি নির্দোষ।
জনতা আবার চেঁচিয়ে উঠল। ভিড়ের মধ্যে থেকে কয়েকটা বাক্স, কৌটো আর ইট পাটকেল ছিটকে গেল শ্রীধরের শুটার বাহিনীর দিকে। দুজন গার্ড শূন্যে ফায়ার করে জনতাকে ধমক দিল।
মার্শাল, মার্শাল, ভুলে যাবেন না, লাইভ টেলিকাস্ট, আপনার তৈরি করা লাইভ টেলিকাস্ট এখনো চলছে, সবাই আপনার এই অত্যাচার দেখছে শ্রীধর পাট্টা।
সুখারাম এতক্ষণ গাড়ির ভেতরে শক্ত হয়ে বসেছিল, হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গাড়িটাকে সামনের দিকে ছুটিয়ে দিল সে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওর গাড়িটা মিসাইলের মতো ধেয়ে গেল শ্রীধর পাট্টার দিকে। গার্ডরা সুখারামকে লক্ষ্য করে বেশ কয়েকবার ফায়ার করল বটে, কিন্তু তাতে কাজ হল না। সুখারামের গাড়ি বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে শ্রীধরের হেলিকপ্টারে সরাসরি ধাক্কা মারল। একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আর আগুনে কয়েক মুহূর্ত দিশেহারা হয়ে গেল সবাই। ঠিক মোক্ষম সময় শ্রীধর পাশের দিকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু তার শরীরের একটা দিক সংঘর্ষের ফলে বাজেভাবে জখম হয়ে গেছে। বিস্ফোরণের প্রথম ধাক্কাটা কেটে যেতেই জনগণ গার্ডদের ওপর জলপ্রপাতের মতো লাফিয়ে পড়ল, শুরু হয়ে গেল দক্ষ যজ্ঞ। তখনই লাইভ টেলিকাস্ট থেকে কমেন্টেটর চিৎকার করে ঘোষণা করলেন, জনস্রোতের বন্যা সব প্রতিরোধ ভেঙে গেম সিটিতে ঢুকে পড়েছে।
আমরা জিতছি আমরা, কিন্তু শ্রীধর পাট্টা জনতার কবলে পড়লে তো আর বেঁচে থাকবে না, ওকে তার আগেই ধরতে হবে।
কোনো মতে ঘষ্টে ঘষ্টে রাস্তার পাশের একটা গাছের আড়ালে যাওয়ার চেষ্টা করছিল শ্রীধর, কিন্তু উন্মত্ত জনতার দৃষ্টি থেকে সে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারল না। বেশ কয়েকজন নাগরিক তাকে দেখতে পেয়ে টানতে টানতে নিয়ে এলো ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের সামনে। ক্রোধে অন্ধ জনস্রোত হুঙ্কার দিতে দিতে তাকে বিস্ফোরণের আগুনের মধ্যে ছুঁড়ে দেওয়ার জন্য শ্রীধরকে পাঁজা কোলা করে ওপরে তুলে ফেলেছিল। এমন সময় একটা তীব্র স্বর শুনে থমকে গেল সবাই। শ্রীধর পাট্টার মেগাফোনটা কখন যেন উঠে এসেছে জিশানের হাতে। ক্ষুব্ধ উত্তেজিত জনস্রোত এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে শান্ত হয়ে গিয়েছিল। নিউ সিটির নাগরিকেরা তাকাচ্ছিল পরস্পরের মুখের দিকে।
আরে জিশান ভাই, এসব কি বলছে? একে ছেড়ে দেবো কখনোই? এত বড় একটা জানোয়ার শয়তান!
মানুষকে প্রাণ ভিক্ষা দেওয়ার অভ্যেস বহুদিন ঘুচে গেছে তাদের। যে সেই অভ্যেস ঘুচিয়েছে সে নিজেই এখন প্রাণের ভয়ে থরথর করে কাঁপছে। এত যুগ পরে মানুষের প্রাণের দাম কত তা নতুন করে ভাবতে হচ্ছিল নিউ সিটির জনতাকে। কিন্তু এই প্রশ্নের উত্তর সহজে পেল না তারা। অবশেষে একজন বলল,
জিশান, এই লোকটাকে শাস্তি দেওয়ার অধিকার সব থেকে বেশি আছে তোমার।
হ্যাঁ,
আমরা একে তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। তুমি ওর ভবিতব্য ঠিক করবে, শুধু তুমি।
বাকি জনতা এই প্রস্তাবে সায় দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে আহত পরাস্ত শ্রীধর পাট্টাকে নিয়ে একটা শুটারে উঠে পড়ল জিশান। শুটারটা শীষ দিয়ে আকাশে উড়তেই শ্রীধর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল,
আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিশান,
কোথায়? এখানে আপনি আস্ত থাকবেন না মার্শাল, আপনার অন্যায়ের বিচার যথাসময়ে ন্যায়সঙ্গতভাবে হবে। আপাতত একটা নিরাপদ জায়গায় চলুন। সেন্ট্রাল জেলের রেস্ট্রিক্টেড এরিয়াতে কিছুদিন কাটাতে নিশ্চয়ই আপনার আপত্তি হবে না মার্শাল পাট্টা? হ্যাঁ, কি হলো বলুন।
কিল গেমের ২৪ ঘন্টা শেষ। আদিগন্ত নতুন ভোরের আলোয় ধোয়া আকাশে উড়ে চলল তাদের শুটার। শুটারের পাইলট এতক্ষণ নীরবে সমস্ত ঘটনাটা দেখছিল, কিন্তু জিশানের শেষ কথাগুলো শুনে আর না পেরে বলে উঠল,
জিশান।
হ্যাঁ বলুন।
এই জানোয়ারটাকে আপনি নিজের হাতে শাস্তি দেবেন না, শুধু জেলে পাঠিয়ে ছেড়ে দেবেন?
হ্যাঁ, ছেড়ে দেব, মানুষের মধ্যে ছেড়ে দেব, যাতে মানুষের মধ্যে থেকে মানুষের সঙ্গে মিশে এই জানোয়ারটা আবার মানুষ হওয়ার চেষ্টা শুরু করতে পারে।
জিশান দেখল শ্রীধর পাত্রা একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। আশ্চর্য, তার চোখে দৃষ্টি আজ আর মরা মাছের মতো ঠান্ডা আর নিষ্ঠুর নয়, তার বদলে সেখানে ফুটে উঠেছে শিশুর মতো বিস্ময়। জিশান কেমন মানুষ তা আপ্রাণ চেষ্টা করেও বুঝতে পারছে না শ্রীধর, বুঝতে পারছে না মানুষকে বাঁচিয়ে রেখে ক্ষমা করে হিংসার আশ্রয় না নিয়েও কিভাবে এত ক্ষমতা অর্জন করা যায়। ডক্টর রঙ্গপ্রকাশ থাকলে বলতেন, মার্শাল পাট্টার অপরিণত বিবেক ন্যায় আর অন্যায়ের মধ্যে প্রভেদ বুঝতে শেখেন, হয়তো কোনোদিন শিখবেও না, কিন্তু জিশান আশা ছাড়বে না, কারণ সে জানে চেষ্টা করলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। নিজ থেকে অস্পষ্টভাবে জনতার স্লোগান শোনা যাচ্ছিল। সামনের ভোরের দিকে চোখ মেলে নতুন সূর্য ওঠা দেখতে দেখতে জিশান বলল,
আর নিউ সিটি ওল্ড সিটি নয়, অনেক হয়েছে, দুটো শহর মিলেমিশে এখন থেকে একটাই নাম হবে, আর সিটি আমাদের শহর, আমাদের শহর।
সানডে সাসপেন্সে শুনছিলেন 23 ঘন্টা 60 মিনিট দ্বিতীয় এবং শেষ পর্ব। মূল কাহিনী অনিশ দেব, অডিও নাট্যরূপ দেবর্ষী বন্দ্যোপাধ্যায় ও শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে শেখর, জিশান, অগ্নি, শ্রীধর পাট্টা, অংশুমান পাল, টাস্কো ঋতব্রত মুখোপাধ্যায়, রঙ্গপ্রকাশ, কোরক সামন্ত, সঙ্গে অর্পণ কুমার শর্মা, ইন্দ্রনীল ভাদুড়ি, সৌমেন চক্রবর্তী, সায়ন্তন মৈত্র, অর্ঘ্যমাল্য মাইতি, অমৃতা রায়, দিতিপ্রিয়া রায়, প্রতীক্ষা ঘোষ, স্মিতকাক্কা চৌধুরী, অর্ক চক্রবর্তী, আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, সহনির্দেশক আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার রমির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।